This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalavashar, Bangladesh. বন্ধু কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর ঘড়ির সময়টা এক্সাক্ট রাত 10:30। আজ কিন্তু আমি ঠিক সময় মতো হাজির হয়ে গিয়েছি। আর বন্ধু আমাকে শুনে বুঝতে পারছেন আমি কি, আর যেহেতু ঘড়ির সময়টা রাত 10:30, তার মানে আমি আপনার আর জিমা হাজির হয়ে গিয়েছি গুরু এহতে স্বামী প্রাণব ভালোবাসার বাংলাদেশ নিয়ে, এবং আমি থাকবো ঠিক রাত 1টা পর্যন্ত। বন্ধু আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। কে কেমন আছেন, কোথায় করছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। আমাকে জানানোর জন্য আপনাকে কি করতে হবে তা আমি অবশ্যই আপনাকে জানিয়ে দিচ্ছি। বন্ধু আপনি আমাকে অবশ্যই SMS করতে পারেন। SMS করার জন্য আপনার সেল ফোনের SMS অপশনে গিয়ে লিখবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। আর বন্ধু আপনি আমাদের সাথে অবশ্যই ফেসবুকে কানেক্টেড হতে পারেন। ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি রয়েছে হুইচ ইজ www.facebook.com/FM90.4। আর বন্ধু এই মুহূর্তে বলুন তো কি খেতে ইচ্ছা করছে? আমার তো গ্রিল সিঙ্গারা, সামুচা, ডালপুরি কিংবা চটপুটি এসব খেতে ইচ্ছা করছে। কি বন্ধু, আর এসব চাল চাল খাবারের সাথে চিল 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 পেতে খেয়ে যান প্রাণব, প্রাণের উৎসবে মেতে উঠুন প্রাণবের সাথে। প্রাণব তেল দা চিল, বন্ধু প্রাণব খান আর ঢাকা ফিল্মের সঙ্গে থাকুন। আর বন্ধু অবশ্যই আমাকে SMS করবেন, SMS করতে একদম ভুলবেন না, 16260 তে আমি আপনার জন্য অপেক্ষা করছি। আর ফেসবুক তো আছেই বন্ধু, অবশ্যই আমার সাথে কানেক্টেড হবেন, অবশ্যই আমাকে জানাবেন কেমন আছেন। আর বন্ধু এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানে, গানে বিরতির পর আমি আপনার আর জিমা ফিরছি।
আমার পাশে আমার আমার আনচান আনচান করে, ও বন্ধু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এমন ইতিরাবে ও বন্ধু ঠিক আছে ঠিক আছে আর ঠিক আছে এমন নিশিরাতে এমন নিশিরাতে
সংসারের জন্য নিজেই সংসারী হতে পারলাম না, আজ আমাকে অবহেলা, আমার জীবনটা একটা নাটক।
এই যে ভাইয়া কি হয়েছে?
আরে আপু বললেন না, সিএনজি দিয়ে ধাক্কা দিয়ে আমার গাড়ির বাম্পারটা ফালাই দিতে আবার নাটক করতেছে।
নাটক ভিন্ন কিছু নয়, জীবন থেকেই হয়। নাটক শুনতে কান পাতুন ঢাকা FM 90.4 এ আগামী 5 সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার রাত 11টায়।
আমরা আমাদের প্রিয় তারকা, প্রিয় মানুষ সমী কায়সারের সাথে 51 নম্বর 90.4 এর খেলা শুরু করব। তাহলে প্রথম চারটা প্রশ্নের উত্তর আপনাকে 1 মিনিটের ভেতরে দিতে হবে। আপনাকে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রথম চারটা। প্রশ্নটি হল, আগুনের পরশমণি চলচ্চিত্রে মুক্তিযোদ্ধার চরিত্রে কে অভিনয় করেছেন? অপশন চারটি, এ রাইফুল ইসলাম আসাদ, অপশন বি আসাদুজ্জামান নূর, অপশন সি আলী জাকের, অপশন ডি শহীদুজ্জামান সেলিম। এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অফিসিয়ালি আপনার সময় শুরু হচ্ছে এখন।
যদি আপনার থাকে তীক্ষ্ণ বুদ্ধি, সাধারণ জ্ঞানে যদি হয়ে থাকেন অপ্রতিরোধ্য, যে কোনো বিষয়ে আপনার পাণ্ডিত্য যদি হয়ে থাকে চমকে দেবার মতো, তবে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এর হট সিট আপনার জন্য। 12টি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন 15,000 টাকা। কান পাতুন ঢাকা FM সোমবার রাত 11:30।
ভালোবাসার তো আসলে অনেকগুলো রং থাকে, তো আমার ওর ভালোবাসাটা যে মানে কোন রঙের ছিল আমি সেটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। একটা মেয়ে, একটা নারী জীবনের সার্থকতা হচ্ছে যখন সে প্রথম মা হয়, আমার বাচ্চা যখন পৃথিবীতে আসছে সে তার বাবার মুখ দেখে নাই। গুরু, সে তো কথা দিল যে একসাথে থাকবে, আমিও আমার বাচ্চার মুখের দিকে তাকায় কথা দিলাম যে আমরা একসাথে থাকবো।
কিছু সময় বাস্তবতা আমাদের সাথে প্রতারণা করে।
গুরু সেদিন সে বলছিল একসাথে থাকবে, কিন্তু এখন পর্যন্ত আমি তার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করতে পারতেছি না, সে কোনো ধরনের কোনো রেসপন্স করতেছে না।
আমরা আবারও আসছি গল্পের পেছনের গল্প ভালোবাসার ডায়েরি নিয়ে প্রতি মঙ্গলবার রাত 10:30। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে সমস্ত নির্যাতিত মানুষের পক্ষে।
ভালোবাসার বাংলাদেশ,
আপনি চেন করে আছেন ঢাকা FM 90.4 এবং আমি আপনার আরজি মা আছি এবং থাকবো ঠিক রাত 1টা পর্যন্ত। খুব চমৎকার একটি গান শুনছিলাম, তাই না? আশা করছি গানটি সবারই খুব ভালো লেগেছে। আর সবাইকে আমি বলছিলাম যে কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন। অনেকেই আমাকে জানিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করলেন। আর বন্ধু, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি রমিত পাটোয়ারি হাজীগঞ্জ মডেল কলেজ থেকে লিখেছেন, আই লাভ ইউ ঢাকা FM। হাই আপু, থ্যাংক ইউ ভাই আপনার এই সুন্দর SMS-টির জন্য। জুবাইর আছেন ড্যামরা থেকে, আরো আছেন সুতরাপুর থেকে রাসেল। রাসেল তিনি গুরুকে সালাম জানাতে বলেছেন, অবশ্যই আমি সালামটি জানিয়ে দিব বন্ধু। তনু আছে ঢাকা থেকে, সৌরভ আছে নবাবগঞ্জ থেকে। সবাই অনেক পছন্দ করে ভালোবাসা বাংলাদেশ প্রোগ্রামকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা আছি, আপনারা অনেক ভালোবাসেন সেটি আমিও জানি বন্ধু। আর বন্ধু ফেসবুকে যারা আছেন এই মুহূর্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ওয়েলকাম করছি। আর বন্ধু আজকে আমাদের অতিথি বন্ধু আছে, যিনি থাকবে তার নাম হচ্ছে শাকিল। তার ছবি এবং তার ভালোবাসা মানুষ ছবি ফেসবুকে আপলোড করা হয়েছে, আপনি অবশ্যই চাইলে ফেসবুকে আমাদের সাথে জয়েন করবেন এবং আমি জানি আপনি অবশ্যই আমার সাথে জয়েন করবেন। আর শাকিল আজকে তার জীবনের গল্প বলবে, জানি না গল্পটি কেমন হবে, তবে আশা করছি খুব ভালো কিছু হবে, খুব ভালো কিছু আমরা শুনবো।
তো শাকিলের শাকিলের প্রত্যাশা আমরা রয়েছি, শাকিল আসবে, গুরু আসবে, প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গিয়েছে আর গুরু জয়েন করবে আমাদের সঙ্গে। বন্ধু বন্ধু এই মুহূর্তে যা বলতে চাচ্ছি, আপনি যদি চান গ্রিল সিঙ্গারা সামুচা ডাল করে কিংবা চটপুটি সব ঝাল খাবারের সাথে চিল 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 পেতে খেয়ে যান প্রাণাপ, প্রাণের উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে প্রাণাপ চিল চিল। অনেকে জানিয়েছেন তার নাকি এখন গ্রিল খেতে ইচ্ছা করছে, যেমন প্রশান্ত সাহা, তিনি বলেছেন তার এখন গ্রিল খেতে ইচ্ছা করছে, গ্রিল খেতে ইচ্ছা করছে। আচ্ছা বন্ধু ঠিক আছে, আপনি খেয়ে ফেলতে পারেন গ্রিল, আর অবশ্যই গ্রিল খাওয়ার পর কিন্তু প্রাণাপ খেয়ে ফেলবেন, আই হোপ অনেক ভালো লাগবে। আব্দুল হাসনাত মাসুম আছেন, তিনি বলেছেন আমি কেমন আছি, অনেকদিন পর আমাকে শুনছে তিনি। বন্ধু আপনাকে আমি ওয়েলকাম করছি আর ধন্যবাদ আমাদেরকে শোনার জন্য, প্রাণাপ ভালোবাসা বাংলাদেশের সঙ্গে থাকবেন বন্ধু। আরো আছেন মিরাজ হোসেন, মেহেদি হাসান আছে, লন্ডি বয় রাজীব আছে, সর্পণ রানার সাকিব আছেন, তিনি বলছেন তিনি আমাদের নতুন বন্ধু। জীবন্ধু আপনাকে ওয়েলকাম করছি প্রাণাপ ভালোবাসার বাংলাদেশে। আর মান্নান হৃদয় আছে, আরো আছে ইকবাল আহমেদ, আরো অনেকে আছেন, আরো থাকবেন, সবাই জয়েন করবেন আমার সাথে আই হোপ। আর বন্ধু কিভাবে জয়েন করবেন তা কিন্তু আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, বন্ধু ফেসবুকে যারা আমাদের সাথে জয়েন করবেন তাদেরকে বলছি, তারা আমাদের সঙ্গে কিভাবে জয়েন করবেন, আমাদের যে ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি আছে উইচ ইজ www.facebook.com/ঢাকা FM 90.4 আপনি অবশ্যই ভিজিট করবেন। সেখানে আজকে আমাদের অতিথি বন্ধুর ফটো আপলোড করা হয়েছে, আপনি অবশ্যই সেই ফটোতে লাইক দিয়ে কমেন্ট করবেন। আর বন্ধু যা বলছিলাম আজকে শাকিল আসবে এবং শাকিলের সাথে আরেকজনের ছবি আছে তার ভালোবাসার মানুষটি, এবং তারা ক্লাসমেট, আমি যতদূর জানি ক্লাসমেটের মধ্যে ভালোবাসা তাই না হয়ে যায় এরকম অনেক সময়, অনেক সময় না প্রায় সময় আমি দেখছি হচ্ছে, আপনার জীবনেও হয়তো হয়েছে। শেষ পর্যন্ত কি হলো শাকিলের জীবনে সেটা কিন্তু অবশ্যই যেমন জানবো, যে এখনো তারা ক্লাসমেট আছে কিনা বা তার এখন হাজবেন্ড আছে কিনা সবই কিন্তু জানবো। সব জানতে হলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, প্রাণা ভালোবাসার বাংলাদেশের সঙ্গেই থাকতে হবে বন্ধু। আর বন্ধু এই মুহূর্তে আরেকটি কথা আমি বলছি যে রক্ত, রক্ত খুবই জরুরি একটি জিনিস। আর বন্ধু একজন লিভার ক্যান্সার রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্ত প্রয়োজন, রক্তের গ্রুপ বি পজিটিভ, যোগাযোগ আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন 01863-282954, আমি আবারও বলছি 01863-282954, 01840-4995 4550, আমি আবারও বলছি নাম্বারটি 01840-4995 550। আর বন্ধু অবশ্যই আপনি যোগাযোগ করবেন এই নাম্বারে রক্তের গ্রুপ বি পজিটিভ। আর বন্ধু সাইফুর্সে ভার্সিটি ভর্তি পরীক্ষার ক খ গ ঘ ইউনিটের মডেল টেস্ট দেওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে, খুব অল্প সময় ভালো প্রস্তুতির জন্য এই মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারেন মাত্র 1200 টাকায়। বন্ধু বিস্তারিত জানতে অবশ্যই আপনি ফোন করতে পারেন, ফোন নাম্বারগুলো আমি জানিয়ে দিচ্ছি 01713-432-007, আইটি নাম্বার আছে বন্ধু 01713-432-025, আর একটি নাম্বার আছে 01714-163-640। বন্ধু এই নাম্বারগুলোতে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আর বন্ধু এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর দিচ্ছি।
তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি, কখনো কি আমার ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি, তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি, কখনো কি আমার ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি, নাকি ভেবে নেবো ছিল ভালোবাসা
বুঝলে না বুঝলে না উঠতে যদি দেখতে আমার লাগছে আছে না
অনুশোচনার আগুন কখনো ঝাপসা হয় না, সময়ের আবর্তনে তা বাড়তেই থাকে। শেয়ার করুন সেই না বলা কথা। আপনাদের জন্য আমাদের এই আয়োজন ভুল সবই ভুল সবই ভুল প্রতি শনিবার রাত 11টায়।
শেয়ার করুন আপনার না বলা কথা ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেইল অ্যাড্রেস vul@dhakafm904.com। এছাড়াও শেয়ার করুন আপনার না বলা কথা অনুষ্ঠান চলাকালীন সময়ে।
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা
সাথে চলো আজ করি দিয়ে খুশি খুশি
প্রাণে এক Chill.
Pranab, Bhalobashar Bangladesh. বন্ধু আপনি তিন করে আছেন ঢাকা এফএম 90.4 এবং প্রাণাব তাই না গ্রিল সিঙ্গারা সামুচা ডালপুরি কিংবা চটপুরি এসব ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে আপনি খেয়ে যান প্রাণাব প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাবের সাথে প্রাণাব ফিল দ্য চিল অবশ্যই আপনি খেতে পারেন প্রাণাব কারণ গ্রিল সিঙ্গারা সামুচা এসবের সাথে কিন্তু প্রাণাব না হলে কিন্তু একদমই যাবে না বন্ধু আর বন্ধু অবশ্যই আপনি আমার সাথে ফেসবুকে কানেক্টেড হবেন আর এস এম এস তো রয়েছেই তাই না এস এম এস করবেন কিভাবে তা কিন্তু আমি আপনাকে জানিয়ে দিয়েছি 16260 এই নাম্বারে আপনি আমাকে এস এম এস করবেন আর প্রথমে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচ লিখতে একদম ভুলবেন না আর ফেসবুকে যারা আছেন তাদেরকে বলছি আজকে কিন্তু আমাদের অতিথি বন্ধু শাকিল আসবে তিনি তার জীবনের গল্প বলবেন তার ক্লাসমেটের সাথে তার ভালোবাসা আই হোপ এটা অনেক ভালো হবে অনেক সুন্দর তারা দেখতে অনেক সুন্দর আর তারা দেখতে সুন্দর সেটি আপনি কিভাবে বুঝবেন আর আমি আপনাকে বলছি সেটি আপনি তো আপনাকে তো অবশ্যই আমি দেখে বলছি তাই না কিভাবে দেখবেন আমাদের যে ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রয়েছে উইচ ইস www.facebook.com/darkfm90.4 তাদের আজকে পোস্ট আপলোড করা হয়েছে বন্ধু অবশ্যই সেই আপনি ফটোতে লাইক দিয়ে কমেন্ট করবেন আমি কিন্তু আপনার কমেন্ট অবশ্যই পড়ে দিব আর লাইক দিতে একদমই ভুলবেন না খুব ভালো একটি স্টোরি আজকে আমরা শুনবো সেটা আমি আশা করছি যেমন এই মুহূর্তে অনেকেই আছেন আলামিন বিশ্বাস আছেন তিনি বলেছেন যে তিনি ওয়েট করছেন প্রোগ্রামের জন্য কি হবে তিনি শোনার জন্য অনেক আগ্রহী রেয়াজুল করিম আছেন তিনি বলেছেন গুরুকে আমার সালাম অবশ্যই আমি সালামটি জানিয়ে দিব বন্ধু আর বন্ধু আরেকটি কথা আমি আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে সাইফোর্স ভার্সিটি ভর্তি পরীক্ষার ক খ গ ঘ ইউনিটের মডেল টেস্ট দেওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে খুব অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য এই মডেল টেস্ট অংশগ্রহণ করতে পারেন মাত্র 1200 টাকায় বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432007 আইটি নাম্বার আছে বন্ধু 01713432025 আর একটি নাম্বার আছে 01714163640 অবশ্যই আপনি বন্ধু এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর বন্ধু যা বলছিলাম যে আজকে আমাদের অতিথি বন্ধু শাকিল তিনি এসেছেন আমাদের এখানে প্রাণা ভালোবাসা বাংলাদেশে তার জীবনের গল্প বলতে আর বন্ধু ঘড়ির সময়টা এক্স্যাক্টলি রাত 10টা বেজে 52 মিনিট অনেক কথা বলে ফেলেছি সবাই অপেক্ষা করছেন গুরুর জন্য গুরু কখন আসবে যেমন মিস্টার তুহিন আছেন তিনি বলেছেন যে তিনি গুরুর জন্য অপেক্ষা করছেন গুরুকে সালাম জানাতে বলেছেন রেয়াজুল করিমও আছেন আর বন্ধু সবাইকে আমি আর অপেক্ষা করাচ্ছি না বন্ধু
যারা এখন আমার সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি এবং আমার সেই চিরচেনা কণ্ঠস্বর সেই চিরচেনা উক্তি দিয়ে সবাইকে আরেক দফা স্বাগত জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে চলো এসো বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি ভালো লাগার সুর বাজবে তোমার মনে আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে এটাই তো তোমার দেশ এটাই তো আমার দেশ আমাদের ভালোবাসার বাংলাদেশ কারো চোখ রাঙানি নয় কারো ধমকের সুর নয় বরং প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে এবং শুধুই ভালোবাসা দিয়ে ভালোবাসার বাংলাদেশে প্রাণাব ভালোবাসার বাংলাদেশে আমাদের প্রাউড স্পন্সর গ্রুপ প্রাণাব যাকে আরেক দফা ধন্যবাদ জানাচ্ছি চমৎকার ভাবে আমাদের প্রোগ্রামটিকে দিনের পর দিন মাসের পর মাস সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কিছু টেক্সট নিতে চাই মা তারপর আবার মূল অনুষ্ঠানে ফিরে আসবো
জি গুরু অনেকে আছেন এই মুহূর্তে ফেসবুকে যেমন তাসলিমা শর্মী আছেন তিনি বলেছেন তাড়াতাড়ি শুরু করো না কেন বন্ধু শুরু তো করবো অবশ্যই অপেক্ষা করতে হবে হৃদয় খান আছেন তিনি বলেছেন আই এম ওয়েটিং টু হিয়ার দ্য স্টোরি রত্না আক্তার আছেন তিনি বলেছেন যে তিনি অপেক্ষা করছেন ঢাকা প্রাণাব ভালোবাসা বাংলাদেশ প্রোগ্রামটি তিনি অনেক বেশি পছন্দ করেন তাই তিনি আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন পুরোটা সময় জুড়ে আসাদুজ্জামান ববি আছেন তিনি বলেছেন আর কতক্ষণ জি বন্ধু গুরু এসে পড়েছে আপনারা শুনেছেন আর অবশ্যই আমি বেশিক্ষণ দেরি করাবো না অবশ্যই প্রোগ্রামটি প্রাণাব ভালোবাসা বাংলাদেশের যে অতিথি বন্ধু আছে শাকিল তিনি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হবেন সাইফুল ইসলাম রাজীব আছেন আর শাকিল সৈকত আছেন তিনি বলেছেন যে
আমাকে প্রতি উইক এস এম এস করে কিন্তু আমি পড়ি না। এই যে ভাই আমি পড়েছিলাম আপনার এস এম এস টি। পাপ্পু ভাই আছে, হৃদয় খান আছে, ফরাদি খান আছে, আশরাফুল আছেন, মাহমুদ আছেন, জয় সানি আছেন, সবাই গুরুকে অনেক 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 সালাম জানিয়েছেন এবং অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।
ওয়ালাইকুম আসসালাম, সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমিও জানাচ্ছি আমার পক্ষ থেকে। এবং সবাইকে একটি কথাই আমি বলতে চাই, সেটি হচ্ছে যে শুধুই ভালোবাসা, শুধুই টান, শুধুই পরস্পরের প্রতি চরম আবেগ, এই বিষয়গুলোকে পুঁজি করে আমরা যেমন অনেক ভালো ভালো কাজ দিনের পর দিন করে চলেছি, ঠিক সেরকম ভাবে আমি কিছুদিন আগে দারুণ একটা হিন্দি মুভি দেখলাম, আমার খুব ভালো লেগেছে। অফিয়ার এই কথাগুলো আলোচনা করছিলাম আজকের অতিথিবন্ধুর সাথে, জব তক হ্যায় জান, শাহরুখ আর ক্যাটরিনা, রাইট? স্টার্টিং এ যখন ওদের শায়রি দিয়ে শুরু হয়, শাহরুখ বাইক নিয়ে যাচ্ছে, বাইকের শব্দ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, দেন শায়রি গুলো অনেকটা এরকম ছিল যে যতটুকু রিকল করতে পারছি দুই এক লাইন, তেরি আখো কি নামকিন মাস্তিয়া, তেরি হাসি কি বেপরোহা গুস্তা কিয়া, তেরি তেরি জুলফে কি লহরাতে হুয়ে আংড়াইয়া, মেবি আই এম জাস্ট মেবি ইনকারেক্ট, বাট এই কথাগুলো নেহি ভুলুঙ্গি মে জব তক হ্যায় জান, জব তক হ্যায় জান, জব তক হ্যায় জান। আরেকটা জায়গায় বলতেছে এরকম, তেরে হাত সে হাত জোড়না, তেরি সায়া পর রুহ ওড়না, তেরি পলট কর না দেখনা, নেহি মাফ করুঙ্গি মে জব তক হ্যায় জান, জব তক হ্যায় জান। তো ছোট ছোট কথা, যে তোর চোখের ভাষা, তোর বেপর মুখের সজ্জল মুখটা, ফাইনালি তোর হাতের সাথে হাত জোড়না। এখানে আবার অভিমানেরও কথা কিছু আছে, যে তোর যখন ঘুরে না দেখা, এই ব্যাপারগুলো আমি তোকে কখনোই ক্ষমা করব না, জব তক হ্যায় জান। তা আমার কাছে এই রিয়েলাইজেশনটা আসছে যে পৃথিবীতে কোন ছোট ছোট জিনিসগুলো, পৃথিবীতে কোন সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো মানুষকে অতি প্রাকৃত রকমের ভালো লাগা নিয়ে এসে দেয়, দারুণ ভালো লাগায় মন প্রাণকে ভরিয়ে দেয়, চমৎকার ভালো লাগায় সমস্ত মন প্রাণ আবিষ্ট হয়ে থাকে। সেটি একটা জিনিসের মধ্যে, সেটি আসলে অতি প্রাকৃত, সেটি আসলে অনন্য সাধারণ, সেটি আসলে অন্যরকম, সেটি হচ্ছে ভালোবাসা, সেটি হচ্ছে প্রেম, সেটি হচ্ছে টান, সেটি হচ্ছে মহব্বত, সেটি হচ্ছে এশক। যখন আমরা এই তিন শব্দে জাদুকরি বাক্যটা কাউকে বলি, একদম মনের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তোমাকে ভালোবাসি, তারও এক উন্মাদনার সৃষ্টি হয়। ইংরেজিতে বললে একই উন্মাদনার চমৎকার ভাবে সৃষ্টি হয়, আই লাভ ইউ। ডিয়ার লিসেনার্স, এখন সুযোগ হোক আর না হোক, এই বায়নায় আমি আপনাদের সবাইকেই বলছি আমার পক্ষ থেকে, আই লাভ ইউ, আই লাভ ইউ। ইটস রিয়েলি দ্য ক্যারিজমেটিক সেন্টেন্স সো ফার, যেটি সত্যিকার অর্থে মানুষের মধ্যে চমৎকার এক আবহ সৃষ্টি করে। এরকমই এক প্রেমময় এনভায়রনমেন্ট নিয়ে আমাদের সামনে হাজির হতে যাচ্ছেন আজকের অতিথিবন্ধু, যাকে আমি আর কিছুক্ষণের মধ্যে হট সিট অলঙ্কৃত করবার জন্য অনুরোধ করবো। আপনারা অলরেডি জেনেছেন আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডি www.facebook.com/dhakafm904, যেখানে আপনারা চাই আপনারা লাইক দিন, কমেন্টস করুন, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের সমস্ত ভালো কাজের পথেও এবং সারথী হিসাবে আপনারা আছেন। এবং অবশ্যই আজকের অতিথিবন্ধু শাকিল এবং রীতা, রাইট? শাকিল এবং রীতাকে আমরা আমন্ত্রণ জানাবো তাদের ধামাকাধার সেই প্রেমের কথা, ভালো লাগার চূড়ান্ত সেই আবেগ ঘন মুহূর্তগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও কিন্তু ভালোবাসার এই দারুণ সমুদ্রে অথবা ভালোবাসার এই বৃষ্টিতে আপনারাও অবগাহন করবেন, সবাই মিলেই ভালোবাসায় মাখামাখি হয়ে থাকবে আমাদের স্টুডিও এবং সেটি ছড়িয়ে পড়বে আপনাদেরও মাঝে। সবাই প্রস্তুত থাকুন, খুব শীঘ্রই আমরা আসছি শাকিল এবং রীতাকে সাথে নিয়ে। তার আগে কিছু টেক্সট আরো নিয়ে নিই।
জি গুরু, যেমন এই মুহূর্তে আমাদের সঙ্গে জয়েন করেছেন ফেসবুকে বিজয় ইসলাম আজম, নুসরাত জাহান রাহা আছেন, তিনি বলেছেন যে আপু এবং গুরু তোমরা সবাই কেমন আছো, কি আমরা বলে দিয়েছি আমরা সবাই অনেক ভালো আছি, আর বন্ধু আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। রুহুল আমিন বলেছেন গুরু কেমন আছেন, যে গুরু বলে দিয়েছেন গুরু অনেক ভালো আছেন, এবং গুরু আজকে খুব সুন্দর করে বলেছেন যে আই লাভ ইউ, আমার তো অনেক ভালো লেগেছে। আর আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, 16260 নাম্বারটি অবশ্যই আপনার জন্য রয়েছে, এবং ফেসবুকে অবশ্যই আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হবেন www.facebook.com/shakil90.4। আর আজকে আমাদের অতিথিবৃন্দ শাকিল, তিনি আছেন আমাদের সঙ্গে এবং তিনি তার জীবনের গল্প বলবেন। আর তার ছবি যদি দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্ট।
কানেক্টেড হতে হবে বন্ধু। ফেসবুকে কানেক্টেড না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনি আমাদের সঙ্গে আছেন কিনা। আর বন্ধু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে ইকলাস আহমেদ আছেন, আরিয়ান শুভ, কামরুল ইসলাম, রাজা হাসান আছেন, আরো আমাদের সঙ্গে রয়েছেন বাদল মিয়া, আরো অনেকেই আছেন। আর বন্ধু আপনি যদি আমার সঙ্গে থাকতে চান, অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে থাকতে চান, তাহলে আপনাকে কি করতে হবে আমি কিন্তু জানিয়ে দিচ্ছি। আমি আবারও বলেছি www.facebook.com/thakfm90.4 এ আপনি অবশ্যই ভিজিট করবেন বন্ধু। আর বন্ধু 1626 জিরোতে যারা এসএমএস করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেমন এই মুহূর্তে আছেন নয়ন আছেন, জনি শেখ আছেন ফরিদপুর থেকে, আজম আছেন মিরপুর থেকে, মাইসা মালিহা আছেন মিরপুর থেকে, যিনি তার হাজবেন্ডের সঙ্গে শুনছেন, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য বন্ধু।
জি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সেই সাথে একটি ছোট্ট তথ্য দিয়ে নিচ্ছি। আমি জানি যে আমাদের এই ভালোবাসার বাংলাদেশ থেকে পৌঁছে দেওয়া তথ্য আপনারা খুব চমৎকার ভাবে রেসপন্স করেন। সাদেক সামি প্রডিউসার অন্ধকারের গল্প, খুব পরিচিত এবং খুব বিখ্যাত একটি অনুষ্ঠান ঢাকা এফএম এর অন্ধকারের গল্প, সেটি প্রডিউসার সাদেক সামি, তার বড় ভাই লিভার ক্যান্সারে আক্রান্ত এবং তার জন্য রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ বি পজিটিভ। যোগাযোগের জন্য দুইটি সেল নাম্বার আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি, একটি হচ্ছে 01863-282954, আরেকটি হচ্ছে 01840-499-550, আরেকবার বলি 01863-282954, আরেকটি হচ্ছে 01840-499-550, আমি সরি আরেকবার বলছি 01863-282954, আরেকটি নাম্বার 01840-499-550। আমি জানি যে আপনারা রীতিমতো কম্পিটিশন করেন যে কোনো ভালো কাজের জন্য, আমিও তাকিয়ে থাকলাম বন্ধু কে কব কতক্ষণে কার আগে রক্তের গ্রুপ বি পজিটিভ, এই রক্তের জন্য আপনারা সাহায্য করবার জন্য এগিয়ে আসবেন। সেল নাম্বার আপনাদেরকে অলরেডি জানিয়েছি এবং আমরা আশা করি সেই সেল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা অনুষ্ঠানে ফিরে আসছি বন্ধু, এর আগে আমরা কথা দিয়েছিলাম শাকিল এবং রিতাকে নিয়ে ফিরে আসবো, সাথে আমরা এটাও কথা দিয়েছিলাম যে পার্থিব এই জগতের সবচেয়ে অতি প্রাকৃত অনুভূতি যার নাম ভালোবাসা, যে কথাটা এর আগেও আমি বলবার চেষ্টা করলাম, আমি আমার লিসনারদের উদ্দেশ্য করে বললাম আই লাভ ইউ। আপনারা চাইলেই কিন্তু আপনাদের ভালোবাসার সমস্ত মানুষগুলোকে এই উপলক্ষকে ঘিরে এখন কিন্তু আই লাভ ইউ বলার সময়, এখন থেকে শুরু করে পরবর্তী দেড় থেকে দুই ঘন্টা এই সময়টা আমি ডেডিকেট করে দিলাম ইমা, যে সময়টি শুধুই আই লাভ ইউ বলার জন্য। যে ভাইবারে আছেন জাস্ট রাইট ডাউন আই লাভ ইউ এন্ড সেন্ড ইট টু ইয়োর বিলভড ওয়ান, যারা ফেসবুকে আছেন প্লিজ রাইট দ্য স্পিচ এন্ড সেন্ড ইট টু দ্য ইনবক্স ইন ইয়োর বিলভড ওয়ান, যারা ফোনে আছেন টেক্সট করে ফেলুন এবং যারা সামনাসামনি আছেন বলে ফেলুন পরস্পরকে আই লাভ ইউ। বাংলাতে বললে আরো কেমন যেন খাটি খাটি নিজের শোনায়, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি বন্ধু। চলে আসছি আমি আজকের অতিথি বন্ধুকে সাথে নিয়ে, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসা অনুষ্ঠান, ইনফ্যাক্ট সোফার বিনয়ের সাথে বলাই হয়তো যেতে পারে সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ভালোবাসার বিষয়ে কথা বলবার জন্য, সবচেয়ে বড় যে মাইক্রোফোন সেটি আমার মনে হয় প্রাণা ভালোবাসা বাংলাদেশের মাইক্রোফোন, সবচাইতে উপযুক্ত যে হেডফোন সেটাই মনে হয় প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর হেডফোন, সবচাইতে দারুণ মনোযোগ দিয়ে শোনার মতো যে মন সেটি হচ্ছে গুরু এতেশান এবং ইমাম মিলে প্রাণা ভালোবাসা বাংলাদেশের যে টিম, সোফার আমার কাছে যেটা মনে হয়, কারণ ভালোবাসাকে ডেডিকেট করে এত বড় পরিসরে প্রোগ্রাম খুব বেশি হয় বলে আমার জানা নাই। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে।
আসসালামু আলাইকুম, আমার নাম শাকিল। প্রথমে গুরুকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এত বড় একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, আমি সত্যি মানে খুব হ্যাপি। আর সেই সাথে আমি থ্যাংকস জানাবো ঢাকা এফএম এর সকল কলা কৌশলীকে। আসলে আমার জন্ম হয় ঢাকায়, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লক্ষ্মীপুরে, আর ছোটবেলা থেকে ঢাকাতেই পড়াশোনা করেছি, বড় হয়েছি, আর ফ্রেন্ড ট্রেন্ড যত কিছু স্কুল কলেজ সবই ঢাকাতে। আর
আমার বাবা একজন ব্যবসায়ী, আমার মা হাউস ওয়াইফ। আমাদের ফ্যামিলিতে আমরা তিন ভাই এক বোন, আর আমি সবার ছোট আর কি। ছোট হিসাবে যেটা হয়েছে যে সবার আদর অনেক বেশি পেয়েছি, আর অনেক বেশি দুষ্টুমি করারও সুযোগ পেয়েছি ছোটবেলা থেকেই। স্কুলে যখন পড়তাম খুব বেশি দুষ্টুমি করতাম, সবসময় খেলাধুলা, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট, ঘোরাঘুরি, অল টাইম বাসায় থাকতামই না, অল টাইম ছোটাছুটির উপরে থাকতাম। আর তারপরে যখন ধীরে ধীরে বড় হই তখন খুবই মানে দুষ্টুমি করার একটা সুযোগ পেয়ে যাই, যে মানে বাসায় একেবারেই থাকি না, সারাদিন দেখা যায় যে ফ্রেন্ডদের সাথে ঘুরতেছি, খেলতেছি, তারপর এখানে সেখানে আম্মু ফোন করলে এই তো আসতেছি আসতেছি বলে আর আসা হয়তো না। তো দিনগুলো খুব মিস করি। তারপরে ধীরে ধীরে যখন আমি ক্লাস নাইনে উঠি, নাইনে ওঠার পরে হচ্ছে গিয়ে যেটা হয় যে একটু হঠাৎ করেই একটু ম্যাচিউর হয়ে যাই, হঠাৎ করেই একটু বড় হয়ে যাই।
এই পর্যন্ত যা ছিল ছেলে, নাইনে ওঠা মানে ম্যাচিউর, রাইট?
হ্যাঁ গুরু, সবকিছু থেকে আমার যেন লাগতো, মানে তখন রোমান্টিক গানগুলো শুনতে খুব বেশি মজা লাগতো।
একটা গান শুনি সেই সময়টা, কোন সালের ঘটনা এগুলো?
যখন এগুলো হচ্ছে গিয়ে বেবি 2009-এ,
কেবল প্রেম ভালোবাসা মনের মধ্যে উঁকি ঝুঁকি দিচ্ছে,
তখন মানে রোমান্টিক রোমান্টিক গান।
শাহরুখ আর পিকচার হয়েছেন, শাহরুখ এবং আনুষ্কার ওইটা না?
জি জি গুরু।
আচ্ছা আচ্ছা, অদ্ভুত গান।
তারপর
বলিউডের লোকজন কম্পিটিটি করতে শিখাচ্ছে,
বাংলা গানও শুনতাম। তারপরে হচ্ছে গিয়ে ফ্রেন্ডদের তখন নতুন নতুন সবাই বলতেছে যে আমার গার্লফ্রেন্ড হয়েছে,
আপনার পছন্দের গান। হ্যাঁ, তুই তো জান্নাত মেরি, তুই তো মান্নাত, তুই চোখের সে শান্তি, তুই অন্তরের সে দাস্তে, আমি আর কিছুই জানতে চাই না, শুধু একটা জিনিসই জানতে চাই, তোর মাঝে যেন আমি রব দেখতে পাই। আমার কিছু করার নাই, সেটা যেন তোর চোখের মধ্যে, তোর মাঝে রাত দেখতে পাই। যদি আমি এটা বিশ্বাস করি না, বাট প্রেমের ক্ষেত্রে হয়তো এই কথাগুলো আসে, তুমি রাত দেখতে। ওই সময় কি মনের মধ্যে উঁকি ঝুঁকি দিয়েছিল কেউ?
তখন সব ফ্রেন্ডেরই গার্লফ্রেন্ড ছিল আমার, সব ফ্রেন্ডের এসে এসে ছবি দেখাতো, সারাক্ষণ ফোনে কথা বলতো, যখনই ওরা চান্স পেতো
সব ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিল।
হ্যাঁ, সবার গার্লফ্রেন্ড ছিল উইদাউট মি, মানে আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। আর আমি কিরকম ছিলাম, মানে খুব লজ্জা পেতাম, সবসময় বয়েজ স্কুলে পড়ছি, কখনো কনভেন্ট কোচিং এ পড়ি নাই, ছেলের ফ্রেন্ডের সাথে ছিলাম, তো মেয়েদের দিকে তাকাইতে পারতাম না, হাত পা কেমন যেন হয়ে আসতো, মানে খুব নিজেকে খুব কেমন যেন লাগতো, কনফিডেন্স লেভেলটা একেবারে হারিয়ে ফেলতাম।
এরকম হতো?
হ্যাঁ, অনেকটা এরকম।
আরো কি জানো, তুজমে রব দিখতা হে, আমি বলছি সাইকেল, এরকম কি হয় যেমন ব্যাকগ্রাউন্ডে কথাগুলো বলছে এখন, যে নিজের অজান্তে যেন চিন্তা চলে আসে, নিজের অজান্তে যেন মনে হয় যে সমগ্র পৃথিবী রব ইনক্লুড, যে আমি তোমার মাঝে খুঁজে পাই, এরকম কি মনে হয় সত্যি? ঐশী চেহারা কি চোখে ভাসতেছে না এখন? হ্যাঁ ভাসতেছে, হাসি শুধু না, ভালো লাগার জন্য তো চোখও বন্ধ হয়ে যাচ্ছে অর্ধেক। শাকিল, তখন কিরকম মনে হতো যে রাবনা যেন বানাবে জুড়ে, এটা কিছু একটা হিন্দুটি শাকিল এবং ঐশী মেট পরিচয় দেয়।
তো গুরু, আমি তখন মাত্র নাইনে উঠলাম, এইট কমপ্লিট করে, তো তখন সব ফ্রেন্ডরা এসে দেখাতো, তাদের গার্লফ্রেন্ডের স্টোরি বলতো যে এটা এটা হয়েছে, আজকে ডেটিং এ গেছি, তারপরে ঘুরলাম, তারপর কে কিভাবে প্রপোজ করছে, সবকিছু বলতো। তো খুব ইন্টারেস্ট নিয়ে শুনতাম, মানে খুব ভালো লাগতো ওদের গল্পগুলো শুনতে, তারপর যখন ফ্রেন্ডরা সারাদিন ফোনে কথা বলতো, ওদেরকে জিজ্ঞেস করলাম তো কি কথা বলিস এত ঘন্টার পর ঘন্টা, দেখা যায় 4-5 ঘন্টা একটানা কথা বলতেছিস, মানে এত এনার্জি পাস করি আর কি বলিস, মানে আমি খুব কনফিউজ থাকতাম যে ওরা খুব মানে ফাইজলামি করতো আমাকে নিয়ে, তুই কখনো পারবি না, তো যখন পারবি তখন বুঝবি এই সেই, এগুলো খুব ফান করতো ওরা। তো যাই হোক, যখন মানে 9-এর সেকেন্ড টার্ম দিলাম, দেওয়ার পরে একদিন হচ্ছে গিয়ে খুব বৃষ্টি হচ্ছিল, আমাদের লাস্ট পরীক্ষা ছিল, তো লাস্ট পরীক্ষা শেষ করে আমরা সারাদিন খেলছি বৃষ্টির মধ্যে ফুটবল টুটবল খেলে খুবই টায়ার্ড। সেদিন আমার মনে আছে আমার পা ছিঁড়ে গিয়েছিল খেলতে যাই ফুটবল, তো সারাদিন খুব বৃষ্টির দৌড়াদৌড়ি করে আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, আমি আমার আর 2-3টা ফ্রেন্ড সবাই মিলে, সাইফ নামে একটা ফ্রেন্ড, ওর বাসায় যাওয়ার পর আমরা সবাই মিলে ড্রেস ড্রেস চেঞ্জ করলাম, ওর ড্রেস আপগুলো আমরা পরলাম, যেহেতু একই ক্লাসের সবার ড্রেস একই, তো এই ড্রেস ড্রেস চেঞ্জ করে আমরা কোচিং আসছি সরাসরি, বাসায় আর যাই নাই সেদিন। তো কোচিং আসছি, আসার পরে হচ্ছে গিয়ে মানে কোচিং এ আসবো কি আসবো না খুব কনফিউজ ছিলাম, তারপর চিন্তা করলাম যাই কোচিং এ ক্লাসটা করে তারপরে একবারে বাসায় যাই। তারপরে কোচিং এ যখন ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে মানে নতুন একটা মেয়ে আসছে একদম ফার্স্ট বেঞ্চে বসছে, তো আমি আমার ফ্রেন্ড দুইটা ঢুকে গেছে, তারপরে যখন আমি মানে থার্ড পজিশনে যখন ঢুকতে নিয়েছিলাম তখন দেখি যে ঠিক মেয়েটার চোখের দিকে আমার চোখ পড়ে গেছে, জাস্ট 2-3 সেকেন্ড মনে হয় আমি ওর চোখের দিকে তাকাইছিলাম, তারপরে স্যার বললো যে আসো ভিতরে আসো দরজা লাগাই দাও, তখন আমি মানে দরজা লাগাচ্ছি বাট আমার চোখের মধ্যে ওই 2-3 সেকেন্ডের চোখগুলো মানে বারবার ভাসতেছে, যে মানে এত সুন্দর চোখ, মানে আর ওর চোখগুলোর মধ্যে মনে হচ্ছে গেল যে
রাজ্যের মায়া লুকিয়ে আছে,
হ্যাঁ মানে একটা পবিত্র একটা জিনিস গুরু, মানে মানে দেখার পর থেকে মানে মানে ভুলতেই পারতেছিলাম না, আমি একদম লাস্ট বেঞ্চে বসছি আর ও একদম ফার্স্ট বেঞ্চে বসছিল সেদিন, তো আমার পুরো ক্লাসে কি হচ্ছে ওয়ার্ল্ড গোয়িং অন আই হ্যাভ নো আইডিয়া, আমি জাস্ট ওর দিকে তাকিয়ে আছি, আমি ওর মানে ওর কি করতেছে, একদম সব মেয়েরা আমাদের কোচিং এ যারা ছিল খুব ফাইজম্যান করতো, স্যারদের সাথে দুষ্টামি করতো, তারপর ছেলেদের সাথে খুব ফান করতো, বাট মেয়েটা একটাও কথাও কারোর সাথে বলতেছে না, একদম চুপ, ওর ফ্রেন্ডরা ওর সাথে ফাইজম্যান করতেছে কথা বলতেছে, বাট শি ওয়াজ কোয়াইট, একদম কোনো কথাই তার বুঝতে বের হচ্ছে না, জাস্ট একটা স্যার আসলে একটা ক্লাস শেষ হওয়ার পর একটা স্যার আসছে তাকে জিজ্ঞেস করলো, নতুন স্টুডেন্ট আসলে দাঁড় করিয়ে নাম জিজ্ঞেস করে, তারপর কোথায় পড়াশোনা করে কোন স্কুল এগুলো জিজ্ঞেস করে, তখন তাকে দাঁড় করিয়েছিল তখন তাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, তখন সে মানে এত সুইট করে বললো ওইসি,
কেমনে বলে মানে শুধু ওইসি বলছে আর তো কিছু না,
না আর কিছু বলে,
অনেক সুইট করে বলেছে রাইট,
হ্যাঁ গুরু মনে হচ্ছিল যে
তোমার, আমার কাছে মনে হচ্ছে যে শাকিল লাভ এট ফার্স্ট সাইট এইরকম কিছু হয়েছিল কি,
হ্যাঁ গুরু মানে আমি
মানে সবকিছু এত বেশি
তারপর আমি আগ্রহ নিয়ে মানে মন থেকে একটা জিনিস প্রে করতেছিলাম স্যার আরো কিছু কোশ্চেন করুক ওকে কথা শুনি ওর, তখন স্যার ওকে আবার জিজ্ঞেস করলো কোন স্কুলে পড়ো, দেন ওর স্কুলের নামটা বললো, তারপর আর কিছু বললো না, বললো বসো, তখন ও চুপচাপ বসে গেল, আমার এত খারাপ লাগলো যে স্যার আরো
কেন,
তারপরে হচ্ছে গিয়ে গুরু ও যখন বসে পড়লো এরপরে আমি মানে অনেক চেষ্টা করেছি ওর সাথে কথা বলার, ফ্রেন্ডদেরকে বললাম যে দোস্ত এই মেয়েটাকে অনেক ভালো লাগছে এই সেই হবে, ওরা বললো ঠিক আছে কথা বল কথা বলে দেখ কি বলে, মানে আমি কোনোভাবেই পারতেছিলাম না, এভাবে প্রায় সপ্তাহখানেক কেটে গেল, তারপরে আমার একটা ফ্রেন্ড ছিল সাইফ ও কমার্সে পড়তো, তো ওকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা দোস্ত অ্যাকচুয়ালি এই মেয়েটাকে আমার খুব লাইক করি, তখন ও হঠাৎ করে বলে উঠলো ওর সাথে তুই ফ্রেন্ডশিপ করবি, ওর নাম্বার আছে আমার কাছে, আমি না কেমন যেন একটু মানে ওই মেয়েটার প্রতি যে আগ্রহটা ছিল ওটা কমে গেল, যে ব্যাপার কি আমি যে মেয়েটাকে লাইক করি ওর নাম্বার ওর কাছে কিভাবে, তো জিনিসটা খুব খারাপ লাগলো আমার কাছে, তারপরে জিজ্ঞেস করলাম কেন কিভাবে চিনিস এই সেই, তখন ও বলতেছে যে আমি বলবো না এটা টুইস্ট, তোকে আমি নাম্বার দিচ্ছি তুই যদি পারিস কথা বল, এখন যাই হোক ওর কাছ থেকে অনেক নাম্বার টাম্বার নিয়েছি, নাম্বার নিয়ে বিনিময়ে আমার ওকে অনেক খাওয়ানো লাগছে, তারপর নাম্বার নেওয়ার পরে আমি তখন রোজার সময় ছিল আমি ফোন করলাম, ফোন কোচিং শেষ করে আমি ফোন করছি, আমার বিশ্বাস হচ্ছিল না যে এটা আসলেই ওর নাম্বার, তখন ফোন দেওয়ার পরে জাস্ট ফোন দিলাম, দেখলাম একটা মেয়ে ভয়েস কণ্ঠ বলতেছে হ্যালো, তখন বললাম হ্যালো সালাম আলাইকুম আপনি কি ঐশি, তখন বলতেছে হ্যাঁ কে, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি তোকে পরে ফোন দিচ্ছি,
শাকিল ভাই শিওর হওয়ার জন্য যে আসলে ঐশি কিনা,
তারপর ওকে এরপরে ওই দিনই আবার মানে সারাটাক্ষণ ফোন নিয়ে নাড়াচাড়া কি করবো কি করবো বুঝতেছি না, মানে ফোন দিতে গেলে কেমন যেন নার্ভাস ফিল করি যে কি বলবো কি বলে কথা বলে। তারপর ফোন দিলাম, ফোন দিয়ে দেওয়ার পরে কথা বললো, একটা মেয়ে ফোন ধরলো, ধরার পরে সন্ধ্যাবেলায় আমি তোকে জিজ্ঞেস করলাম যে হ্যালো আসসালামু আলাইকুম আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি। তখন সে বলতেছে যে হ্যাঁ বলেন। এখন বলতেছি আপনি কি ঐশী? এখন বলতেছে হ্যাঁ। এখন বলতেছে আমি বলতেছি অ্যাকচুয়ালি আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, আপনার কি কোনো প্রবলেম হবে? মানে আমি এইভাবে ঠিক যেভাবে কথা বলতেছি এভাবেই বললাম তাকে। তখন দেখি কি হঠাৎ করে বলছে না কোনো প্রবলেম হবে না, এসো ওকে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করবো। আমি খুব কনফিউজ যে কি হবে, এত ইজিলি রাজি হয়ে গেল, মানে কোনো প্রবলেম প্রবলেম নাই তো। তারপরে আমি তো খুব খুশি অনেকক্ষণ কথা বললাম, প্রায় 4-5 মিনিট কথা বললাম। কথা বলার পর ফোনটা লাইনটা কি আমার হচ্ছে, আবার জিজ্ঞেস করতেছে আপনি কোথায় থাকেন, কিভাবে আপনি আমাকে চেনেন, এই সে অনেক কোশ্চেন টোশন করতেছে যে। তারপরে লাইনটা কেটে দিল, হঠাৎ করে লাইনটা কেটে দিল। তারপরে আমি ভাবলাম যে হয়তো প্রবলেম হতে পারে বাসায় কোনো, এই জন্য আমি আর ব্যাক করি নাই। তারপর কিছুক্ষণ পর আবার 10 মিনিট পর ওই নাম্বার থেকে ফোন আসলো। ফোন আসার পর আমি যখন পিক করলাম ফোনটা, ফোনটা ধরার পরই আমাকে একটা ঝাড়ি যে আপনি কি ফাজিল, মানে আপনি কি যাকে যাকে তাকে ফোন দিয়ে বেড়ান এই সেই, আপনি মানে জানেন না আপনার জন্য কত প্রবলেম হচ্ছে, এই ধরনের ঝাড়ি। মানে বুঝতেছিলাম না আমি, হ্যালো আপনি কি ঐশী? তখন বলতেছে যার সাথে কথা বলেন তাকে কি ঐশী মনে হয়? ওইটা ছিল অ্যাকচুয়ালি ওর বড় বোন, মানে ওর বড় বোন ফোনটা পিক করছে, ও ভাবছে যে আমি ওর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড, এই জন্য ইনফরমেশন গুলো নেওয়ার চেষ্টা করছে। আমি তো আর এটা জানি না, আমি ওকে ফ্রেন্ডশিপের প্রপোজাল দিয়ে ফেলি। তারপর ঝাড়ি ঝাড়ি খাওয়ার পর আমার খুব মন খারাপ, ওই দিন আর সারাদিন কোনো নক করি নাই। তার পরের দিন রাতে আমি ওকে একটা এসএমএস পাঠাই যে আমি এক্সট্রিমলি সরি, আমার জন্য যদি আপনার ফ্যামিলি কোনো প্রবলেম হয়ে থাকে আমি এক্সট্রিমলি সরি, আমি আপনাকে আর নক করবো না, ডিস্টার্ব করবো না। তো এর পরের দিনটা আমার খুবই খারাপ কাটছে, মন টন একেবারে খারাপ। ফ্রেন্ড এসে বলতেছে যে ওর কাছ থেকে নাম্বার নিয়েছিলাম, ওই সে বলতেছে কি হয়েছে, তো বললাম ওকে ঘটনাটা। তো ও আমাকে বুঝাইলো যে দেখ এটা তো রাখবি, তোর উপর রাগাটাই তো স্বাভাবিক, তোর ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে। তারপরে যাই হোক আমি আর নক টক করি নাই। তারপরে মানে একদিন পরে আমাকে রিপ্লাই করছে ইস ওকে। যখন ইস ওকে রিপ্লাই আসছে তখন মানে আমার কেমন যেন ভালো লাগতেছে, হ্যাঁ তখন মানে আমার মনে হচ্ছে যে আরেকবার ফোন করি দেখি কি বলে। তারপর ফোন করলাম, ফোন করার পর ফার্স্ট টাইম ফ্রেন্ডশিপ করবে না করবে না, তারপরে ধীরে ধীরে কথা বলতে বলতে আমার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। তারপর আমি ওকে বললাম কি আমি তোমার কোচিং এই পড়ি, তোমার ক্লাসেই পড়ি। তখন বলতেছে যে তুমি আমার নাম্বার কিভাবে পেয়েছো? আমি বললাম যে কোচিং এর খাতা থেকে। তুমি কে? অনেক গেস করতেছে, তুমি এই তুমি সেই তুমি কি ও তুমি কি সে, বাট আমার নামটা কখনো বলেনি শাকিল, মানে ও ভাবতেই পারেনি যে আমি ওকে কখনো ফোন দিবো। ক্লাসের মধ্যে সব ছেলেরা মেয়েদের সাথে কথা বলতো, বাট আমি পারতাম না কথা বলতে কারোর সাথে, কোনো মেয়ের সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ ছিল না, কথা বলতাম না। তারপরে মানে অনেকের নাম বলছে, একটা নাম ছিল ফাহিম, বলতেছে তুমি ফাহিম? আমি শিওর। আমি বলছি কেন ফাহিম হলে তুমি অনেক বেশি খুশি হবা? তখন বলেন না ফাহিম তারপর ফ্রেন্ড হওয়ার পরে আমি তাকে মানে ও হচ্ছে গিয়ে বলতেছে যে ঠিক আছে আমি তোকে খুঁজে বের করবো, আমাকে বলার দরকার নেই তুমি কে। তো ক্লাসে এসে ও ডেইলি আমাকে ফোন দিত ক্লাস করার সময়, আমি তো ফোন সাইলেন্ট করে রাখতাম আর বুঝতো না। তারপর অনেক কি করতো, অনেক মানে খুঁজতো, অনেক মানে হচ্ছে ফোন দিয়ে হঠাৎ করে পিছনে তাকাইতো ঘুরে যে আমি আছি কিনা, মানে আমি ফোন বের করতেছি কিনা, তো খুঁজে পাইতো না। তো এরকম এক সপ্তাহের মতো চলছে, আরো এক মানে 10-15 দিনের মতো চলছে। চলার পরে হচ্ছে একদিন আমি কোচিংয়ে ঢুকতেছি, ঢুকার সময় হঠাৎ করে ওই সেম প্রথম দিন যেভাবে চোখে চোখ পড়ে গেছিল ওইভাবে চোখে চোখ পড়ে গেছে। চোখে চোখ পড়ার সাথে সাথে কেন জানি আমি ওই দিন অনেক ভয় পেয়ে গেছি। তারপর আমি সাথে সাথে নিচের দিকে তাকাইছি, তাকানোর পরে ও এসে বলতেছে যে আমি শিওর তুমি
মেয়েদের যে অবজারভেশন পাওয়ার।
তারপরে এসে ওদিন মানে ক্লাসের শেষে অনেকক্ষণ বসেছিল, তারপর আমরা প্রায় 10-15 মিনিট একসাথে দুজন বসেছিলাম। মানে গুরু ও হচ্ছে গিয়ে আমার সামনের বেঞ্চে,
বর্ণনা দাও না
ঐশী হচ্ছে কিরকম, ওর চুলগুলা সিল্কি আর চকলেট কালার ছিল, অনেক ফর্সা ছিল, চোখগুলা মানে বড় বড় মানে খুব সুন্দর চোখ, আর ঠোঁটগুলা ছিল একেবারে ফুল মানে কমলাও না আবার রেডও না, মানে এরকম একটা কম্বিনেশন আর কি, ন্যাচারালি মনে হতো যে লিপস্টিক দিছে এরকম একটা ব্যাপার। আর ওর ভ্রু প্লাক করতো না, ওর ভ্রু ন্যাচারালি প্লাক থাকতো, মানে এবং চিকন একটা
দেশের মেয়ে বর্ণনা দিচ্ছিল কাশ্মীরে,
না না এই দেশের
বুঝলো।
তারপর এই তো এমনই ছিল, ও একটু ফ্যাট ছিল, হালকা একটু মোটা ছিল, বাট সুইট লাগতো আর কি। অনেক বাদলামি করিস, এখন কথা বলিস না কেন? এখন বলতেছি আমি এত লজ্জা পাচ্ছি, আমি করতেছি কি মানে সমাজ বিজ্ঞান বই খুলে মানে বসে আছি, মানে ওর সাথে কথা বলবো আমি বই খুলে বসে আছি, কিছু করতে পারতেছি না। যাই হোক, ওদিন ক্লাস শেষ হইলো, ক্লাস শেষ শেষ হওয়ার পরে আবার বৃষ্টি নামছে, সেদিন বৃষ্টির দিন ছিল, তখন ও রিক্সা খুঁজে পাচ্ছিল, আমাদের ওখানে আবার জ্যাম থাকে রাস্তায় খুব, মানে বৃষ্টি টিষ্টি হলে রিক্সা পাওয়া যায় না, তো ও হেঁটে যাবে, হেঁটে যাচ্ছে, দেখলাম তো আমার এক ফ্রেন্ড আমাকে দেখলো, দেখ দেখ ওই সে হেঁটে যাচ্ছে, তখন করলাম কি আমার একটা ফ্রেন্ডের কাছে ছাতা ছিল, আমি ফ্রেন্ডকে বললাম যে দোস্ত ছাতাটা একটু দে, ছাতাটা নিয়ে আমি দৌড় দিলাম।
সেইরকম বৃষ্টি?
হ্যাঁ সেরকম বৃষ্টি বলতে মানে গুড়ি গুড়ি বৃষ্টি আর কি।
আর আবহাওয়াটা কেমন ছিল?
এনভায়রনমেন্ট একটু সন্ধ্যা টাইপের, আর বেশ কেমন যেন একটা ব্যাপার
ছিল। ওই সেই পোশাকের বর্ণনা একটু শুনি।
ও একটা জিন্স পরছিল, আর একটা ফতুয়া পরছিল, আর একটা ওড়না পেঁচানো ছিল, ওর ফতুয়াটা ছিল কালো রঙের আর জিন্স ব্লু, হাতে ছাতা ছিল না ওর সাথে, আমার কারোর সাথেই ছাতা ছিল না, আমার ফ্রেন্ডের কাছে ছাতা ছিল,
ভিজে ভিজে যাচ্ছে।
হ্যাঁ ভিজে ভিজে যাচ্ছে, তখন আমার
এতে সুন্দরতম দৃশ্য মনে হচ্ছিল বেশি টাকা,
রোমান্টিক।
হ্যাঁ গুরু, তখন মনে করেন যে কি বলবো কি হচ্ছে,
কি বলবো, চালিয়ে যাও, তুমি তো তুমি, আমাদের বয়সে যারা মাঝ বয়সী অথবা পৌরের কাছাকাছি গেছে যাদের বয়স, অনেকে রিলেট করার চেষ্টা করছে তোমার সাথে। শাকিল, সব মানুষের জীবনে টুকটাক এরকম ঘটনা কিন্তু ঘটেছে, সব ফ্ল্যাশব্যাকে ভিড় করতেছে, তোমার সাথে আমরাও চলে গেছি, তোমার তখন বয়স কত, বা 10-11-12 13-14 এই এইরকম শৈশর কৈশোর এবং যৌবনের সন্ধিক্ষণ আমরাও চলে গেছি শাকিল, আমাদের কি নিয়ে তুমি ভাসতেছ, বৃষ্টি হচ্ছে বাইরে, সবাই কিন্তু নস্টালজিক হচ্ছে, সবাই ফিরে গেছে তার স্ব অবস্থানে, এটা যাইতে কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ড সময় লাগে, ভাসতেছি প্রেমের ভালোবাসার মধ্যে, তোমার প্রত্যেকটি কথা আমরা শুনছি না, রীতিমতো গেলতেছি, আমার মনে হয় ফেসবুক এবং কমেন্টস তাই বলছে, রাইট ইমা?
জি গুরু,
একদম একদম, বৃষ্টি সেরকম, যাও যাও তুমি।
তারপর গুরু আমার এক ফ্রেন্ডের কাছে ছাতা ছিল, পরে ওর কাছ থেকে বললাম তোর ছাতাটা একটু দে, নিয়েই দিলাম দৌড় ওষির পিছনে, ও অনেকখানি এগিয়ে গেল, তারপরে আমি ওর পিছন পিছন যখন গেলাম, যাওয়ার পরে পিছন থেকে ডাক দিলাম ঋষি, তখন তাকাইলো, বলে আমি বললাম দেখ তোর জন্য আমি কত ভালোবাসি তোকে, তোর জন্য ছাতা নিয়ে আসছি আমি বৃষ্টির মধ্যে, তখন হাসতেছে, তখন একটা ছাতার নিচে দুজন একসাথে হাঁটতেছি, ছাতা ধরে ধরে আমি ছাতাটা ধরে আছি, ও হাঁটতেছে ছাতার নিচে, তারপর হাঁটতে হাঁটতে অনেকখানি পথ হাঁটলাম, মানে কেউ কোনো কথা বলতেছি না, মানে আমি পুরো রোমান্টিক একটা এনভায়রনমেন্ট, আমার মানে মনে হচ্ছে কি আমি আই এম ড্রিমিং, ছোটবেলায় গান শুনতাম, মানে যখন গান শুনতাম বৃষ্টি হলে বৃষ্টি নিয়ে অনেক গান শুনতাম, তখন ওই গানগুলা মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে বাজতেছে, মনে মানে মনে হচ্ছিল যে গানগুলো শুনতেছি আর ওর সাথে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে আমি নায়ক আর ওর নায়িকা। তারপরে গুরু যাচ্ছি যাচ্ছি, এমন সময় হঠাৎ করে পিছন থেকে একটা ফ্রেন্ড ডাক দিল, এই শাকিল আমার
নাম কি, টাকা সময় পেল না, কি নাম ওর?
ওর নাম ছিল নিঝুম।
নিঝুম ভাই, ভাই সময় পাইলা না তুমি?
তখন আমার বলে যে আমার ছাতা দিয়ে যা, তোমার ছাতা নিয়ে পুষ, এখন ওর হাসতেছে, বলতেছে তুই না আমার জন্য ছাতা নিয়ে আসছিস, সরি দোস্ত আমার ফ্রেন্ডের, তো পরে ওকে দিয়ে আসছি, ফ্রেন্ডকে ছাতাটা দিয়ে আবার আসছি, এখন দুজন একসাথে জিততেছি, তো জিততে জিততে আমি মানে অনেকক্ষণ হাঁটতেছি দুজন, তারপরে মানে পুরো রাস্তা একদম চুপচাপ দুজন হাঁটছি, শুধু কোনো কথা বলি নাই, আর আমার একটা জিনিস হচ্ছিল যে ওর পাশে আমি প্রথম হেঁটে যাচ্ছি, আমার পায়ের সাথে পা লেগে যাচ্ছিল, মানে আমি ঠিক মতো হাঁটতে পারতেছি না, কেমন নার্ভাস, আমি কি বলবো বুঝতেছি না, মানে ও খুব মজা পাচ্ছিল, বুঝতেছিল যে আমি খুব নার্ভাস, ও খুব মানে হাসতেছিল মোটিমিটি, তো যাই হোক ওকে মানে একদম বাসার নিচ পর্যন্ত আগায় দিয়ে আসলাম, তারপর সেদিন রাতে আমি ওকে মানে একদম ফ্রিলি বলি যে খেলে ওইসি আজকের, মানে কেন যেন আমার মনে হচ্ছে যে আমি খেলে তোমাকে খুব বেশি ভালোবাসি, খুব কথা বলো তখন তোমার মানে কথাগুলো খুব সুইট লাগে, তুমি যখন হাসো তখন মনে হয় যে মানে হাসিটা শুধু তোমার জন্যই এমন মনে হয়, তখন ও বলতেছে দেখ আমার ফ্রেন্ড এই সেই হয়ে যাবে, তখন আমি বলতেছি আই ডোন্ট নো বাট আমার কেন জানি তোকে অনেক বেশি ভালো লাগে, আই থিঙ্ক আই লাভ ইউ, যদি তোর খুব বেশি প্রবলেম হয় আমি তোর সাথে আর কন্ট্যাক্ট করবো না, মানে যদি মানে তুই ভাবিস, আমি এটাও বলছি যে ঠিক আছে তোর আমাকে একসেপ্ট করতে হবে এমন কিছু না, বাট যদি তুই মনে করিস আমার সাথে ফ্রেন্ডশিপ রাখতে পারবি না বা রাখতে তুই কষ্ট পাবি দেন আমি আর তোর সাথে কন্টিনিউ করবো না, তখন ও একটা জিনিস রিপ্লাই করলো আমার খুব ভালো লাগছে যে মন কি খালি তোরই আছে আমার কি মন নাই আজকে যে একসাথে দুজন হেঁটে আসছি, তখন মানে আমি কি শুনলাম আমার খুব ভালো লাগলো জিনিসটা যে আমার মনটা এত বড় হয়ে গেল যে নট অনলি মি মানে ও ওই জিনিসটা ফিল করছে আজকে
অ্যাপ্রিসিয়েট এমা ফাইনালি লাগুকলাটা ছেলেটি বলতে পেরেছে তোমার নিজের প্রশ্নে যে তোমার পারফরমেন্স এই লেভেলের হবে নিজের প্রশ্নে কি ভরসা ছিল নাকি অটোমেটিক মুখ দিয়ে এরকম বের হয়ে গেছে কথাগুলো
গুরু মানে আসলে ওর সাথে কথা
বলতে ফ্রেন্ডশিপের কথা বলতে তুমি অনেক সময় নিয়েছো, আমি তো ভাবছিলাম যে কয়েক যুগ সময় নিবা তুমি ভালোবাসার কথা বলতে,
আসলে ওর সাথে মানে বেশ ভালো একটা মুহূর্ত কাটিয়েছিলাম মানে যখন ফ্রেন্ড ছিলাম তখন খুব ক্লোজ হয়ে গেছিলাম, দেখা যাচ্ছে ওর ফ্যামিলি প্রবলেম গুলো আমার সাথে শেয়ার করতো আমার আমার ফ্রেন্ডদের কথা শেয়ার করতো,
যাক বৃষ্টিতে আছি তুমি বললে ওই সে বললো যে মন কি শুধু তোর একাই আছে কিনা, তারপর
তারপর গুরু মানে আমি এরপরেও না মানে এত গাধা আমি ডিরেক্টলি জিজ্ঞেস করলাম আচ্ছা তুই কি আমাকে ভালোবাসি, তারপরে বলতেছে হ্যাঁ ডেফিনেটলি তোকে অ্যাকচুয়ালি ভালোবাসি কিনা আমি জানি না তবে আমাকে একটু সময় দিতে হবে কারণ আমি মানে আমি মনে হচ্ছে তোকে তোর প্রেমে পড়ে যাচ্ছি বাট আমি এখনো শিওর না আমাকে একটু শিওর হওয়ার টাইম দে, তারপরে যাই হোক 21 ডিসেম্বর আমার বার্থডে ছিল বার্থডে তোকে ইনভাইট করছি তো ওই ফার্স্ট কোনো মেয়ের সাথে আমি মানে বের হই ওই সাথে ন্যাচারালি আমি কখনো ডেটিং ট্রেনিং এ যেতাম না মানে ছোট মানুষ কই যাবো কোচিং আসতাম দেখা হইতো তারপর চলে যেত, আর ওই দিন আমি ফার্স্ট ওকে ইনভাইট করি যে ওকে ফাইন আসো দেখা করি একসাথে খাওয়া দাওয়া করি, তারপর আসলো আসার পরে ওই দিন মানে যখন প্রোগ্রাম টোগ্রাম শেষ আমার আরেকটা ফ্রেন্ড ছিল দুজন ছিল তো ওদিন আমার পার্ট মানে বার্থডে টার্ডে শেষ করে আমাকে গিফট করে একটা গিফটের মধ্যে মানে আই লাভ ইউ লেখা থাকে একটা শোপিস যে আই লাভ ইউ আর নিচে লেখা ছিল যে আওয়ার লাভ ইজ ইনোসেন্ট, তো এই জিনিসটা যখন মানে খুললাম মানে গিফটটা খুলছিলাম আমার ফ্রেন্ডের বাসায় তো সবাই মিলে একসাথে খুলছিলাম গিফটটা তো সবাই মিলে বলতেছে ওয়াও তোকে তো অনেক লাভ করে, তারপর ওই দিন আমি শিওর হয়েছি যে অ্যাকচুয়ালি তখন আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে আমার
বৃষ্টি তো থেমে গেছে রাইট এর মধ্যে,
হ্যাঁ বৃষ্টি
বৃষ্টি থামাতে পারো তুমি ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি চলতেছে হোয়াটএভার, তারপর
তারপরে যাই হোক এরপরে শিওর হলাম যে শিওর হলাম যে ও আমার মানে গার্লফ্রেন্ড, তো ওকে মানে বললাম যে ঠিক আছে আমরা তো এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো আমরা এখন তুই তুই করে না বলে আমরা তুমি করে বলি, তখন বলতেছে হ্যাঁ শিওর, তখন তুমি বলার খুব চেষ্টা বাট তুমি থেকে তুমি তো আসাই যাচ্ছে না, হ্যাঁ কথা বলতে বলতে তুমি চলেই আসতেছে কারণ এতদিন ধরে অভ্যস্ত, তারপরে যাই হোক অনেক কষ্টের পরে তুমিতে আসা, তো এভাবে আমার খুব ভালোই চলতেছিল আমাদের অ্যাফেয়ারটা, দেখা যায় যে ও যখন খুব মানে মন খারাপ থাকতো আমাকে ফোন করতো, ফোন করার পর আমি ওর সাথে কথা বলতাম, বলার পরে বলতো যে ওর মন খুব ভালো হয়ে গেছে, তারপর আমার যখন মন খারাপ থাকতো গুরু ও ফোন করতো মানে আমাকে বুঝাইতো অনেক কিছু, আমি অনেক কিছু বুঝতাম না গুরু মানে আমার চেয়ে ওর ম্যাচুরিটি খুব বেশি ছিল মানে আমাকে এত সুন্দর করে বুঝাইতো মানে আর কেউ বুঝাইতে পারতো না এত সুন্দর করে, আমি কোনো একটা কিছু নিয়ে জেদ করলে যদি আব্বু আম্মু বকা দিত বা ভাইয়ারা প্রবলেম করতো বকা দিত ও এত সুন্দর করে এটা সলিউশন করতো এত সুন্দর করে বুঝাইতো মানে জিনিসটা খুব ভালো লাগতো, মনে হয়েছে যে আমার গার্ডিয়ান আমাকে খুব বেশি করে সাজেস্ট করতেছে এইটা এটাই না এটা এইভাবে এটা এইভাবে, তো খুব ভালো লাগতো ওর সাথে আমি আমার অনেক প্ল্যানিং করতাম ফিউচারে আমরা কি করবো কিভাবে থাকবো, মাঝে মাঝে ও বলতো যে আমার কোনো কিছু লাগবে না একটা ছোট্ট একটা ঘর থাকবে তুমি ছোট্ট একটা জব করবা মানে খুব সুন্দর করে মানে ছোটবেলায় এত
শুনি শুনি
মানে আমরা প্ল্যানিং করেছিলাম যে ওর ফ্যামিলি থেকে নাকি লাভ ম্যারেজ কখনোই মেনে নিবে না আর আমার ফ্যামিলি তো অবশ্যই এরকম কোনো প্রবলেম ছিল না, তো যাই হোক ও বলছিলাম যে আমি তোমার সাথে পালিয়ে যাবো একসাথে দুজন পালিয়ে যাবো অনেক দূরে অনেক দূরে মানে, তারপর আমরা একটা ছোট বাসা নিব তুমি ছোট খাটো একটা জব করবা তারপর দুজন একসাথে থাকবো আমার ছোট ছোট জিনিস থাকবে আমরা খুব সাজানো গুছানো একটা সংসার করবো সারাদিন তুমি পরে যখন তুমি জব করে আসবা তোমাকে আর তুমি আর আমি একসাথে হাঁটবো সন্ধ্যার পরে মানে এই ধরনের অনেক গল্প অনেক কিছু, তো এগুলো শুনতাম ভালোই লাগতো খুব মানে হারাই যেতাম মনে হচ্ছিল যে আমরা দেখতেছি আসলে আমরা ওইরকম ওই জায়গাটাতে আছি এরকম মনে হতো যখন এই গল্পগুলো করতাম মনে হতো যে আমরা ওই সিচুয়েশনে আমরা স্টিল নাও আছি, যেমন যখন বলতো যে আমি আর তুমি ছাদের মধ্যে একা চাঁদ আছে আমি একটু নীল শাড়ি পরে আছি তুমি একটা সাদা পাঞ্জাবি পরা এই জিনিসগুলো যখন ফিল মানে শুনতাম ওর মুখে তখন মনে হতো কি আমরা ওই জায়গাটায় দাঁড়িয়ে আছি আমি মানে ঠিক ওই রকম একটা হাওয়া একটা ঠান্ডা লাগতো ওরকম একটা মানে চোখের মধ্যে ফাঁসতো চাঁদটা তো সেই রকম একটা ফিলিং, তো এরকম অনেকদিন গিয়েছে গুলো মানে এরকম আমাদের ড্রিম গুলো ধীরে ধীরে অনেক বড় হইতে থাকে, তারপরে আমরা ম্যাট্রিক পাশ করি একসাথেই দুজন। ম্যাট্রিক পাশ করার পর কলেজে ভর্তি হয়, আমিও কলেজে ভর্তি হই। তারপরে কলেজে ওঠার পরে হলো ওর সাথে আগে হতো কি যে আমি প্রত্যেকটা মুহূর্তে মানে দেখা যায় 10 মিনিট পর পরে ফোন দিচ্ছে, স্কুল থেকে এসে বাসায় এসেই ফার্স্টে ফোন করবে যে হ্যাঁ কি অবস্থা, আমি বাসায় এসেছি, ড্রেস চেঞ্জ করে এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার ফোন করবো। আবার কোচিংয়ে একসাথে দেখা হইতো, কোচিং শেষ করে আবার বাসায় যাওয়ার সময় ফোন দিয়ে বাসায় কথা বলতে বলতে চলে যেত, আবার পড়তেছে পড়ার মাঝে ভালো লাগতেছে না বোর লাগতেছে আবার ফোন করতে, এরকম একটা ব্যাপার ছিল। বাট কলেজে ওঠার পর হচ্ছে কি যেগুলো আমার কলেজ টাইম ছিল ডে শিফটে, ওর কলেজ টাইম ছিল মর্নিং শিফটে, যার কারণে কমিউনিকেশনটা খুব কমে যায়। তারপরে ও যে জায়গায় কোচিং করতো আমি ওই জায়গায় কোচিং করতাম না, ও ওর স্কুলের টিচারদের কাছে কোচিং করতো, আমি আমার কলেজের টিচারের কাছে কোচিং করতাম। তো এভাবে আর কি একটু মানে ডিস্টেন্সটা বেড়ে যায়, মানে কথা বলার কমিউনিকেশনটা খুব কমে যায়।
রেজাল্ট কি এক্সপেক্টেড ছিল এসএসসিতে?
হ্যাঁ রেজাল্ট ভালো ছিল, দুজনেরই দুজনেই জিপিএ 5 পেয়েছিলাম।
জিপিএ 5
ওয়াও গুড, এত ভালোবাসার পরে
গুরু, ভালোবাসা তো সহায়ক হলে চাইতে ভালো টনিকার হতে পারে না
জি জি
ভালো কিছু করার জন্য। হ্যাঁ তারপর
তারপরে যেটা হয়েছে গুরু, আমাদের আসলে এত বেশি কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছিল যে আমরা মানে দুজনেই খুব মানে খুব লোনলি ফিল করতাম। দেখা যায় ও কলেজে আমি কলেজে, ও কলেজ শেষ করে বাসা যাচ্ছে আমাকে খুব মিস করতেছে। আগের একটা অভ্যাস
আমার বন্ধুরা কি ভাবতেছে ইমা কিছু টেক্সট নিয়ে নি ওরা ওরা কি বলতে চাইছে?
ফেসবুকে যারা আছে ওমর ফারুক সৈকত তিনি মানে শাকিল ভাইয়ের গল্প শুনে বলতেছে আসলে নাকি তার প্রেম করা দরকার, সে এখন অস্থির প্রেম করার জন্য। আরো আছে এই মুহূর্তে আমাদের সঙ্গে মোহাম্মদ ইসমাইল হোসেন, তিনি বলেছেন শাকিল ভাইয়ের স্টোরিটা তিনি শেষ পর্যন্ত শুনবেন। ইব্রাহিম আছেন, শাকিল ভাইয়া তোমার ভয়েসটা অসাম। রাশেদ আহমেদ তিনি বলেছেন গুরু খুব ভালো লাগছে এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য। আসিফ জামান শাকিব তিনি বলেছেন লাইফ ইজ নাথিং উইদাউট লাভ। অবশ্যই সেটা আমরা বুঝতেই পারছি। নাইম ইসলাম জনি তিনি বলেছেন আজকের গল্পটা খুব ভালো হচ্ছে জি বন্ধু, বাকিটা সময় থাকেন অবশ্যই, আশা করছি খুবই ভালো লাগবে। তিথি মল্লিক তিনি বলেছেন মনে হচ্ছে খুব রোমান্টিক হবে, বৃষ্টি হচ্ছে বাইরে আর রোমান্টিক মানে আমাদের মনে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যেরকম রোমান্টিক একটা পরিবেশ। লামিয়া মিম বলেছেন অসাম লাগছে গুরু। ফাহিম খান, শাকিল ব্রো আপনাদের কাপলটা জোস একদম মেড ফর ইচ আদার।
থ্যাংক ইউ, এইভাবে আপনারা কমেন্টস করতে থাকুন, লাইক দিন। আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডি www.facebook.com/thakafm904 এবং আপনারা চাইলে টেক্সট পাঠাতে পারেন 16260 এই নাম্বারে। আপনাদের লাইক আপনাদের কমেন্টস বলে দিচ্ছে যে আমরা উই জাস্ট ফুললি অন ট্র্যাক, এবং শাকিল তার জীবনের কথা তার ভালোবাসার কথা বলছে, এবং আপনারা কিন্তু সবাই এই মুহূর্তে নিজের শৈশব কৈশোর এবং ফাইনালি আপনার যৌবন সমস্ত সময়গুলোকে ক্যাপচার করতে পারছেন নিঃসন্দেহাতীত ভাবে আপনাদের মনের মনিকোঠায়, অথবা আপনার সাবকনসিয়াস মাইন্ড এখন খেলা করছে যা ঘটেছিল আপনাদের জীবনে থ্রু বিহেস ওই দিনগুলোতে। এক শাকিল তার প্রেমের কথা ভালোবাসার কথা বলছে, ইনফ্যাক্ট আমরাও কিন্তু খুঁজে পাচ্ছি সেই সময়ের সেই মুহূর্তগুলোকে। শাকিল তারপর
তারপর আমাদের মধ্যে খুব বেশি কমিউনিকেশন একটা গ্যাপ পড়ে যায়।
এই ফাঁকে ছোট্ট একটা অনুরোধ জানিয়ে রাখি শাকিল, সেটি হচ্ছে যে আমরা এর আগেও ইনফরমেশনটা শেয়ার করেছিলাম সাদেক সামি, যে হচ্ছে আমাদের একজন এমপ্লয়ি ঢাকা FM এই এই রেজিস্ট্রেশনের, তার বড় ভাই লিভার ক্যান্সারে আক্রান্ত, তার জন্য রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ B পজিটিভ। সেল নাম্বার দুইটি আছে আমার এখানে, আমি নাম্বার দুইটি আপনাদের কাছে শেয়ার করতেছি 01863282954 01863282954 01863282954 আর একটি নাম্বার 01840499550 01840499550 01840499550 রক্তের গ্রুপ বি পজিটিভ। রিকোয়েস্ট করছি বন্ধু, আমাদের এই মাইক্রোফোন থেকে পৌঁছে যাওয়া রিকোয়েস্ট সাধারণত আপনারা বাউন্স করেন না, এই মানুষটিকে বাঁচানোর জন্য অনুরোধ করছি আপনাদেরকে, যারা যাদের রক্তের গ্রুপ বি পজিটিভ, যাদের সেই রক্ত দেওয়ার মানসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, প্লিজ আপনারা এই সেল নাম্বারে ফোন করুন, অথবা যদি আপনারা সেল নাম্বার কানেক্ট করতে না পারেন আপনারা ফেসবুকে আপনাদের আগ্রহের কথা জানার প্রয়োজনে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব।
তারপর সেই কমিউনিকেশন গ্যাপটাকে মানে ফিল আপ করার জন্য মানে আমি যেটা শুরু করলাম যে কলেজ মিস দেওয়া শুরু করলাম, কোচিং মিস দেওয়া শুরু করলাম, মানে দেখা যায় যে ও ক্লাস শেষ করে মানে খুব কান্নাকাটি করতো রাতের বেলায় ফোন করে যে আমার কিছু ভালো লাগে না, তুমি আমাকে আগের মতো অ্যাভয়েড করো, তুমি কথা বলো না, তুমি আমাকে দেখা করো না। এই কারণে আমি এই জিনিসগুলো করেছি যে কোচ ক্লাসে যেতাম না, ক্লাস শেষ করে ক্লাসের নাম করে বের হইতাম, বের হয়ে দেখা যায় ওর কলেজ ছুটি হতো, কলেজ থেকে ওকে নিয়ে এসে লেকে বা কোথাও ঘুরতাম, কথা বলতাম ওর সাথে। তারপরে হচ্ছে ওর কোচিং মানে যখন যতক্ষণ কোচিং করতো ততক্ষণ আমি কোচিং এর বাইরে দাঁড়িয়ে থাকতাম, কোচিং শেষ করার পর একসাথে ওকে বাসায় দিয়ে আসতাম। তো এই জিনিসগুলো খুব বেশি করতাম। ও দেখা যায় যে মাঝে মধ্যে আমার জন্য ক্লাস মিস দিত, আমি কোচিং এর বাইরে দাঁড়িয়ে আছি, ওর খুব খারাপ লাগতো। তারপরে ও ক্লাস না করে বের হয়ে যেত, বের হয়ে তারপর একসাথে দুজন ঘুরতাম, কথা বলতাম। তো এইভাবেই মানে ইন্টার লাইফে মোটামুটি ওর সাথে ভালোই চলতেছিল। বাট যার কারণে যেটা হয়েছিল যে আমাদের দুজনেরই রেজাল্ট খুবই খারাপ হয় ইন্টারে। ইন্টারে আমি 4.3 পাই, ও 4.1 পায়, মানে দুজনের রেজাল্ট খুব খারাপ হয়। তো এটা নিয়ে হয় কি যে আমাদের দুজনের একটা প্ল্যান থাকে যে আমরা খুব ভালো রেজাল্ট করব, তারপরে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বো, দুজনে একসাথে পড়বো, খুব মানে অনেক স্বপ্ন থাকে। সবকিছুই ব্রেক হয়ে যায়, দেখা যায় ও খুব মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়, আমিও খুব মেন্টালি ডিপ্রেসড হয়ে যাই। তো ফ্যামিলি থেকেও একটা প্রেশার আসে যে এত খারাপ কেন করছো তুমি, ম্যাট্রিক এত ভালো রেজাল্ট করছো, ইন্টারে কেন এত খারাপ করলা। তো সবকিছু মিলে গুরু মানে খুব পেইনফুল লাইফ যাচ্ছিল। ইভেন আমরা অনেকবার ডিসাইডও করছিলাম যে দুজন একসাথে সুইসাইডও করবো। ওর ফ্যামিলি থেকে আমার চেয়ে বেশি ওকে বেশি পেইন দিচ্ছিল, ওকে তো রীতিমতো ওর বাবা খুব মানে বাসা থেকে বেড টেড করে দেওয়ার একটা হুমকি দিয়েছিল, মানে খুব পেইন দিয়েছিল ওকে। তো খুব কান্নাকাটি করতো, একদিন বাসা থেকে বেরো হয়ে গেছিলো সকালবেলায়, ভোরবেলায় বের হয়ে গেছে, আমি বাসায় ঘুমাচ্ছি, আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আমি আমাকে ক্ষমা করে দিও আমি মরে যাবো হ্যান ত্যান এগুলো বলতেছে। আমি তো শুনে প্রচুর শকড যে কি বলতেছে ওর গা, কি হয়েছে বলো আমাকে খুলে বলো। তখন বলতেছে আমি বাসা থেকে বের হয়ে গেছি, আমি আর বাসায় থাকবো না। তখন মাত্র HSC রেজাল্ট দিয়েছে। তারপর বলতেছে তুমি কি আমাকে বিয়ে করবা? আমি বলতেছি যে হ্যাঁ করবো, তুমি কোথায় আসো আমাকে বলো, আমি আসতেছি। তারও হাসতেছে মানে পাগলের মতো বিহেভ করতেছে পুরো, মানে মনে হচ্ছে যে অ্যাবনর্মাল মানে মানে এরকম বিহেভ করতেছে। তারপর আমি যাই হোক ঘুম থেকে উঠে কোনো মানে কিছু নাম জাস্ট আমার ট্রাউজার পরা ছিল, আমি একটা টি শার্ট পরে বের হয়ে গেলাম। বের হয়ে কোথায় আসো আমি ফোন কানে নিয়ে, আমি তখনও জানি না যে এক্স্যাক্টলি ও কোথায় আসো। তারপর আমি ওর বাসার নিচে গেলাম, মানে দৌড়েতে দৌড়েতে ওর বাসার নিচে গেলাম যে কোথায় আসো ভোরবেলায়। তারপর বলতেছে যে আমি ইয়েতে আছি, মানে আমাদের মোহাম্মদপুরে একটা জায়গা আছে যে ওই শিয়া মসজিদ নাম ওখানে আছে। তখন আমি ওখানে গেলাম শিয়া মসজিদে, যাই দেখি সে দাঁড়ায় আছে, চোখে মানে সারা রাত ঘুমায় নাই, লাল টকটকে হয়ে আছে চোখগুলো, মানে পুরো মুখটা কেমন যেন মানে লাগতেছে আমার, পুরো এত কান্না আসতেছিল ওরা দেখে, মানে মানে কলিজাটা ফেটে যাচ্ছিল এরকম মনে হচ্ছিল। তারপরে যাই হোক ওকে মানে দৌড়ে গেলাম, দৌড়ে যাই ওকে বললাম রিল্যাক্স কিছু হয় নাই চলো তুমি আমার সাথে। পরে আমি ওরে নিয়ে ইয়েতে গেলাম আপনার 32 নম্বরে গেলাম, ওখানে যেয়ে তারপর দুজন মিলে মানে অনেক বোঝানোর চেষ্টা, অনেক কিছু পরে অনেক ঠান্ডা করলাম যে দেখো অনেকেই তো খারাপ করে, অনেকে তো ফেল করছে, তুমি এগুলো নিয়ে ই করতেছো কেন? তখন বলতেছে দেখো আমার ফ্যামিলি থেকে আমাকে আর মানে পড়াচ্ছে আমার পিছনে প্রত্যেক দিন, প্রত্যেক মাসে মাসে অনেক টাকা খরচ হচ্ছে টিচারের পিছনে, আমার রেজাল্ট খারাপ। তারপরে খুব মানে ভেঙে পড়ছিল ওই টাইমটাতে। তারপরে ওকে মেন্টালি প্রচুর সাপোর্ট দিয়েছি, অনেক বোঝানোর পরে বিকালের দিকে ওকে আমি বাসার নিচে দিয়ে আসি। বাসায় যখন পৌঁছে দিয়ে আসি তখন মোটামুটি মানে ওকে বাসায় পৌঁছে দিয়ে আসার পরে আমি ওর বড় বোনকে ফোন করি, ফোন করে বলি যে আপু অ্যাকচুয়ালি ওর মেন্টালি প্রচুর ডিপ্রেসড আছে, আপনারা ওকে প্রেশার দিয়েন না, মানে এখন তো মনে করেন অনেক বাচ্চা টাইপের, সুইসাইড টুইসাইড করে ফেললে আপু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনারা প্লিজ একটু বুঝান ওকে। আর সবাই তো আপু এ প্লাস পায় না বা সবাই তো স্টুডেন্ট ভালো হয় না, বাট ভালো ক্যারিয়ার কি করতে পারে না, এভাবে অনেক কিছু বুঝাইছে ওর বোনকে। দেন ওকে সান্ত্বনা টান্তনা দিয়েছে ওর বড় বোন। তারপর ওর বাবা মা ই করছে মানে ওকে বলছে ঠিক আছে তুমি মেডিকেলে ভর্তি হো, মেডিকেল কোচিং করাইছে। তো আমিও মেডিকেলে ভর্তি হবো, একসাথে দুজন মেডিকেলে পড়বো, দুজনই মেডিকেল কোচিং করতেছি, ও একটা কোচিং আমি অন্য একটা কোচিং। তো প্রত্যেকদিন সকালে করতাম কি খুব ডিপ্রেস থাকতো, মানে পড়ালেখা করতে যেত না, বলতো যে পড়ালেখা করে কিছু হবে না, এই সেই আমি ওকে মানে দিয়ে আসতাম কোচিংয়ে, কোচিংয়ে দিয়ে আসতাম নিয়ে আসতাম প্রত্যেকদিন। তো এর মধ্যে হচ্ছে যে এগুলো মানে ও কেমন জানি হয়ে গেছিলো, মানে একদম মানে ছন্ন ছড়া টাইপের একটা হয়ে গেছিলো, মানে কথাবার্তা ঠিক মতো বলতো না, ফোন দিলে ধরতো না, তারপরে ফোন দিয়ে ওয়েটিং পাইতাম, মানে কেমন যেন করতো, খুব মানে মিসবিহেভ করতো অল টাইম, মানে খুব খারাপ বিহেভ করতো। তো জিনিসগুলো না ভালো লাগতো না, মাঝে মধ্যে মেনে নিতাম, আমার মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়ে যাইতো যে আমার সাথে কেন এমন করতেছে, আমি তো কিছু করিনি, আমার তো কোনো ফল নাই, কেন তুমি এমন করবা।
তারপরে এই বয়সী প্রেম, এই বয়সী ভালোবাসা, আমরা আমরা কিন্তু কোনোভাবে অস্বীকার করতে পারি না প্রেম এবং ভালোবাসার মতো এই সম্পর্কগুলোকে। এবং এই সম্পর্কে হাত ধরে যে বিভিন্ন রকমের ট্রান্সফরমেশনগুলো হয় সেই বিষয়গুলো কিন্তু জেনে রাখা খুব বেশি মাত্রায় জরুরি। এবং ট্রান্সফরমেশনগুলো কীভাবে হয়, কোন প্রেক্ষাপটে মানুষ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে, এ ধরনের পরিস্থিতি সামনাসামনি এসে দাঁড়ায়, সে ব্যাপারগুলো কাছ থেকে জানবার এবং বুঝবার দারুণ একটি উপলক্ষ কিন্তু আজ সৃষ্টি হয়েছে শাকিল তার ভালোবাসার কথা আমাদের সাথে বলছে বলে। আমরা ব্যাপারগুলো আসলে পরবর্তীতে আবার সিঙ্ক্রোনাইজ করবো যে আসলে কেন কোন প্রেক্ষিতে এই ঘটনাগুলো সৃষ্টি হয়েছিল। শাকিল আপনার সাথে মিসবিহেভ করছে এরকম বলছিলেন আপনি বেশি। হ্যাঁ, তারপর
ইন্টারের পরে হচ্ছে কি খুব কম দেখা হতো ওর সাথে। ও কোচিং করতো, আমি আলাদা কোচিং করতাম, বাসা থেকে খুব একটা বের হইতে পারতো না। ওর ফ্যামিলি আমার খুব কনজারভেটিভ, মানে সচরাচর বের হতে দেয় না ওকে বাসা থেকে। তো ওর সাথে দেখা করার জন্য গুরু তখন মনে করেন ওর বাসার নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতাম জাস্ট একটু দেখার জন্য। তারপর অনেক দূর থেকে, মানে ওরা চারতলা থাকতো, ওদের সামনে দাঁড়ানো যেত না, মানে একটা গলির পিছনে দাঁড়াইতে হইতো। তো ওই ওরা আসতো বারান্দায়, আমি দেখতাম, এইভাবেই চলতেছিল। বাট একটা সময় এসে না, মানে আমি হারে ফেলছি আমার আগের ঐশিটাকে, মানে মনে হচ্ছে যে আমার ঐশিটা আর নাই। মানে এখন মনে হচ্ছে যে কথা বলতেছে, মানে মনে হচ্ছে কেমন জানো একটু অন্যরকম কথা বলতেছে, মানে ওর মন আমার কাছে নাই, অন্যরকম একটা ব্যাপার। একটুখানি কথা বলেই বলতেছে, আমার ঘুম আসতেছে আমি রাখি, অথচ আগে রাতের পর রাত একটানা কথা বলতাম। বাট তখন রাতে ফোন দিলে বলতাম আমি এখন রাখি, আমার ঘুম পাচ্ছে, আমি সারাটা রাত জেগে থাকতাম, মানে ভালো লাগতো না কিছু। তারপরে একদিন মানে অনেক রাগারাগি হয়, রাগারাগি হওয়ার পরে মানে ঝগড়া হয় একটা, মানে ছোটখাটো যে তুমি কেন আমাকে অ্যাভয়েড করতেছো, এই সেই হবে যাবি। তারপরে এগুলো নিয়ে ছোটখাটো কথাবার্তা বলে টলে অনেক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে মানে আমি নিজে থেকে ওর সাথে ব্রেকআপ করি। বাট ব্রেকআপটা ছিল এরকম ব্রেকআপ গুলো, মনে করেন রাগ হলে মানুষ বলে না যে তোমার সাথে ব্রেকআপ, এই টাইপের একটা ব্রেকআপ ছিল, মানে আমি মন থেকে কখনোই বলিনি। তারপরে যাই হোক, ব্রেকআপ ছিল তো এরকম, মানে এক সপ্তাহ টানা আমি ওকে ফোন করিনি, ও আমাকে ফোন করেনি, মানে দুজন দুজনকে ফোন করেনি। আমি তো জেদ, আমার জেদ ধরে বসে আছি যে কেন আমাকে ফোন দিবে না, আমার তো কোনো ফল্ট নাই, আমি ব্রেকআপ করছি ঠিক আছে, বাট আমার তো ফল্ট ছিল না, ও তো উচিত ছিল, ও ফল্ট করছে, আমাকে ফোন দিয়ে সরি বলা উচিত ছিল, বাট ও সেটা করে নাই। তারপর আমি যেটা জানতে পারি ওর ফ্রেন্ডের কাছ থেকে, শিমুল, শিমুল আমাকে জানায় যে দেখো শাকিল, ও অ্যাকচুয়ালি তোমার সাথে রিলেশন রাখতে চায় না, ও অ্যাকচুয়ালি অন্য একজনের সাথে ইনভলভ। তখন আমি শুনে শক, আমি বলছি কি যে হয়তো বা আমি যাতে ওকে ডিস্টার্ব না করি এই জন্য হয়তো আমাকে এই কথাটা বলছে যে ও ইনভলভ। অ্যাকচুয়ালি এটা ট্রু ছিল যে আসলে ও ইনভলভ ছিল। তারপর আমি ঐশীকে অনেক রিকোয়েস্ট করি যে দেখো কাম ব্যাক, আমি আসলে যেটা করছি ভুল করছি, তুমি আমার লাইফে কাম ব্যাক করো, কারণ আমি হ্যাঁ তোমাকে ব্রেকআপ বলছি বাট এটা তো রাগের মাথায় ব্রেকআপ হয় না, অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি এগুলো, বাট কোনোভাবেই সে আসবে না। সে বলে যে না আমি একজনের সাথে ইনভলভ আছি, আপনি তাকে ছেড়ে দিন, আমি তার লাইফটা নষ্ট করতে পারবো না। আমি বলছি হোয়াট ডাজ ইট মিন, আমার সাথে এতগুলো বছর তুমি আমার সাথে ছিলা, আমার লাইফ কি নষ্ট করতেছো আমার তুমি, এখন অন্য একটা ছেলের সাথে তোমার কয়েক মাসের রিলেশন, তার লাইফ নষ্ট হয়ে যাবে আর আমার লাইফ কি অনেক সুন্দর হয়ে গড়ে উঠবে। তখন সে বলতো আমি সরি, আমি বুঝতেছি তোমার ব্যাপারটা, অনেক বুঝাইলো আমাকে।
কিভাবে বুঝাইলো, কি ধরনের বুঝানো?
বলতেছে দেখো তুমি অনেক ভালো ছেলে, অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো, আমার মতো খারাপ মেয়ে তুমি ডিজার্ভ করো না, তোমার সাথে রিলেশন থাকা অবস্থায় আমি অন্য একটা ছেলের সাথে রিলেশন কন্টিনিউ করছি, এই জিনিসগুলো অনেক মানে আমাকে বললো। তো এগুলো শোনার পরে মানে মনে হচ্ছিল যে আমি মানে কি শুনতেছি, মানে এত খারাপ লাগতেছে।
কতদিন ধরে রিলেশনশিপ কন্টিনিউ করছিল?
অলমোস্ট আমার সাথে রিলেশন ছিল পুরো 4-4.5 বছর, আর ওই ছেলের সাথে রিলেশন ছিল মানে আমি যখন যেদিন জানতে পারলাম ততদিনে প্রায় 2-2.5 মাস।
কিছু টের পাইনি?
না গুলো আমি কিছু টের পাইনি। তো যাই হোক, ওর সাথে যখন এই জিনিসগুলো মানে শুনলাম, ওর মুখে নিজের মুখে শুনলাম, মানে খুবই খারাপ লাগতেছিল, মানে আমি অন দ্য স্পট আমি কেঁদে দিয়েছিলাম গুরু, মানে এত খারাপ লাগতেছিল, মানে আমার চোখ দিয়ে মানে গড়ায় গড়ায় টল টল করে পানি, আমি কখনো কাঁদতাম না, মানে আমার যত খারাপই লাগুক আমি কাঁদতে পারি না, বাট তখন আমার মানে আমি কাঁদতেছিলাম না, বাট আমার চোখ দিয়ে পানি পড়তেছিল গড় গড় করে, মানে আমি পুরো মানে বুঝছি নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছিল অনবরত, মানে আমার এত খারাপ লাগতেছিল গুরু, মানে ওই দিনটার কথা মনে পড়লে এখনো মানে খারাপ লাগে আর কি। ঠিক আছে ফাইন, তুমি যদি ওই ছেলেটাকে নিয়ে হ্যাপি থাকো, ওকে নিয়ে যদি মানে সুখে থাকো, ঠিক আছে ফাইন, তুমি ওকে নিয়ে হ্যাপি থাকো, আমি আর তোমার কখনো ডিস্টার্ব করবো না। তারপর আমাকে বলতেছে ঠিক আছে আমরা তুমি যদি চাও আমার সাথে ফ্রেন্ডশিপ রাখতে পারো, আমার সাথে ফ্রেন্ড হিসেবে আমরা আগে যেভাবে ছিলাম ওইভাবে থাকতে পারি। এবার আমি গুরু মানে বলতেছিলাম যে না এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তারপর গুরু রাতে ঘুমাইছি মানে শুনলাম রাতে ওই দিন রাতে গুরু ঘুমাইতে পারতেছি না, মানে মাথা মতো এত খারাপ লাগতেছে, মানে মনে হচ্ছিল যে মানে কি হইলো আমার সাথে, আমি কেন এটা ফেস করবো, মানে আমার এত খারাপ লাগতেছিল যে মেয়েটাকে আমি সবচেয়ে বেশি লাভ করতাম, যে মেয়েটার জন্য আমি আমার ফ্যামিলি ছাড়ার জন্য প্ল্যান করছিলাম মেয়েটার সাথে, যে আমি আমার বাবা মাকে ছেড়ে চলো তোমার সাথে একটা ছোট্ট ঘর নিয়ে থাকবো, একটা স্বপ্ন দেখলাম গুরু, ওই মেয়েটা কিভাবে ভুলে গেল, মানে মেয়েটা কিভাবে পারলো মানে একটা মানে আমার সাথে এইরকম একটা বিট্রে করতে, মানে বারবার একটা কোশ্চেন মাথার মধ্যে আসতেছিল যে তুমি কি সত্যি রিয়েল ছিল নাকি ফেক ছিল তখন, মানে খুবই খারাপ লাগতো গুরু। তোমাকে আমি খারাপ বলবো না, মানে আমার সাথে যতদিন রিলেশন ছিল গুরু খুব ভালোভাবে রিলেশন ছিল, অনেক বেশি কেয়ার করতো আমাকে, অনেক ইয়ে ছিল আমার প্রতি, অনেক রেসপেক্ট করতো, বাট শেষের দিকে গুরু প্রবলেমটা হয়েছে মূলত।
তারপর কি আর কোনো রকম যোগাযোগ নাই তার সাথে?
তারপর গুরু যোগাযোগ বলতে অনেকদিন পর পর আমি ফোন করতাম, যখন আর পাঁচটা আমার গুরু খুব কষ্ট হইতো যখন, মানে মানে মনে হইতো বারবার ওর চোখটা মানে চোখগুলো ভাসতো কল্পনায়, তখন ফোন করতো আমাকে, ফোন করার পর যখন অ্যাভয়েড করতো গুরু মানে তখন এত খারাপ লাগতো, মনে হতো যে মরে যায় এরকম একটা ব্যাপার, যে এত বেশি খারাপ লাগতো তখন আর ফোন দিতাম না।
এবং কারণটা একটাই যে সে অন্য একটি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিল আপনার সাথে সম্পর্ক চলাকালীন সময়, এটাই তো কারণ, আর তো কোনো কারণ নাই।
না আর কোনো কারণ ছিল না,
শুধু আপনাকে আপনি যে রাগের মাথায় একবার ব্রেকআপ বলেছিলেন সেটাকে উসিলা হিসেবে ব্যবহার করেছে, মেইন কারণ হচ্ছে যে আপনার সাথে সম্পর্ক চলাকালীন সময় শেষের দিকে অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে।
জি গুরু, কারণ
আমার এর পেছনে বড় একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজে দিয়েছে আপনাদের পরীক্ষার ফলটা যখন খারাপ হয় স্বাভাবিকভাবে দুজনের সম্পর্কের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে, যেই পেজটা ছিল এসএসসি পরীক্ষা দেওয়ার পর রেজাল্টের পর সেই পেজটা কিন্তু তখন আর থাকে না, এটা একটা প্ল্যাটফর্ম ছিল এবং পরবর্তীতে আপনার কাছ থেকে সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়ে অন্য একটি সম্পর্কের দিকে চলে যায়, এবং এখন তো বিনা কারণে কোনো কোনো রকমের কোনো যুক্তি ছাড়াই আপনার কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়। শাকিল, ঐশীর বাকি যে ব্যাপারগুলো সাড়ে চার বছরের শেষের দিকে, শেষ দুই মাস থেকে আপনার সাথে সম্পর্ক, দেন আপনার জীবন থেকে চলে যাওয়া, কিন্তু আগের যে সময়টুকু শাকিল, এটি কিন্তু আসলে অতি পার্থিব, আসলে এটা কিন্তু অন্যরকম, এর মধ্যে কোনো তুলনা হয় না শাকিল, জীবন কিন্তু একটাই, অ্যাজ ফার ইউ বিলংস টু মুসলিম আপনার কিন্তু সুযোগ নাই যে সেকেন্ড আবার আপনি দ্বিতীয় দফা জন্ম নেবেন এই পৃথিবীতে, কিন্তু ওই যে ফ্রেমিংটা যেখান থেকে শুরু হলো আমি বলতেছি সেই কোচিং সেন্টারের কথা যেখানে আপনি ঢুকতেই স্যার বললেন যে ভেতরে আসো, তুমি ঢুকতে একটি মায়াময় চোখের দিকে আটকে গেছিলেন, সেখান থেকে শুরু করে পরবর্তী যে চার বছরের রিলেশনশিপ যার সাথে আপনি স্বপ্নের কথা বলতেন, যার চোখের মধ্যে সমস্ত পৃথিবী খুঁজে পেতেন, সেই মেয়েটি, সেই সুন্দরতম মেয়েটি, সেই দারুণ মেয়েটি, যার সাথে অনেক দারুণ দারুণ মুহূর্ত, চমৎকার ভালো লাগা, চমৎকার অন্যরকম ভালো লাগা গুলো খেলা করে, সেটা তো আপনার জীবনের একেবারে অবিচ্ছেদ্য এবং মূল্যবান একটি মুহূর্ত, রাইট? ওইটাকে কিন্তু একদম দারুণ সম্পদ হিসেবে, দারুণ একটি জায়গায় আপনি সুসজ্জিত ভাবে সুরক্ষিত করে কিন্তু রাখতে পারেন শাকিল, এই ভালো লাগা কেউ আপনার কাছ থেকে কখনো কিন্তু ছেড়ে নিতে নিয়ে যেতে পারবে না, জীবন যদি কোনোদিন কখনো আপনার কাছে মলিন হয়ে যায় শুধু ওই চার বছরের ঢাকনাটা একটু খুললে ওখান থেকে কিন্তু দারুণ দারুণ অন্যরকম একটা ভালো লাগা আপনাকে কিন্তু এলোমেলো করে দিবে। আসলে কি কষ্ট পান ঐশীর কথা চিন্তা করে? কতদিন হলো তার চলে যাওয়া আপনার জীবন থেকে? আজও কি কষ্ট পান? চার বছরের এই মুহূর্ত অদ্ভুত, এবং আমি আমি শুধু ওই বিষয়গুলোকে এইভাবেই চিন্তা করতে পারি যে সত্যি যদি ওই চারটা বছর অন্যরকম ভাবে চিন্তা করেন, তাকে নিয়ে আপনারা যে স্বপ্নময় পৃথিবী সৃষ্টি করেছিলেন সেগুলো নিয়ে যদি ভাবেন তাহলে সত্যিই ভালো লাগে, আপনার কাছ থেকে কিন্তু কেউ কখনো নিয়ে যেতে পারবে না। আর যে পার্টি কষ্টের প্রসঙ্গটা আমি যদি বাদও দিই, আপনারা কি ধরনের স্বপ্ন যেন দেখতেন যে খুব ছোট্ট একটা ঘর হবে, তুমি চলে যাবে সারাদিনের পরিশ্রান্ত ক্লান্ত অবস্থায় ফিরে আসবে অফিস থেকে, তারপর আমরা দুজন মিলে ঘুরতে বের হব, দুজন হাঁটাহাঁটি করব, তারপর আবার ফিরে আসা, তোমার সমস্ত ক্লান্তি সময় তোমার সমস্ত কষ্ট আমি এক লহমায় তোমার কাছ থেকে উড়িয়ে নিয়ে যাব। তোমার জন্য সবচাইতে ভালো লাগার উন্মাদনার নির্ভরতার জায়গা হবে আমার আঁচল। আমি ঐশি তোমার জীবনের দারুণ একটি পাওয়া, এবং এই এই ভালো লাগাগুলোকে চমৎকার ভাবে ওই অবস্থাতে ওই জায়গাতেই কিন্তু রেখে দেওয়া সম্ভব শাকিল। সেটাকে কারো কোনো ক্ষমতা নাই শাকিল যে কালিমা দেয় সেই ভালো লাগাতে, কারো ক্ষমতা নাই যে আপনার ভালো লাগাটাকে ওই জায়গা থেকে কেউ কেড়ে নিয়ে যায়। এবং চমৎকার একটা সময় ছিল সেটা, কৈশোর জীবনের দারুণ একটি সন্ধিক্ষণ। এবং ব্লটিং পেপারের মতো আপনার মনের মধ্যে তো সবচেয়ে প্রথম ধাক্কা ছিল এটা, রাইট? প্রথম ছাপ ওইটা। জাস্ট ক্লোজ ইউর আইজ, পরবর্তী 3 মিনিট শুধুই আপনার, আপনি আর আপনার ঐশী, 4 বছরের পুরো সিনারিও এক লহমায় ঘুরে আসুন। ভালোবাসার বাংলাদেশ থেকে আপনার জন্য ছোট্ট উপহার, জরুরি না যে চিন্তা করে আপনি পরবর্তীতে কষ্ট পাবেন এবং পরবর্তীতে আরো খারাপ দিকে নিজেকে নিয়ে যাবেন, বরং ওইটা অনুভব করেন, ফিল করেন, ওখান থেকে জীবনের প্রয়োজনীয় মজাটা আপনি নেন। ওটার জন্য নিজেকে ধ্বংস করবেন এইভাবে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, বরং আপনার আপনি তো একরকমের আর্কিটেক্ট, যে আর্কিটেক্ট আরেকজন সহযোগী ছিল ঐশী, দুইজন মিলে সৃষ্টি করেছিলেন চমৎকার এই মুহূর্ত 4 বছরের। এক লহমায় ঘুরে আসুন, তার ব্যাকগ্রাউন্ডে ওই গানটা দেয়া হোক যারা খুব পছন্দ করে, সেই 2008 সালের সেই বিখ্যাত গানটি তুজমে রাব দেখতা হ্যায়। এই গানটি বাঁচতে থাকুক 3 মিনিট, 2-3 মিনিট শুধুই আপনার জন্য। আপনি ঘুরে আসুন আপনার ঐশীকে নিয়ে সেই 4 বছর।
This track was downloaded from FusionBD.com.
Pranab, Bhalobashar Bangladesh. কাহিনীগুলো আর বন্ধু যা বলছিলাম ফেসবুকে আমার সাথে কিভাবে কানেক্টেড হবেন, আমাকে আমাদের সাথে অবশ্যই কানেক্টেড হবেন। ফেসবুকে কানেক্টেড হবার জন্য আমাদের অফিসিয়াল ফ্যান পেজ রয়েছে www.facebook.com/ করবেন, সেখানে শাকিল এবং তার ভালোবাসা মানুষের ছবি দেওয়া আছে, ফটো আপলোড করা হয়েছে। আপনি অবশ্যই সেই ফটোতে লাইক দিয়ে আপনার কমেন্টই করে ফেলবেন, যেমনটি করেছেন নীরব জাকারিয়া, তিনি বলেছেন এখন কি কোনো খারাপ খবর শোনা লাগবে, বন্ধু আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই জানবেন যে কি হবে। লিটন সুভা তিনি বলেছেন অনেক কষ্ট লাগছে শাকিলের, আমরা যতটুকু শুনেছি আসলে যত শেষ পর্যন্ত আমরা যা শুনলাম আসলে খুব খারাপ লাগছে, জানি না পরে কি হবে। তুসিন চাকমা আছেন, শাকিল ভাইয়ের গল্পের সাথে আমার ভালোবাসা কিছু কিছু মিলে যাচ্ছে। জীবন মহিন আছেন, তিনি বলেছেন আমি প্রথম কোন লাভ স্টোরি শুনছি এবং কান্না আসছে। একে পড়া তিনি বলেছেন আজকের গল্পটা কি কষ্টের হবে, বন্ধু আমাদের সঙ্গে থাকতে হবে ঠিক সাত 1:30 পর্যন্ত, তাহলে আপনি বুঝতে পারবেন আজকের গল্পটি কেমন। আর বন্ধু এই মুহূর্তে আপনাকে আমি একটি কথা জানিয়ে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে প্যাকুর্সে ভার্সিটি ভর্তি পরীক্ষার ক খ গ ঘ ইউনিটে মডেলদের দেওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে। খুব অল্প সময় ভালো প্রস্তুতির জন্য এই মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারেন মাত্র 1200 টাকায়। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432-007, আইটি নাম্বার আছে বন্ধু 01713-432-025, আইটি নাম্বার আছে 01714-163-640। আর বন্ধু আরেকটি কথা আসে আমি আপনাকে জানিয়ে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে নীল সিঙ্গারা সামোচা ডালপুরি কিংবা চাটপুটি এসব ঝাল খাবারের সাথে ছিলছিল ফিল পেতে খেয়ে যান প্রাণব, তাই উৎসবে মেতে উঠুন প্রাণবের সাথে প্রাণব ফিল দা ছিল। আর বন্ধু 16260 অবশ্যই আপনার জন্য খোলা আছে, আপনি অবশ্যই আপনার আপনি কি বলতে চান প্রোগ্রামটি শুনে, আপনার যে কোনো মতামত অথবা শাকিলের কথা আপনি শুনছেন সেটা আপনি অবশ্যই আমাকে জানাতে পারেন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুকে অবশ্যই আপনি আমাকে
কমেন্ট করবেন আপনার কেমন লাগছে। আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4। আর অবশ্যই ঢাকা FM 90.4 এ যারা আমাদের ফ্যান পেজ যারা লাইক দেননি তাদেরকে বলছি লাইক দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন 24/7। আর ফেসবুকে এই মুহূর্তে আছেন রাশেদ আহমেদ আবুল হাসনাত, তিনি বলেছেন গভীর ভালোবাসার কারণ কি এটাই, জানি না বন্ধু আসলে এর পরে কি হবে সেটি অবশ্যই শোনার জন্য আপনি অপেক্ষা করবেন।
আমরা সময় না নিই, আমরা চলে যাচ্ছি শাকিলের কাছে। শাকিলের কাছ থেকে শুনছিলাম ইনফ্যাক্ট লাস্ট থ্রি মিনিট শাকিল ওভারভিউ দিচ্ছিল যে কিভাবে সম্পর্কটা কোন জায়গা থেকে কোন স্তরে এসে পৌঁছেছে। শাকিলকে সর্বশেষ প্রশ্ন আসলে যে এই যে ঘটে যাওয়া ঘটনাগুলো, এই যে পরিস্থিতি, ঐশীর যে ইনফরমেশন গুলো আপনি দিলেন, সব মিলিয়ে বর্তমান অবস্থাটা কি, ওর চলে যাওয়াটাকে আপনি কিভাবে ফাইনালি নিজেকে টিউন আপ করতে পেরেছেন কিনা, ওই মুহূর্তগুলো কেমন ছিল?
গুরু ও চলে যাওয়ার পরের যে মুহূর্ত গুলোর কথা মানে এখনো মনে করলে খুব খারাপ লাগে, যে ওই মুহূর্ত গুলো আসলে খুবই মানে পেইনফুল ছিল। প্রত্যেকটা দিন কি হয়েছে কাটতগুলো মানে খুবই খারাপ লাগতো, প্রত্যেকটা মুহূর্ত গুলো প্রত্যেকটা দিন যেখানেই যেতাম সাথে যে ফ্রেন্ডটা থাকতো ওখানে ওরে বলতাম যে দোস্ত এই জায়গাটা উইস্কি নিয়ে আসছিলাম, এই রেস্টুরেন্টে উইস্কি নিয়ে বসছিলাম, মানে সবসময় খালি মাথার ভিতরে ওই ঐশীর ব্যাপারটা এখানে মানে নাড়াচাড়া দিত, মানে সবসময় ভাবতাম যে ও যদি এখন থাকতো আমাকে বকা দিত যে এতক্ষণ বাসার বাহিরে কি করো, ভালো ছেলেরা সন্ধ্যার পরে বাইরে থাকে না, খুব মিস করতাম জিনিসগুলা। তারপরে খুব মানে বিগড়ে গেছিলাম অলমোস্ট, দেখা যেত যে কিছু ভালো লাগতেছে না কোনো কিছুই।
খারাপ কাজ কি করছেন বিগড়ে যাওয়ার কারণে?
বিগড়ে যাওয়ার বলতে গুলো স্মোকিংটা শুরু করি তখন, মানে আগে স্মোক করতাম না, ফ্রেন্ডরা যখন অফার করতো না দোস্ত খাই না, বাট এরপরে কিছু অফার করলে হ্যাঁ দে সমস্যা নেই। তারপরে মাঝে মাঝে ড্রিঙ্ক করতাম, মানে এই জিনিসগুলো খুব মানে
আর কিছু
না আর কিছু নেই আমি এখনো, মানে এছাড়া এই দুইটা জিনিস ছাড়া আর কোনো ড্রাগ নেই এখনো।
এটা কি শুধুই বিগড়ে যাওয়ার কারণে বা নিজের মনকে শান্ত রাখার জন্য কাজগুলো করতেন?
তখন মন শান্ত হওয়ার জন্য না,
কোনো কিছু ক্যালকুলেশন আর নাই, তখন যা কিছু সব শেষ হয়ে যায়,
হ্যাঁ গুলো আসলে
ধ্বংস হয়ে যায়।
নিজেকে ব্যস্ত রাখার একটা প্রয়াস ছিল যে ফ্রেন্ডরা যখন যেটা অফার করতো চলো এটা যাই এখানে যাই,
নিজেকে শেষ করে দেওয়ারও কি কোনো প্ল্যান ছিল নাকি?
না গুরু, শেষ করার যখনই প্ল্যানিং আসতো তখনই মায়ের কথা মনে করতো। আমি এক ওষির সাথে যেদিন আমার লাস্ট কথা হয়, মানে ওষি আমি খুব অ্যাভয়েড করে আমি ফোনটা রেখে মানে দরজা লাগে হাউ মাউ করে কাঁদতেছিলাম, চিল্লাই চিল্লাই, মানে ওই দিন আমি এত কাঁদছি। পরে আম্মু বুঝতে পারছে বিষয়টা, আম্মু এসে পরে বলতেছে জড়ায় ধরলো, ধরে তখন অনেক সান্ত্বনা দিয়েছে। আমার আম্মুর মানে আম্মুর প্রতি তখন এত রেসপেক্ট বেড়ে গেছে যে আম্মু ওই দিন আমাকে জড়ায় ধরে বুকের মধ্যে নিয়ে আম্মুও কাঁদতেছে, আমি তো হাউ মাউ করে কাঁদতেছি। পরে আম্মু আমার মাথায় হাত বুলাই দিচ্ছে, আমার ওই দিন আম্মুর প্রতি এত রেসপেক্ট বাড়ছে, মানে আমি জানি না কেন জানি আম্মুকে জড়ায় ধরছি ওই দিন, মানে বড় হওয়ার পর আম্মুকে কখনো মানে জড়ায় ধরি নাই, ওইটাই ছিল ফার্স্ট আম্মুকে জড়ায় ধরা। তারপর মানে অন্য কিছু করতে গেলে আম্মুর কথাটাই বারবার মাথায় আসতো যে আম্মু আমাকে অনেক লাভ করে, আমাকে ওই মুহূর্তগুলোয় আম্মু সাপোর্ট করছে। এরপর থেকে আর মানে ওই নিজেকে নষ্ট করার ওই রকম কোনো প্ল্যানিং ছিল না, মানে মাথায় আসে নাই।
মায়ের আঁচলে চাইতে নিশ্চিদ্র নিরাপত্তার জায়গা কি আর আছে দুনিয়াতে কোথাও? একটা ঐশী কেন, হাজারো ঐশী কিন্তু কুরবান যেখানে মায়ের আঁচল, মায়ের এই ভালোবাসার জায়গার ব্যাপার থাকে। মা তো আসলে অনুভব করতে পেরেছিলেন শাকিল যে কোনো এক মেয়ে বা কোনো এক কারো হাত ধরে ভালোবাসার কারণে আমার ছেলে যে কোনো সময় আমার কাছ থেকে পর হয়ে যেতে পারে, সেই ভয় মাকেও পেয়ে বেশ বসেছিল। সে কারণে মা হয়তো ওইভাবে আহাজারি করে ওঠেন, হাহাকার করে ওঠেন, কান্নায় ভেঙে পড়েন। আপনি তো আশ্বস্ত হওয়ার জন্য মায়ের আঁচল, মায়ের বুকটাকে বেছে নিয়েছিলেন, কিন্তু কখনো কি পরবর্তীতে ভেবে দেখেছেন যে আমার এই ছেলে যে কোনো সময় কোনো এক অঘটনের শিকার হতে পারে, সেই চিন্তা করে যে হাহাকার সৃষ্টি হয়েছে মায়ের মধ্যে, যে দীর্ঘ নিঃশ্বাস ছড়িয়ে পড়ছে, মা কিভাবে সেই হাহাকারের বুকের এই কষ্টের জ্বালা মিটাবে, কখনো কি ভেবেছেন? মা সত্তাগুলো হয়তো এরকমই হয়। ইনফ্যাক্ট আমরা যারা কষ্টের ভিতর দিয়ে যাচ্ছি দারুণ একটা সলিউশনের দিকে আমাদেরকে কিন্তু আপনি ইঙ্গিত করলেন মায়ের প্রসঙ্গটাকে তুলে। শাকিল অনেকেই কিন্তু চিন্তা করেন যে এইরকম যখন ট্রান্সফরমেশন হয় এই বয়সে, এই যে বয়সন্ধিকালে প্রেম ভালোবাসা, তখন অনেকেই কিন্তু নিজেদেরকে আমরা টিউন আপ করতে পারি না, তখন অনেকে নেশার জায়গাটা বেছে নেই। ইয়োগাটা এখন সহজ লভ্য, হাত বাড়ালেই পাওয়া যায়, ক্যারি ফরওয়ার্ড করাটাও তেমন টাফ কিছু না, কেউ ফেন্সিলের মধ্যে, কেউ গাঁজার মধ্যে, কেউ হয়তো মদের মধ্যে নিজেকে ডুবিয়ে দিচ্ছে,
মন্ত্রে কিছুটা হলেও এক্সপেন্সিভ, আরো ব্যাপার যে বাকি যেগুলো আছে সেগুলো সহজলভ্য, টাকারও তো একটা ব্যাপার থাকে সেই বয়সে, অথবা নিজের জীবন লীলা সাঙ্গ করে দিচ্ছি। আপনি আপনি ব্লেসড, আপনার ভাগ্য ভালো ছিল, মায়ের আঁচলটা সঠিক সময় খুঁজে পেয়েছিলেন, যে কারণে যে কোনো খারাপ কিছুর জন্য পা বাড়াতে গেলে মায়ের ওই মায়া ভরা মুখটা আপনার সামনে চলে আসতো। মা না থেকেও আপনাকে সবসময় আপনাকে আড়াল করে রাখতো, সবসময় আপনাকে বাঁচিয়ে রাখতো। এই জন্য বন্ধুরা বলি, যারা এইরকম ট্রান্সফরমেশনের ভিতর দিয়ে যাচ্ছেন, এরকম সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছেন, যাদের মনে হচ্ছে যে জীবনটা একেবারে অর্থহীন, বেঁচে থাকার আর কোনো মানে হয় না, আমার প্রিয়তম মানুষটি আমাকে ছেড়ে চলে গেছে, আমি আর বাঁচতে চাই না, এই পৃথিবীর মুখ আমি দেখতে চাই না, বিশ্বাস করুন যে মুহূর্ত থেকে আপনি চিন্তা করছেন পরবর্তী মুহূর্তে আপনার জন্য দারুণ একটা পৃথিবী ওয়েট করতেছে, অন্য কোনো হাত ধরে, অন্য কোনো পিকচার নিয়ে, অন্য কোনো মাধ্যম দিয়ে হয়তো আপনার জন্য চমৎকার এক পৃথিবী ওয়েট করতেছে। বাট আপনি আনফর্চুনেট সেই মুহূর্তে যে মুহূর্তে আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার কথা ভাবতেছেন। আর এটার একমাত্র ওয়ে আউট, একমাত্র সলিউশন পৃথিবীতে স্রষ্টা দিয়ে দিয়েছেন একজন অ্যাঞ্জেল, যাকে আমরা মা বলে ডাকি। এর চেয়ে একটা বড় সলিউশন আর হতে পারে না বন্ধু। যারা এই পরিস্থিতির মধ্যে এখন আছেন, রাইট নাও জাস্ট গো অ্যাহেড, মায়ের পা ধরুন, মায়েকে জড়িয়ে ধরুন, মায়ের আঁচলের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলুন। সমস্ত কষ্ট, ট্রাস্ট মি ইটস এ গ্যারান্টেড, সমস্ত কষ্ট উড়ে যাবে। নেশার মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলেছেন, সেই কষ্ট ভুলবার জন্য সেটারও প্রয়োজন পড়বে না। যে কোনো মুহূর্তে জীবন লীলা সাঙ্গ করবেন এরকম প্ল্যানিং এর ভিতর দিয়ে যাচ্ছেন, কিচ্ছু প্রয়োজন পড়বে না। সমস্ত কষ্ট বিগলিত হয়ে, পানি হয়ে, চোখের পানি হয়ে বেরিয়ে যাবে বন্ধু। ট্রাস্ট মি, জাস্ট আপনি আপনার মায়ের কাছে নিজেকে সঁপে দিন। থ্যাংক ইউ, দারুণ একটা সলিউশন আমাদেরকে দেওয়ার জন্য। মায়ের সেই মুখ আপনাকে বাঁচিয়ে দিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের খারাপ কাজ করতে গিয়ে, রাইট থাকে, তারপর কিভাবে কাম ব্যাক করলেন?
তারপর ধীরে ধীরে আবার নিজের জীবনটাকে গোছানোর চেষ্টা করলাম, আবার পড়াশোনা ইউনিভার্সিটি ভর্তি হলাম। ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর এগুলো মানে আগে যেরকম একটা লাইফ লিড করতাম, খুব জলি মাইন্ডেড, খুব মানে ঘোরাফেরা, হ্যাং আউট ফ্রেন্ডদের সাথে খুব মজা করার, ওই জিনিসগুলো আর করতে পারতাম না। খুব মনে নিজের কাছে নিজেকে মনে হতো যে আমি খুব বোরিং হয়ে গেছি, মানে ফ্রেন্ডের সাথে আড্ডা দিব, মনে হতো যে আমার সাথে আড্ডা দিলে ওরা বোর হবে, এটা ভেবে আমি ওদের সাথে আড্ডা দিতাম না, মানে খুব একা একা থাকার একটা চেষ্টা করতাম, মানে কেমন যেন নিজেকে হারাই ফেলতেছিলাম গুলো ধীরে ধীরে। তারপরে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে মানে আমাদের একটা ফেসবুকে একটা গ্রুপ থাকে, আমাদের টেন্থ ব্যাচ, আমাদের ব্যাচটা হচ্ছে টেন্থ ব্যাচ, তো ওই ব্যাচের একটা মানে হোল ব্যাচের একটা গ্রুপ থাকে, ওখানে অনেকগুলো সেকশন আছে। তো আমাদেরকে প্রত্যেকটা সেকশনের সিআররা এসে বলতেছে যে মানে ওই গ্রুপটাতে জয়েন করার জন্য, মানে জয়েন করলে আমরা ব্যাচের যত মানে ব্যাচমেট আছে সবার সাথে কানেক্টেড থাকার জন্য। তো ওরকম আমাদের ব্যাচের ঢুকি, আমি ঢুকে যত মানে মানে ব্যাচমেট আছে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, অনেকে আমাকেও পাঠায়, তো সবার সাথে মোটামুটি কানেক্টেড হয়ে যাই। তো ওখানে একটা মেয়ে থাকে আর কি, আমার ব্যাচমেট, ও অন্য সেকশনে, আমি অন্য সেকশনে, তো ওর নাম রীতা, ওকে আমি রিকোয়েস্ট পাঠাই, পাঠানোর পর ও অ্যাড করে। তো অ্যাড করার পরে নর্মালি আমি সবার সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য মানে চ্যাট করতেছি, মানে যতজন আমাকে নতুন অ্যাড করতেছে নিউ ফ্রেন্ড, তো খুব বোর টাইম করতো সারাদিন বাসায়, খুব ফেসবুক নিয়ে বসে থাকতাম, তখন সবাইকে হাই দিচ্ছি, হ্যালো বলতেছি, যে আমি জিজ্ঞেস করতেছি আপনি কোন সেকশন, তারপর কোথা থেকে আসছেন, এরকম করে সবার সাথে নক করতেছি, কথা বলতেছি। তো রীতার সাথেও এভাবে কথা হয়েছে আমার, তো নর্মালি একদম ফর্মাল কথাবার্তা, হাই আপনি কোন সেকশনে আছেন, তারপরে আমি এই সেকশনে আছি, ও আমাকে আনসার করলো এই সেকশন, তো কথাবার্তা হয়। হওয়ার পরে এরপরে আর অনেকদিন মানে এই বিষয়টাকে নিয়ে আর চিন্তা ভাবনা হয় না, অন্য ক্লাস ক্লাস করি নর্মালি। তো প্রায় আমাদের একটা সেমিস্টার প্রায় শেষের দিকে, তখন একদিন ফেসবুকে বসি, বসার পরে ফ্রেন্ড লিস্টে খুব কম ফ্রেন্ড ছিল আর কি আমার, তখন সকালের দিকে, সরি রাতের দিকে একদম, তখন মানে ফ্রেন্ড লিস্টের মানে চ্যাট অনলাইনে খুব অল্প কয়েক মানে ফ্রেন্ড ছিল, তো তার মধ্যে শুধু একটা মেয়ে ছিল, সেটা হচ্ছে গিয়ে রীতা। তখন রীতাকে আমি
বাটন গ্রিন,
হ্যাঁ বাটন গ্রিন, তখন রীতাকে মানে নক করে নর্মালি কথা বলতে থাকি, হায় কি অবস্থা, কথাটা বলতে দেন। তখন আমি মাত্র স্কাইপি আইডি নতুন খুলছি আর কি, আমার স্কাইপি আইডি নতুন, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার স্কাইপি আইডি আছে, তখন বলতেছে হ্যাঁ আছে, তখন আমি বলছি ওকে ফাইন, আমার আমাকে দেওয়া যাবে, শেয়ার করা যাবে, তুমি বলছো ওকে শিওর। আমিও এটাও জানতাম না যে ও নতুন তখন স্কাইপি খুলছে, মানে দুজনে এক মানে এট দ্য সেম টাইম আমরা স্কাইপি ইউজ করি, তো নতুন একটা আইডি খুললে স্বাভাবিক একটু ফ্রেন্ড বানানোর একটা আগ্রহ থাকে, যে আমার একটা আইডি আছে একটা ফ্রেন্ড ই করি, তখন ওকে অ্যাড করি স্কাইপে। অ্যাড করার পরে ফোন করি আমি, তো ফার্স্টে আমি ওকে পারমিশন নিচ্ছি যে আচ্ছা আমি কিন্তু ফোন করতে পারবো, মানে যদি কিছু মনে না করো আমাকে ভিডিও কল করতে পারি, দেন বলতেছে ওকে শিওর। দেন আমি ভিডিও কল করলাম ওকে, ভিডিও কল করার পরে মানে ফোনটা রিসিভ হয়েছে, রিসিভ হওয়ার পরে দেখি কি স্ক্রিনে কেউ নাই, মানে পুরো ফাঁকা, মানে কনফিউজ, মানে কি ব্যাপার, ফোন রিসিভ হইলো বাট কাউকে দেখতেছি না। পরে তিন থেকে চার থেকে পাঁচ সেকেন্ড পরে মানে রিতা আসছে, এসে সামনে বসলো, মানে একটা ঘুমটা দেয়া, মানে বউরা যেভাবে বিশাল একটা ঘুমটা দেয়, ওরকম ঘুমটা দেয়া একটা মেয়ে আসছে, এসে সামনে বসলো, মানে একদম মানে মুখ শুধু মুখটা দেখা যাচ্ছে। তো আমি দেখে মানে খুব অবাক যে তুমি মানে বাসায় এভাবে থাকো, তখন বলতেছে না একটা ছেলের সামনে আসবো, মানে
ঘুমটা দিয়ে আসি, ছেলের সামনে তো ঘুমটা দিয়ে যেতেই হবে, নাকি প্রিপারেশন তো এভাবেই নেই নাকি?
না মানে একদম মানে ঘুমটা টুমটা দিয়ে আসছে, আর একদম মানে অলমোস্ট হিসাব যেভাবে পড়ে ওইভাবে আর কি ঘুমটাটা লাগে আসছে। তাই আল্লাহ তাই, তারপরে যাই হোক অনেকক্ষণ চ্যাটিং করলাম, তো পুরো সেদিন চ্যাটিং করতে করতে মানে আমি ওকে ফ্রেন্ডশিপের অফার দিলাম যে ওকে আমার কি ফ্রেন্ড হতে পারি, দেন ফ্রেন্ড হলাম। তারপর ভার্সিটির বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করতেছি।
লুকটা কি ছিল ফার্স্ট অ্যাপ্রোচে দেখে কি মনে হচ্ছিল, তার মধ্যে কি প্রিপারেশনের কোনো ছাপ ছিল তিন চার সেকেন্ডের মধ্যে?
মনে হচ্ছিল, আমার যেটা মনে হয়েছে যে এই তিন চার সেকেন্ড হয়তো বা ও অন্যটাকে ওর শরীরের মধ্যে প্যাচাইছে, মুখটা ঢাকছে, মানে এটা মনে হয়েছে আমার কাছে এই তিন চার সেকেন্ডে। কথাবার্তাটা খুব মানে মনোযোগ দিয়ে শুনতেছিলাম, ওর ভয়েসটা খুব ভালো লাগতেছিল আমার, মানে সাথে কথা বলতে খুব এনজয় করতেছিল, তার বিভিন্ন ডিসকাস করতেছি বিভিন্ন টপিক নিয়ে, ওর মেন্টালিটি আমার মেন্টালিটি খুব ম্যাচ করতেছিল, মানে হাসতেছিলাম দুজন। তারপর আমাদের কিছু ফ্রেন্ড আছে ওদেরকে নিয়ে খুব মজা করতেছিলাম, তারপরে ওর আমার কমন কিছু ফ্রেন্ড ছিল ওদের কথা বললাম যে তুমি ওকে চেনো কিনা।
কতক্ষণ ছিল কনভারসেশনটা
গুরু? মানে আমরা কনভারসেশন শুরু করি অলমোস্ট 11টার দিকে, 11টা সাড়ে 11টা এরকম টাইম হবে, আর ওটা শেষ হয় ঠিক আজান দেওয়ার আগ পর্যন্ত।
কোন আজান?
মানে ফজরের আজান।
ভাই তুমি খেলতে নামো না, বাট যখনই নামো তখন তো লম্বা ইনিংস খেলো, 11টা সাড়ে 11টা শুরু হয় একদম জোহরের আজান?
না না ফজরের আজান গুরু,
রাত 11টা থেকে ফজর।
জি জি,
লং টাইম।
তারপরে গুরু মানে
এটা তো ফার্স্ট কনভারসেশন, রাইট?
ছিল আমাদের ফার্স্ট কনভারসেশন,
তার মানে ধরে নিতে পারি যে লাইফ ফুললি অন এগেইন।
অনেস্টলি তখন বুঝতেছিলাম না যে আমরা এতক্ষণ ধরে কথা বলতেছি, আমরা কথা বলতেছি চ্যাটিং করতেছি, মানে করতে করতে হঠাৎ আজান দিচ্ছে। তখন রীতা আমাকে বলতে চাই, শুনতেছো আজান দিচ্ছে? ঘড়ি দেখলাম গুরু, মানে মাথা নষ্ট যে আমরা এতক্ষণ ধরে কথা বলছি, হাউ ইজ ইট পসিবল, মানে কি কথা বলছি এতক্ষণ। তো বলতেছে রীতা বলতেছে যে আমার মনে হচ্ছে তুমি একটু আগে আমাকে ফোন করছো, মানে আমার কাছে জিনিসটা কমপ্লিটলি মানে বিলিভই হচ্ছে না
আমার। আমার বিলিভ হচ্ছে, আমি বহুদিন পর কারো কথা তো মনোযোগ দিয়ে শুনতেছি বললে ভুল হবে, গিলতেছি আর কি। এবং আমার মতো দশা আমার বন্ধুদেরও যারা এখন ফেসবুকে www.facebook.com/ঢাকা FM 904 এই আইডির সাথে কানেক্টেড আছেন, এবং যারা আমাদেরকে টেক্সট পাঠাচ্ছেন 16260 এই নাম্বারে, যারা আমাদের প্রোগ্রামের সাথে আছেন, ইনফ্যাক্ট দেশ এবং দেশের প্রায় 30 থেকে 35 লাখ পিপল, যারা অনেকেই বহির্বিশ্ব থেকে আমাদের সাথে কানেক্টেড থাকেন থ্রু আউট দ্য ইন্টারনেট, এবং সেই সাথে অনেকে আবার ডাউনলোড করে শোনেন, সবাই কিন্তু গিলতেছে আপনার কথা, আপনি খুব ভালো কথা বলছেন।
আজমির সাহেব যেমন তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ফেসবুকে, তিনি বলেছেন মানে সে মুগ্ধ হয়ে যাচ্ছে প্রোগ্রামটি শুনে এবং শাকিল ভাইয়ের কথা শুনে।
শাকিল আসলে তুমি ভাই ছোটখাটো একটা আর্কিটেক্ট, যে কথার উপরে মোটামুটি কয়েকটি ডিগ্রি ধারণ করেছো, যে কারণে পসিবল হয় কেউ তোমার সাথে যখন কথায় মত্ত হয় টের পায় না কখন 11টা বাজে আর কখন ভোরের আজান শোনা যায়। হোয়াটএভার, তারপর
তারপর গুরু মানে যেটা দুজনের কাছে খুব অবাক লাগে, আর কথা বলতে বলতে গুরু মানে কেন জানি দুজনের মধ্যে দুজনের এত বেশি মিল ছিল, মানে কথা বলতেছি একটা কথা বলতেছি একটা রিপিট করতেছে, মানে খুব সুন্দর একটা কনভারসেশন চলে যাচ্ছিল। আজান যখন দিল
হাইলাইট শুনে একটি কথা,
যেমন আমি ফার্স্ট কনভারসেশনটা সত্যি বলতে কি গুরু মানে ওইভাবে মনে নাই,
ইম্পর্টেন্ট কিছু না,
ইম্পর্টেন্ট কিছু না, বাট আমরা ওই ফ্রেন্ডদেরকে নিয়ে ফান,
সময়টা ভালো কাটতেছিল।
হ্যাঁ সময়টা খুব ভালো কাটতেছিল।
আচ্ছা,
তারপর খুব ফান করতেছিলাম দুজনের সাথে, দুজন মানে ফ্রেন্ডদেরকে নিয়ে অনেক মজা করতেছিলাম। তারপরে এক একটা ফ্রেন্ড এর এক একটা কোয়ালিটি থাকে, তো ওই জিনিসগুলো নিয়ে ডিসকাস করতেছিলাম কে কেমন
কে কেমন কোয়ালিটি
বলেননি। রীতাপু বলেনি যে আপনি কেমন, এটা তো বলেছে
না অ্যাকচুয়ালি ওইভাবে ডিরেক্টলি তো হয়তো বলে নাই।
আচ্ছা আচ্ছা,
আমাদের একটা ফ্রেন্ড আছে নামটা বলবো না, তো ও হচ্ছে অল টাইম মানে ছেঁকা খায়, মানে অল টাইম দেখা যায় যে মাসের মধ্যে মিনিমাম তিন চারটা ছেঁক খায় এরকম। এই জিনিসটা নিয়ে আমরা
তিন চারটা ছেঁক খাইতে গেলে তিন চারটা প্রেমও করতে হয়,
মানে প্রেমেও করতে পারে না জিনিসটা হচ্ছে কি
ছেঁকা বলা যাবে কিনা প্রত্যাখ্যাত হয়।
প্রত্যাখ্যাত হয় তো ও এমন মানে মেয়েদেরকে অলরেডি মানে দেখা যায় টর্চার করে, মানে প্রপোজ করার তো একটা ওয়ে আছে,
যেমন একটা লেটেস্ট মানে সেরকম একটা মূল্যবান টর্চার আর কি।
আমাদের মানে ক্লাসে
একটা ভালো কথা বলছো যে প্রপোজ করার তো একটা ওয়ে আছে, এটা ভালোবাসার অত্যাচার কি ধরনের,
মানে ফার্স্টেই বলে যে দেখো আমার লাইফে তেমন কিছু নাই, তোমাকে নিয়ে আমি আমার লাইফটা সাজাতে চাই, প্লিজ আমাকে একসেপ্ট করো, তোমাকে ছাড়া আমি মরে যাব, এই করব সেই করবো, উনি ফার্স্টেই শুরু করে ব্ল্যাকমেইল দিয়ে যে তুমি যদি আমার লাইফে না আসো আমি এটা করবো সেটা করবো হ্যান হবো ত্যান হবো এই ধরনের কথাবার্তা।
আর ওই মেয়েই বা কেন আসবে, প্রথমে তো বলতে আমার লাইফে কিছু নাই, আমি ওই বিরান ভূমিতে যে কি করবো কর।
যাই হোক বেচারা এইভাবে অনেক মানে অনেক কমপ্লেন আসে ওর
কাছে এই ধরনের গল্প এই ধরনের কথাবার্তা। হ্যাঁ তারপর ভোর হলো,
ভোর হওয়ার খবর পরে ও আমাকে বলতেছে ওকে যাও নামাজ পড়ে আসো, আমিও নামাজ পড়তে যাবো। তো আমি বলছি একটু থাকি, তো বলতেছে না আমি নামাজ পড়তে যাবো তুমিও যাও নামাজটা পড়ে নাও। তো নর্মালি আমি ফজর নামাজ কখনোই পড়ি না, ট্রাই করি পড়ার বাট ওইভাবে পড়া হয় না। তারপরে যাই হোক সেদিন ওর রিকোয়েস্টে উঠলাম, উঠে নামাজ টামাজ পড়লাম, পরে মানে ল্যাপটপ অফ করে নামাজ পড়তে গেলাম, নামাজ টামাজ পড়ে এসে ঘুমালাম।
ভালোবাসলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়।
না এমনি সে বলছিল যে নামাজ পড়ে গেলে ফজরটা হয়তো পড়া হয় না, ইটস গুড।
তারপর গুলো যখন শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পর মানে ঘুম আসতেছে না, যে আমি এতক্ষণ কথা বললাম মানে কেমন যেন মনে হচ্ছে যে মানে আপেক্ষিক সময়ের একটা সূত্র টাইপের এরকম মনে হচ্ছিল যে কি হবে, মানে সময়টা খুব দ্রুত চলে গেল, জিনিসটা খুব মানে চিন্তা
মানে মহাকাশে আছে যেখানে অভিকর্ষ ত্বরণ শূন্য এরকম কিছু, কোন কিছুর উপর কন্ট্রোল নাই,
মনে হচ্ছে যে আমি দাঁড়িয়ে আছি বাট সময়টা চলে গেল এরকম মনে হচ্ছিল আর কি। গুলো তারপর যাই হোক এর পরের দিন আবার ও এর মধ্যে আবার ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমি নেই, নেওয়ার পরে ফোন করে কথা বার্তা হয়, জাস্ট নর্মাল ফর্মালি কথাবার্তা হয়। দেন পরের দিন আবার রাতের বেলায় সেম টাইমে ওকে আমি FB-তে পাই, FB-তে পাওয়ার পর রিকোয়েস্ট করি যে স্কাইপে আসা যাবে, এখন ও একটু ই করে যে না আসা যাবে, তোমার সাথে আসলে আর রাতে কিভাবে সময় কেটে যায় টের পাই না। তারপরে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আচ্ছা আসো একটু দেখা করি, বেশ কোনো কথা বলবো না, জাস্ট অল্প কিছুক্ষণ 10-15 মিনিট কথা বলবো। তারপর বলে না 2 মিনিট, ওর আবার একটা অভ্যাস আছে কি মানে কথা কথা 2 মিনিট 5 মিনিট 5 মিনিট টাইম দেওয়া হলো তোমাকে 2 মিনিট এরকম একটা ব্যাপার ছিল। তারপরে যাই হোক ওই 2 মিনিট 5 মিনিটের কথা বলে আসছি, আসার পরে কথা বলতেছি কথা বলতেছি, তো সেদিন অনেক কথা বলতেছিলাম মানে ওর ফ্যামিলির কথা, তারপরে ওর ফ্রেন্ডসদের কথা, ওর রিলেটিভদের কথা সবকিছু নিয়ে ডিসকাস করতেছি। তারপর সেদিন আবার আমি আমার পাস্ট নিয়ে ওর সাথে শেয়ার করি, তো সেদিন আমি আবার খুব ইমোশনাল হয়ে পড়ি, তখন আমাকে প্রচুর সাপোর্ট করে, অনেক মেন্টালি সাপোর্ট করে, অনেক কিছু বুঝায়, অনেক কিছু রিয়েলাইজ করায়, তারপরে আমাকে মানে অনেক মোটিভেট করে যে ভালো কিছু করার জন্য, তারপরে স্টাডি ঠিক মতো করার জন্য অনেক কিছু ই করে। দেন আমি ওকে ওর সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায় আমাদের, আমাদের দুজনের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসে। ওর লাইফে তেমন কোনো পেইন নেই, তবে ও হোস্টেলে থাকে, ও হোস্টেলের বাবা মাকে ছাড়া থাকে, তো বাবা মাকে খুব মিস করে। এই জিনিসগুলো যখন আমার সাথে শেয়ার করছে তখন আমি আসলে বুঝতে পারতেছিলাম যে একটা মানুষ একা থাকা, একটা মেয়ের পক্ষে একা থাকাটা কতটা কষ্টের, বাবা মাকে ছেড়ে এত দূরে মানে খুব মানে পেইনফুল একটা লাইফ লিড করা, দেখা যায় যে হোস্টেলের খাবার দাবারের মান খুব একটা ভালো না, তো এরপরেও সে আছে জাস্ট একটা ভালো একটা লাইফ তৈরি করার জন্য এখানে। তো সবকিছু শুনে তার ওর পার্সোনালিটি সম্পর্কে আমার খুব বেশি কিউরিয়াসিটি জাগে। আর ওর মধ্যে একটা জিনিস কি, ও খুব বাচ্চাদের মতো করে কথা বলে, মানে বাচ্চারা যেভাবে বেবিরা যেভাবে করে না, খুব একটু একটুখানি 19-20 হলেই কান্না করে দেয়, তারপরে হাসে বাচ্চাদের মতো খুব ছোট ছোট জোকে, ওই রকম আর কি। মানে দেখা যাচ্ছে নর্মাল একটা জোক খুব হাসতেছে, মানে খুব মানে প্রাণবন্ত একটা,
তুমি ঘাবড়ায় যাচ্ছো, আমি তো এত হাসির মতো জোক বলি
না, আমার ভালো লাগতো কারণ কি মানে পুরো বাচ্চাদের মতো লাগতো, তো খুব ইমপ্রেস হয়েছিলাম। তারপরে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ চলতেছে। তো ওর একটা জিনিস আমার খুব ভালো লাগতো, আমাকে নামাজের জন্য খুব বেশি ই করতো, মানে যে নামাজ পড়ো নামাজ পড়ো।
মজার ব্যাপার যে লাইভ ইজ ফুললি অন রাইট নাও, মানে ওই বাকি ব্যাপারগুলো আর সেভাবে ভিড় করতেছে না মাথায়,
না এখন গুলো আর ওই রকম
মানে ফুল
আসতেছে না। তখন আবার ওই ও আবার আমাকে খুব মোটিভেট করতো, যখন আমি ওকে বললাম আমার খুব খারাপ লাগতেছে ওকে মিস করতেছি, তখন আমাকে খুব ঝাড়ি মারতো, এই সে মানে ঝাড়ি ঝুড়ি মারে আমাকে বলতো তুই একটা গাধা এই সেই হয়ে যাই। আমাকে তুই বলতো না, তুমি করেই বলতো তুমি একটা গাধা, এই ধরনের ব্যাপারগুলো বলতো।
শাকিল এখানে একটা ডিপ্লোমেটিক কোশ্চেন করে ফেলি, সেটা হচ্ছে যে মানুষের মন তো সবসময় ভালোবাসা পাওয়ার জন্য কাঙাল হয়ে থাকে, একটা কি ভেতরের দিকে এরকম ইন্টারেস্ট কাজ করতো না যে ধরনের কথা বললে সে আরো বেশি কেয়ারিং হবে, সে আরো বেশি আমার প্রতি আরো বেশি ওই ওই ধরনের কেয়ারিং অ্যাটিটিউড প্লেস করবে, যে করে ইন্টেনশনালি হয়তো ওই সে কথাগুলো মাঝে মাঝে বলা হতো যাতে করে সে সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো সাপোর্ট দেয় এবং তার কেয়ারিং অ্যাটিটিউড গুলো বেশি বেশি করে শো অফ করে। এগুলো আগ্রহত্ব ভিতরে কাজ করতো এসব কথার পিছনে?
না গুরু, ওই সেই ব্যাপারটা না মাঝে মাঝে আসতো মাথায়, তখন ওকে আমি বললাম তার
এটা কি একেবারে সাবকনসিয়াস মাইন্ড থেকে চলে আসে নাকি সত্যি ইন্টেনশনালি মাঝে মাঝে কারণে বলা হতো? তারপর
তারপরে ও যখন মানে সাপোর্ট করতো জিনিসটা আমার খুব ভালো লাগতো, ধীরে ধীরে হয়তো কি যে আমি ওইসির ব্যাপারটা না মোটামুটি রিকভার করে ফেলছি, মানে আমার ভেতরে যে কষ্টটা ছিল মানে নিজেকে যে বিগড়ে ফেলা বা যে
চার বছর এবং ওই বয়সের প্রেম
তখন হচ্ছে গিয়ে আমি আবার ওই ওর সাথে মেশা শুরু করলাম, ওর ফ্রেন্ডদের সাথে মেশা শুরু করলাম। আমি পরের সেমিস্টারে করলাম কি গুরু সেকশন চেঞ্জ করে ফেলছি, ওর সেকশনে চলে গেছি, ওর সেকশনে চলে যাওয়ার পরে ওর ফ্রেন্ডদের সাথে মিশলাম, ওর সাথে মিশলাম, মানে এত ভালো ছিল সময়গুলো।
এটা কি সেম ব্যাচ?
এটা আমার ব্যাচেরই। তো মানে ওর ফ্রেন্ডদের সাথে যখন ঘুরতাম ওর সাথে থাকতো মানে এত মজা হইতো, মানে মনে হচ্ছে যে দিস ইজ লাইফ, আই এম লিডিং মাই লাইফ, মানে এরকম মনে হইতো যে খুব অসম কিছু মোমেন্ট। তারপরে একসাথে ঘুরতে যাইতাম মানে খুব মজা হইতো, তারপরে ইফতার পার্টি এই সেই অনেক প্রাণবন্ত ছিলাম আমরা। তো এই মানে 10-12 দিন এত সুন্দর কাটতেছিল গুরু, মানে মনে হচ্ছিল দিস ইজ মাই লাইফ। আর মানে রিতাকে একটা সেকেন্ডের জন্য মনে হচ্ছিল যে মানে দূরে রাখলে কেমন যেন লাগতেছে, মানে রিতাকে অল টাইম
ফোনে কমপ্লিট ও না থাকলে,
হ্যাঁ ও না থাকলে গুরু মানে মনে হচ্ছে যে আমার কেমন যেন একটা মানে একা একা লাগে। ও যেদিন ক্লাসে আসতো না আমার কাছে মনে হতো ক্লাস ভালো লাগতেছে না, ও থাকলে আমাকে একটু বকা সবাই করতো, ক্লাসের দিকে তাকিয়ে বলতো, টিচার দিয়ে লেকচার শুনতে বলতো, তারপরে ও আমাকে ইয়ে করতো যে হ্যান্ড নোটটা তোর জন্য কপি করে তোমার জন্য কপি করে আনছে এটা তুমি রাখো, ও অল টাইম লেকচার শিট গুলো ফটো কপি করে এনে আমাকে দিত, আমার ফটো কপি করা লাগতো না। তো ও না থাকলে জিনিসগুলো খুব মিস করতাম। তো একদিন রাতে আমি ওর সাথে সেম স্কাইপে কথা বলতেছি, কথা বলতে বলতে ওকে বলতেছি অ্যাকচুয়ালি রিতা আই থিঙ্ক আই অ্যাম ফল ইন লাভ উইথ ইউ, বিকজ আমি মানে জানি না কেন এটা আমার খুব বেশি ভালো লাগে। এখন মানে আমি প্রপোজটা ডিরেক্টলি করে ফেলছি ওকে যে আই থিঙ্ক আই লাভ ইউ। তখন ও বলতেছে দেখো আমার কিন্তু না, ও ফার্স্টে বলছি কি আই লাভ ইউ টু, বিকজ আমি তোমাকে তোমার অনেক ভালো একটা ফ্রেন্ড, তোমাকে আমি অনেক লাভ করি। দেখো আমি আসলে ওই অ্যাঙ্গেলে আই লাভ ইউ না, আমি রিয়েলি আই লাভ ইউ মানে অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসেবে
সত্যি ভালোবাসা, ঘুরায় ফেরায় ভালোবাসা। না তখন
বলতেছে আবার ও মানে জিনিসটা ও ঘুরানোর চেষ্টা করতেছে বারবার, মানে ও বুঝেও না বুঝার একটা ভান করার চেষ্টা করতেছে যে দেখো আমি ফ্রেন্ড হিসেবে তোমাকে অনেক লাভ করি, উই আর ফ্রেন্ড, উই আর অনলি ফ্রেন্ড। আমি বলছি হ্যাঁ ফ্রেন্ড, তাহলে একটা গার্লফ্রেন্ড আছে। তারপরে এইভাবে অনেক ইয়ে অনেক মানে ট্রাই করা হয় ওকে বুঝানোর যে আমি ওকে লাভ করি, বাট ও বুঝতেই যায় না, হ্যাঁ তুমি আমাকে তুমি ওকে লাভ করো আমি জানি কাছে আমরা খুব ভালো ফ্রেন্ড এই সেই, এগুলোই কন্টিনিউ করে। আর ওই আমি ওকে যতই বুঝানোর চেষ্টা করি ও এড়ায় চলে। তারপরে ওকে আমি যখন আমার ফিলিং এর কথা বলতে চাই ও বলতো হ্যালো হ্যালো শুনতেছি না হ্যালো, এই ধরনের মজা করতো। তো জিনিসগুলো মজা লাগতো আমার কাছে, বাট আমি বুঝতাম যে কেন জানি মন থেকে একটা জিনিস আসতো কি যে কখনো নেগেটিভ কিছু হবে না। তারপরে ওর সাথে আমি যখন কথা বলতাম ওর নেগেটিভ কথা বলতো, বাট ওর নেগেটিভ কথাগুলোই না কেন যেন পজিটিভ মনে হইতো, মনে হইতো না এই না এর মধ্যে একটা হ্যাঁ লুকিয়ে আইছো আছে এরকম একটা ব্যাপার। তারপরে অনেক দিন পর মানে অনেকদিন বলতে প্রায় সপ্তাহখানেক পর ওকে আবার আমি সেই পেইনটা দিই যে আই থিঙ্ক আই লাভ ইউ, হ্যাঁ তখন ও বলে দেখো আমরা ফ্রেন্ড এই সে হয়ে যাবে। তখন আমি বলতেছি দেখো অনেক ফান হয়েছে অনেক মজা হয়েছে, এবার সিরিয়াসলি বলো ডু ইউ লাভ মি অর নট। তখন ও বলতেছে আই ডোন্ট নো, কেন মানে না হইলে না বলে দাও কোনো প্রবলেম নাই। তখন ও বলতেছে দেখো তোমাকে আমি তাহলে একটা কথা বলি, আমি বলছি হ্যাঁ বলো, বলে যে আমার আমি কিন্তু কখনো কোনো মানে ছেলের সাথে অ্যাফেয়ার করি নাই, কোনো ছেলের সাথে ঘুরি নাই, কোনো ছেলের সাথে মানে স্কাইপে বা ভিডিও কলিং কখনো কোনো ছেলের সাথে করি নাই, তুমি ফার্স্ট ছেলে। আমার সাথে যদি এফআইআর করতে হয় তাহলে তুমি আমার ফার্স্ট হবে, তুমি আমার লাস্ট হবে, এরকম একটা কন্ডিশনে তুমি আমার সাথে এফআইআর করতে পারো। এছাড়া আমি চাই না যে আমার, ওরা অনেক ফ্রেন্ড ছিল যারা মানে ওদের হার্ট ব্রেক হয়েছে অনেক ছেলেদের কারণে, তো ওই জিনিসগুলো দেখে আসছে, তো যার কারণে ও হচ্ছে গিয়ে একটু ভয় পায় এফআইআর করতে। তাই আমি বলতেছি দেখো আমি প্রমিস করতেছি আমি এই ধরনের কোনো কিছু করবো না, তোমাকে ছেড়ে কখনো চলে যাবো না। তারপরে ও মানে মানে কি বলবো, আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, তারপরে ও শেষে যেটা হয় যে কনভিন্স হয়, হওয়ার পরে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে আমি কেন জানি জানি না তোমাকে দেখে আমার বিশ্বাস করতে মন চাচ্ছে, তোমাকে দেখে কখনো মনে হয় না যে তুমি আমার হার্ট ব্রেক করবো। তো এই জিনিসগুলো শুনে না খুব ভালো লাগতো যে ওয়াও শি ইজ ট্রাস্ট, মানে সে আমাকে ট্রাস্ট করে।
কি বলেছিল
সে? বল মানে ও বলছিল যে তোমাকে দেখে আমার মনে হয় না কখনো যে তুমি আমার হার্ট ব্রেক করবা।
না ইন রিটার্ন সেই ম্যাজিক স্পিরিচুয়াল সেন্টেন্স,
তারপরে
আনুষ্ঠানিকভাবে তো বলা দরকার পড়ে।
হ্যাঁ আনুষ্ঠানিকভাবে গুরু বলছে আমাকে প্রায় আর রিলেশন হওয়ার এক দুই সপ্তাহ পরে বলছে আই লাভ ইউ কথাটা, ওর মুখ থেকে আমি কোনোভাবেই বের করতে পারতাম না। ওকে যখনই আমি বলতাম আই লাভ ইউ, রাখা ফোনটা কথা সারাক্ষণ ফোন কথা বলার শেষে আমি বলতাম আই লাভ ইউ জান, তখন বলতো যে আমরা তো ফ্রেন্ড।
আজকে সেই ঘটনাটা ঘটবে বন্ধু, জাস্ট হোল্ড ইউর ব্রেথ, দ্য পার্সন অলরেডি বিন ইন স্টুডিও, শাকিলের সেই ভালোবাসার মানুষটি, শাকিলের সেই প্রেমময় মানুষটি, শাকিলের সেই হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে আবার রিপেয়ার করে দেওয়ার সেই মানুষটি, যে মানুষটির হাত ধরে ভালোবাসার চমৎকার ভাবে শাকিলের জীবনে আবার ডালপালা মেলতে শুরু করে, পরিণত হয় ভালোবাসা, সত্যিকারের ভালোবাসাকে চোখ দিয়ে সামনে থেকে দেখে শাকিল। একটিকে যদি আমি মোহ বলি, সত্যিকারের প্রেমটাকে সত্যিকার ভাবে সামনে থেকে ছুঁয়ে দেখার এই প্রথম নহবত সৃষ্টি হয় শাকিলের কাছে, যার নাম রিতা। সেই রিতা আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত, রিতার কাছ থেকে আমি বরং জানবো ইন রিটার্ন রিতা কি বলেছিল শাকিলকে, সেই সেই কথাগুলো রিতার কাছ থেকে। রিতা আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রাণাত ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। ইউ অলওয়েজ ওয়েলকাম, ইউ মোস্ট ওয়েলকাম। এবং আমি এখন যার দিকে তাকিয়ে আছি, ওয়ান অফ দ্য ক্লাসিক লুক সো ফার আমি দেখেছি আমার জীবনে এমনই একটি মেয়েকে, চমৎকার দেখতে। এবং স্রষ্টাকে সেজন্য স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি, এত ক্লাসিক একটি সৌন্দর্য সামনে থেকে দেখার সুযোগ তিনি আমাকে করে দিয়েছেন সেজন্য। এবং সুন্দর অসুন্দর তো মানুষ হয়, আমি ট্রিপিক্যাল এই ধরনের সুন্দরের ডেফিনেশনে অ্যাকচুয়ালি বিশ্বাস করি না, যে উজ্জ্বল গায়ের রং হতে হবে, তার হাইট এরকম হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে। আমার কাছে মনে হয় যে চোখের মধ্যে দারুণ এক প্রশান্তি নিয়ে এসে দেয় যে সৌন্দর্য, সেটি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য। সেরকম একটি মেয়ে রিতা আমার সামনে এখন যে বসে আছে, সিম্পল, ভেরি সিম্পল, বাট অনন্য সাধারণ মনে হচ্ছে তাকে দেখে, স্পেশালি তার ফেসিয়াল অ্যাপিয়ারেন্স, তার চুল। আমি ইনফ্যাক্ট কি যেন বলবার মানে ব্যর্থ চেষ্টা করেছিলাম, জব তক হে জান ওই জায়গা থেকে যেখানে বলা হচ্ছিল যে চুলের যে বিভিন্ন রকমের কেমিস্ট্রি, জব তক হে জানের এই কথাটাতে, যেটা সহজে ভুলবার মতো না, চুল বলতে মনে হয় সেখানে শাহরুখ এবং ওখানে কে ছিল, ক্যাটরিনা ছিল, রাইট? তাদের কেমিস্ট্রির মধ্যে যে ধরনের চুলের কথা বলা হচ্ছিল মনে হয় সেই চুল, এবং তার তার লুকের যে ক্লাসিক লুক সেটি সত্যি আমি দারুণ দারুণ দেখাচ্ছে তাকে সব মিলিয়ে। আমি কি অনেক বেশি বলতেছি?
না গুরু, আর
আমার জায়গা থেকে কিন্তু বেশি বলাই যায়, কারণ গুরু গুরু যখন বলতেছো তো ইউ শুডন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আসলে দারুণ লাগতেছে তাকে দেখতে।
আর বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি যে রিতা কেমন দেখতে সেটা কিন্তু আপনি অবশ্যই ফেসবুকে দেখতে পারেন, ফেসবুকে রিতা এবং শাকিল ভাইয়ের ছবি আপলোড করা হয়েছে। আর কিভাবে দেখতে হবে সেটি হচ্ছে আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি রয়েছে, উইচ ইজ www.facebook.com/dhakafm90.4। এবং রিতা আপুকে কেমন লাগছে, শাকিল ভাইকে কেমন লাগছে, আপনি অবশ্যই কমেন্ট দিয়ে লাইক দিয়ে আপনার কমেন্টটি করে ফেলবেন।
এখন ফ্রেম কিন্তু একদম পরিপূর্ণ, যে ফ্রেমের মধ্যে একদম বন্দি শাকিল এবং রিতা। রিতা আপনাকে আরেকবার আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি, এবং আপনার এখন অনুভূতি কেমন, এবং ফাইনালি এই মানুষটির সাথে যখন ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়লেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল, দেন আপনি আপনার ইন রিটার্ন আপনি কি বলেছিলেন সে ব্যাপারগুলো আপনার কাছ থেকে একটু জানবো।
আমি ছোটবেলা থেকে একটু বলি, ছোটবেলা আমি, আমার তো কোনো ভাইবোন নাই, আমি একা, তো আব্বা আম্মু সবসময় আমার সবসময় কাছে থাকতো। স্কুলে যখন যেতাম তখন স্কুল ব্যাগটাও আম্মু নিয়ে যেত, অথবা আমার কাজিন ও ধরতে গেলাম বড় বোন একসাথে থাকছি সবসময়, আমার অনেক বড়, তো আপু নিয়ে যেত, আমি স্কুল ব্যাগ কিভাবে নিতে হয় সেটাও জানতাম না। তো যখন সিক্সে উঠলাম, সিক্স থেকে সিক্সে ওঠার পর স্কুল চেঞ্জ করলাম, স্কুল চেঞ্জ করার সাথে সাথে জায়গাটাও চেঞ্জ করলাম। তো তখন আম্মু আমাকে স্কুলে নিয়ে যেত, নিয়ে আসতো। তারপর আবার যখন কলেজে উঠলাম তখন ঢাকাতে চলে আসি আমি, আমার আপু বাসায় থাকতাম। তো তখন হয়তো কি আমার আপু আমাকে নিয়ে যেত, আবার নিয়ে আসতো, তো ফ্রেন্ডের সাথে এতটা ভালোভাবে মিশা হতো না। তো ভার্সিটিতে ভর্তি হলাম, এখানে একা একা থাকতে হয়, খুব বেশি মিস করতাম আব্বু আমার আপুকে আমার মাকে।
মানে আপনার জগৎ ছিল এগুলো কি মানুষ গুলোকে বাইরে, এর বাইরে কোনো পৃথিবী ছিল না,
এর বাইরে কোনো পৃথিবী ছিল না। তো অনেক বেশি মিস করতাম, আর এখানে আসার পর আমার অনেক মানে ফ্রেন্ডরা আমার কে অনেক ভালোবাসতো, আমার এমনি আমার ফ্রেন্ডরা। তারপর রুমমেট বড় আপু ছিল চুমকি আপু, চুমকি আপু আমার অনেক
এবং সেই সাথে কথা বলার মধ্যে আসলে বাচ্চা বাচ্চা ভাবটা আছে, এবং যথার্থই বলতেছে রিতা, ইনফ্যাক্ট এইভাবেই বেড়ে ওঠা, তার পৃথিবী জুড়েই ছিল তার বাবা মা বোন এরা, যে কারণে তার ওই অ্যাটিটিউডটা থেকে গেছে আর কি। হ্যাঁ, তারপর
তারপর এখানে আসার পরে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হলো, মার্চে মার্চে থেকে ফ্রেন্ডশিপ হওয়ার পর আমাকে এপ্রিলে প্রপোজ করলো, এপ্রিলে মার্চে একবার প্রপোজ করছিল। তো তখন তো কোনো কিছু বলি নাই আমি, তো সপ্তাহখানেক পরে এপ্রিলের এক তারিখে আমাকে প্রপোজ করেছে আবার।
আবার আগের কথাগুলো তো বন্ধু এসে বলে পাশ কাটানো, শাকিলের কাছে একটু জেনে নি, শাকিল এই সময় কি কোনো গানের ভেতর দিয়ে যাচ্ছিলেন? আপনার তো আবার মনের ভেতরে ডামাডোল বাজলেই ব্যাকগ্রাউন্ডে গান বাজতে থাকে,
গান বাজে
ছিল নি কোনো গান?
এরকম
কিছু কি নাকি আপনার পছন্দের কোন গান?
হ্যাঁ এরকম
কোন পছন্দের গান যে ওই সময়টাতে যেগুলো আপনারা নিজেদের মধ্যে হয়তো আলোচনা করতেন বা এরকম কিছু?
ও গান টান খুব একটা শুনতো না, মানে দেখা যায় আমার সাথে কথা বলতে বেশি পছন্দ করতো।
আচ্ছা, আমরা শুনি তার কাছে, তারপর কি হলো? সেকেন্ড টাইম যখন আবার অনুরোধ করলো,
হ্যাঁ তো আমার সেকশনে একটা ফ্রেন্ড ছিল, তো আমাকে বললো যে এই সেকশনে একটা ছেলে আছে অনেক সুন্দর গিটার বাজে, অনেক সুন্দর গান গায়। তখন আমি চিনতাম না, কখনো ওর সাথে ফ্রেন্ডশিপ হয়নি, চিনতাম না। গান গাইতে পারো? বলছে হ্যাঁ আমি তো গান গাইতে পারি। তো তখন আমাকে গান শুনাইছে, তারপর গানটা ছিল হচ্ছে এতটা ভালোবাসি।
ও আচ্ছা, চমৎকার একটি গান।
তারপর এপ্রিলের এক তারিখে যখন আমাকে প্রপোজ করলো, মানে এপ্রিলের এক তারিখ বলতে মার্চের 31 তারিখ রাতে, রাত 3টার দিকে আমাকে প্রপোজ করলো। তো আমি বললাম যে আমি হুটহাট করে কোনো কিছু বলতে পারবো না তোমাকে, তো আমি একটু চিন্তা করি তারপরে বলি। তো আমাকে তখন বলো আচ্ছা ঠিক আছে টাইম নিবা, কত মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট? আমি বলছি না, তুমি আমার 1 মাস টাইম দাও, আমার ফ্রেন্ড তো আসছি, আমি তো চলে যাচ্ছি না। তো দেখতাম যে আব্বু আম্মু আমার আপু, পরে যে আমার সবচেয়ে বেশি টেক কেয়ার করে সে হচ্ছে ও, মিনিটে মিনিটে ফোন দেয়, মানে আধা ঘন্টা পর পর ফোন দিয়ে বলে তুমি খাইছো, কি করতেছো, পড়া শেষ, আজকে কোন কোন স্যার ক্লাস নিছে, কি কি ক্লাস ছিল, তোমাদের কি কি শীত দিছে আমাকে একটু বলো, আর তুমি ল্যাব করছো, এসব বলতো। তখন খুব ভালো লাগতো, কোনো ছেলে তো কখনো করে নাই, তো
সুযোগ পাইনি, নাহলে সুযোগ পেলে তো কয়েকশো
তো। ওকে আমি ও দেখতাম, মানে হয়েছে কি 1 তারিখের পর থেকে দেখি ও আমাকে ফোন দেওয়া আরো বেড়ে গেছে, আমাকে আরো বেশি বেশি ফোন দেয়, 10 মিনিট যেতে না যেতে ফোন দেয়, উনি কথা বলে শেষ হলে আবার ফোন দেয়। ঠিক আছে আমি ওরে, ও আমাকে বলতেছে আই লাভ ইউ আই লাভ ইউ, ও কন্টিনিউ বলতেছে আই লাভ ইউ, কথা শেষ সময়ই বলতেছে ও আই লাভ ইউ আই লাভ ইউ, কথা বলা যখনই শেষ হয় তখনই আই লাভ ইউ।
শাকিলের গানটা কি ছিল? এটাই তো মনে হয় বড় অস্ত্র ছিল তাকে ঘায়ল করার। গানটা একটু লাইন শুনি শাকিলের কাছ থেকে।
যখন নিঝুম রাতে সব কিছু নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরাও ঘুম, আমি চাঁদের আলো তোমার চলার পথে জেগে রই সারা নিশি, এতটা ভালোবাসি।
এরকম প্রেমের গান এত দরদ দিয়ে
অসাধারণ একটা গান, আমার জন্য কেউ গায়নি এই গানটা,
ডেডিকেট করে দিলাম আমরা এই গানটাই।
অনেক থ্যাংকস গুরু।
চাঁদের আলো তোমার কালো ঘরে দেহের সারা এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। যখন ঠান্ডাতে তোমার
এই তো সেই গান, রাইট রিতা? কেমন ছিল অনুভূতি তখন যখন গাছ এই গানটা গেয়ে শোনাচ্ছে? সেই ভালো লাগতো,
তখন আমি আগে শুনতাম তখন অনেক ভালো লাগতো, ও যখন শুনতাম তখন ভালো লাগতো, অনেক বেশি ভালো
লাগতো। তারপর
আমি ও বলছো না আমি তোমাকে আমি এক মাস টাইম দিতে পারবো না, তুমি আরো কমাও টাইম কমাতে হবে। আমি বলছি ঠিক আছে তাহলে 15 দিন। ও বলছো না 15 দিন না, আমি পারবো না ওয়েট করতে। বলছে ঠিক আছে আমাকে তুমি 7 দিন টাইম দাও। ও বলছে যে না 7 দিন আমি টাইম দিতে পারবো না, তুমি আমাকে তুমি বলো কয় মিনিট লাগবে তোমার চিন্তা করতে। আমাকে অন্তত পক্ষে 2-3 দিন টাইম দাও আমি ভাবি। তো বলছে ঠিক আছে তুমি ভাবো। তো আমি এপ্রিলের 3 তারিখে ওকে আমি হ্যাঁ বলে দিচ্ছি, আই লাভ ইউ বলছি।
ফিল কেমন ছিল যখন শুনলে? তুমি তো বুঝতেই পারছো যে সে অলরেডি তোমাকে পছন্দ করে বা ভালোবাসে, শুধু আনুষ্ঠানিকতা হয়তো বাকি।
অ্যাকচুয়ালি যখন আই লাভ ইউ বলার আগে আমি অনেক চেষ্টা করছি তাকে দিয়ে আই লাভ ইউ বলার, যখন সে আই লাভ ইউ বলছে তখন তো মানে মানে বাংলায় একটা গল্প পড়ছিলাম যে আমি ইহাকে পাইলাম
অবশেষে,
জিনিসটা খুবই মানে অনেক জোর একটা দিন ছিল, মানে আমার জন্য খুব হ্যাপি ছিলাম। সবগুলো ফ্রেন্ড কে ফোন দিয়ে বলছি যে দোস্ত আই হ্যাভ ইন এ রিলেশনশিপ, তো সবাইকে জানাইছি, সবাই খুব হ্যাপি ছিল। তারপরে
এটা তোমার জীবন জুড়ে পুরোটাই ছিল তোমার বাবা মা, রাইট? এই প্রথম অন্য এক সম্পর্ক, যে সম্পর্কের দিকে তুমি নিজের অজান্তেই হয়তো ধাবিত হয়েছো, যে সম্পর্কটার ভেতর দিয়ে তুমি সবকিছু পেয়েছো, মনে হচ্ছে যে এতদিনে নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে, রাইট? এবং কেমন এই ফিল গুলো কেমন দিতা, কি মনে হয় অনুভূতি গুলো কেমন যখন মানে যখন তুমি শুনলে যে কেউ তোমাকে পাগলের মতো ভালোবাসে, যখন তুমি নিজের মনের কথা শুনলে যে তুমিও তাকে ভালোবাসে, কি এক অদ্ভুত বিষয়, কেমন এই অনুভূতি গুলো? আমি সহজ করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডে বাজায় দিয়েছি টাইটানিক, মানে এটা কি ওইটাই ওই যে দুজন যে জাহাজের সামনে দুজন হাত এইরকম ভাবে? আসলে এই কারণে মানুষ দেখে যে প্রেম ভালোবাসার মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক ঝামেলা। তারপর ওই যে ওই ওই পোকাগুলোর মতো যে লাইটের সামনে গিয়ে পুড়ে মরে না, তাও যেন কি এক আকর্ষণে মানুষ চলে যায় ওখানে। এমনকি মনে হয়েছিল যে আসলে প্রেমের সম্পর্কটি তৈরি হওয়ার পর সবকিছু চেঞ্জ হয়ে গেল তোমার।
এক মিনিটে মনে হয়েছে যে আমার ভিতরে অন্য কেউ চলে আসছে, আমি আর আমি নাই, এরকম মনে হয়েছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ও আমি একসাথে করতাম, কিন্তু রিলেশনের আগে কেউ তাকে কখনো দেখি নাই, স্কাইপে ছাড়া।
আচ্ছা, ফার্স্ট টাইম স্কাইপে দেখা।
হ্যাঁ, স্কাইপে তো দেখা।
চেঞ্জিং গুলো কেমন ছিল? আমি তো তোমাকে বুঝতে পারছি আমি, সেটা হচ্ছে তুমি খুব ইন্ট্রোভার্ট, ফ্যামিলি নিয়ে থাকা খুব অত ওপেন না, এরকম একটি ফ্যামিলি বিলংস করো, বাট যখন হঠাৎ করে প্রেমের মধ্যে দিয়ে যখন এইভাবে এই ট্রান্সফরমেশনটা হলো, তখন তোমার ভেতরের কেমিস্ট্রি গুলো কেমন ছিল এটা আমার জানতে কেন জানি খুব মন চাচ্ছে। সবকিছুই কি বদলে গেল এক রহমায়, তাই মনে হচ্ছিল?
আগে স্কুলে যখন পড়তাম, কলেজে যখন পড়তাম, সব ফ্রেন্ডরাই তো বয়ফ্রেন্ড ছিল অনেক, মানে ওরা ঘুরে ফিরে বেড়াতো, মানে ওর মতোই অনেকটা। যে স্কুলে যখন পড়তাম তখন ওখানে গার্লফ্রেন্ড ছিল, তো আমারও তো কোনো বয়ফ্রেন্ড ছিল না, তো ফ্রেন্ডদের দেখে খুব মানে খারাপ লাগতো, জেলাস হতো যে আমার কবে বয়ফ্রেন্ড হবে, কবে কি আমাকে বউ আছে, লাভ ইউ। তো মানে ও আমাকে বউ আছে, ও আমাকে লাভ করে, তো অন্য একটা অনুভূতি, অন্যরকম অনুভূতি, জাস্ট কেউ আমাকে লাভ ইউ বলছে বলে, মানে সেই অনুভূতিটা আসলে প্রকাশ করাটা বলে বোঝানো যাবে না, সম্ভব না। আর তো রিলেশনশিপের থার্ড ডেতে ও আমার সাথে দেখা করতে চাইলাম, দেখা করে চলো, সেই কই দেখা করবো বলো, তিন তারিখে রিলেশন হয়েছে, তো ছয় তারিখে, ছয় তারিখে আমার একটা ল্যাব ছিল, তো ল্যাবটা হতো কি ওদের আগে হতো ল্যাবটা, তারপর ওদের ল্যাব শেষ হলে আবার আমাদের ওই রুমেই আমাদের ল্যাব হতো, তো ওর ল্যাব শেষ আমার ল্যাব শুরু, ও বাইরে দাঁড়ায় আসতে ক্লাসরুমের বাইরে, আমি ঢুকছি ক্লাসরুমে, তো আমি ঢুকে গেছি, ও আমাকে ফোন দিয়েছে একটু বের হও দেখি, সামনাসামনি প্রথম দেখা। তো ওর একটা ফ্রেন্ড ছিল রূপা, রূপাকে নিয়ে দাঁড়াইছিল, তো আমি আমার বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে ঐশী,
নামের আশপাশ দিয়ে যাবা না, যে রেস্টুরেন্টের নাম ঐশী রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে তুমি খাবা না, যে পরিবারের নাম ঐশী পরিবার সেই গাড়িতে তুমি উঠবা না, ঠিক আছে? আর হানিমুন টানিমুনে ভবিষ্যতে গেলে দেখো ঐশী ট্রাভেলস,
কেমন
ছিল ফার্স্ট টাইম ইন ফ্রন্ট অফ বয়ফ্রেন্ড?
আমার তো হাত পা শুকাতে ছিল, মানে ও আমার বয়ফ্রেন্ডের সামনে যাব কিভাবে কথা বলবো, আমি ওর সাথে ফোনে অনেক কথা বলতাম কিন্তু সামনাসামনি কথা বলতে পারতাম না।
দেখে কি মনে হয়েছিল প্রথম সামনাসামনি দেখে?
দেখি তো মনে হয়েছে অনেক ভদ্র একটা ছেলে,
যেমনটা চাইছিলাম স্বামী হিসেবে, কিন্তু প্রেম যাই করুক মেয়েরা স্বামী হিসেবে কিন্তু ভদ্র লোককে যাতে করে ইনসেন্স তার ঈশ্বর মধ্যে থাকে, চৌহদ্দির ভেতরে থাকে, দেখে এরকম মনে হচ্ছিল ভদ্র ছেলে।
তো সেদিন আমাকে আমার
ক্লাস, হি দ্যাট কাইন্ড, যে যেমন তুমি স্বপ্ন পুরুষের স্বপ্ন দেখো এরকম টাইপ মনে হয়েছিল?
জি গুরু।
ইজ ইট?
জি গুরু।
আর শাকিলা কি মনে হচ্ছিল দেখো?
ফার্স্টে যখন ঐশী আর ও আসছিল, আসার পর
আবার ঐশী বললাম যে নামই তুমি বলবা না, পুনমিয়ার নাম হলে সেটাও তুমি বলবা না, ঐশী এয়ারক্রাফ্ট হলে সেই এয়ারক্রাফ্টে তুমি উঠবা না, ইভেন ঐশী টয়লেটের কোনো প্রসাধনীও তুমি ব্যবহার করবে না, নাম তো অনেক জোরের কথা, এবার বলো।
তো ওর ফ্রেন্ডের সাথে আসছে, মানে একদম ফ্রেন্ডের
ফ্রেন্ড মানে কয় আর কি,
তো কয়ের পিছনে যেন দাঁড়ায়, মানে আসছে ওর ফ্রেন্ডের পিছনে একদম দাঁড়ায় আসছে, একদম মনে হচ্ছে যে
লুকিয়ে কাছে গেছে।
তো আমি রূপা নামে একটা ফ্রেন্ড আছে আমার, ওখানে দাঁড়িয়ে আছে, আমি খুব নার্ভাস ছিলাম এই জন্য একটা ফ্রেন্ডকে সাথে রাখছি যদি থাক। পরে ও আসলো, আসার পরে রূপা বলেছে যা কথা বল, পরে যে কথা বলতেছি কি অবস্থা কেমন আছো,
তারপরে বলেছে হ্যাঁ ভালো তুই ভালো, পরে বলেছে হ্যাঁ ভালো আছি, তারপরে বলতে ক্লাস শেষ করে তারপর ফোন দিও, পরে বলে আচ্ছা ঠিক আছে, পরে ক্লাসে চলে গেল, আমি নেমে আসলাম ওকে। ওকে দেখে মনে হয়েছিল গুরু যে হচ্ছে যে অনেক পবিত্র কিছু দেখতেছি, মানে ও খুব সিম্পল আর একদম নর্মালি, কোনো সাজগোজ নাই কিছু।
আমি অনেক বিশেষণ লাগাইছি ওকে ইন্ট্রোডিউস করতে গিয়ে, আমি কি বাড়ায় বলছি কথা মনে আছে?
না গুরু।
আমার কিন্তু যা ভেতরে রিয়াক্ট করে সেটাই বলি। তোমারও কি মনে হচ্ছিল না যে আসলে তুমি অনেকটা মিলল আর কি, অনেক পবিত্র, মানে সি ইজ দ্যাট কাইন্ড অফ গার্ল যে কেবল যেন এই পৃথিবীতে পা রাখলো, মানে সি হ্যাজ নো ব্যাকগ্রাউন্ড উইথ উইথ এনি এক্সপিরিয়েন্স, এরকম মনে হয় দেখে।
যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো, মানে ফোনে কথা বলে আসলে সবকিছু বোঝা যায় না, দেখে অনেক কিছু বোঝা যায়, পরে দেখে মানে আমি যতটা লাভ করতাম তার সে মনে হচ্ছে যে আরো অনেক বেশি বেড়ে গেল। তারপরে নিচে যে আমি বারবার মানে রূপার সাথে ওর টপিকটা নিয়ে ডিসকাস করতেছিলাম, তারপরে এই আর
কি। একটা সত্যি কথা বলো তো, ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ, একদম সত্যি কথা বলো, একদম মনে করো যে গোটা পৃথিবী ব্ল্যাঙ্ক। তোমার জন্য প্রশ্নটা করতেছি না, প্রশ্নটা আমি করছি অ্যাকচুয়ালি আমার বন্ধুদের জন্য যারা আমাকে শুনতেছে এখন এই মুহূর্তে। তুমি তো জানো যে এখন এটা আমাদের জন্য কমন একটা ফেনোমেনা, সেটা হচ্ছে ব্রেকআপ রিলেশনশিপ, ব্রেকআপ রিলেশনশিপ, এবং এই ব্রেকআপের হাত ধরে যত রকমের যাচ্ছে তাই ঘটনা অনবরত ভাবে ঘটে চলেছে। আমরা হয়তো এই মুহূর্তে কথা বলতেছি আমরা জানিও না এখন হয়তো অনেকে এর মধ্যে অনেক রকমের খারাপ কাজ করা হয়ে গেছে এই ব্রেকআপের হাত ধরে, হয়তো কেউ ড্রাগস নিচ্ছে, হয়তো কেউ নিজেকে শেষ করে দিচ্ছে, কিছু একটা করতেছে। সত্যি কথা বলতে আমি প্রায়ই এই কথাটা উদাহরণ হিসেবে বলতে পছন্দ করি যে ভালোবাসা এমনই একটা জায়গা যেটি ভালোবাসা প্রতিস্থাপিত হতে বাধ্য। তোমার মন যদি ঠিক থাকে, তোমার নিয়ত যদি ঠিক থাকে, সত্যি যদি ভালোবাসা করার মতো মন তোমার থেকে থাকে, তাহলে ভালোবাসা প্রতিস্থাপিত হয়ে তোমার কাছে ধরা দিবে যে চলে যাওয়ার তাকে ছেড়ে দাও, হাতটা খালি রাখো, এ হাত প্রতিস্থাপিত হতে বাধ্য। তোমার ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে, কেউ একজন ছিল, নাম আমি বলতেই চাই না, সে চলে গেছে, কেউ একজন এসেছে তোমার জীবনে অনেক ভালোবাসা নিয়ে, অনেক মায়া নিয়ে, অনেক মহব্বত নিয়ে। তোমার কি মনে হয়নি শাকিল যে আসলে ভালোবাসা প্রতিস্থাপিত হয়েছে? আসলে কে যারা বলে যে প্রথম ভালোবাসার পরে নতুন করে ভালোবাসা যায় না, তারা ভুল বলে। ভালোবাসা যখন আসে তখন একেবারে নতুন হয়ে আসে, একেবারে অতি প্রাকৃত হয়ে আসে। ভালোবাসার জিনিসটাই এমন যে কখনো পুরাতন হওয়ার মতো না। তোমার কি এরকম মনে হয়নি?
জি গুরু, অবশ্যই হয়েছে। ওর যখন আসছে গুরু আমার লাইফে, তখন আমার পাস্টের যে কষ্টগুলা মানে অলমোস্ট সবই আমি মানে কোনো কিছু আমার মাথায় এখন আসে না। মানে আগে যে মানে রাতে না ঘুমানো, কষ্ট পাওয়া, মানে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করা, মানে এই জিনিসগুলোর মানে সবকিছু ওভারকাম করতে আমি মানে এটা পসিবল হয়েছে।
তুমি কি অ্যাকনোলেজ করছো সত্যি যে ভালোবাসা আসলে প্রতিস্থাপিত হয়েছে?
অবশ্যই ভালোবাসা সত্যি, ওইটা অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে প্রকৃত ভালোবাসা যেটা অলমোস্ট ফ্যামিলি মেম্বারদের মতো, যে মায়ের কাছে একটা অন্যায় করলাম, মা কিন্তু সন্তানকে ছেড়ে চলে যাবে না বা সন্তানকে ফেলে দিবে না, ঠিক ওরকমই গুরু। হয়তো বা দু একটা ভুল মানুষের হতেই পারে গুরু, একটা ছোটখাটো ভুল মিস্টেক, ঝগড়াঝাটি, মানে ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলে এই না যে গুরু ছেড়ে চলে যাব। তো রিতার মধ্যে গুরু এই জিনিসটা আছে, কখনোই আমাকে ছেড়ে চলে যাবে মানে অনেক অন্যায় করেছি আমি, অনেক অনেক
কখনো কম্পারিজন চলে আসে আগের ওই ক্যারেক্টারের সাথে?
না গুরু, ও কখনো ওই জিনিসটা নিয়ে আমাকে মানে
তোমার ভেতরে কি কম্পারিজন চলে কোনো রকম?
কোন কম্পারিজম কখনোই আসে নাই, তবে আমার কাছে মনে হয় যে রিতা এমন একটা মানুষ, এমন একটা মানে পার্সোনালিটি, ওর সাথে অন্য কোনো কম্পেয়ার হয় না গুরু, কারণ ও অনেক বেস্ট, মানে অনেক মানে সবচেয়ে বেস্ট।
তার মানে সত্যি যদি এরকম হতো, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি প্লিজ কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনুন যারা এখন ড্রাগস নিচ্ছেন, আপনার ব্রেকআপ হয়েছে সেই কারণে, প্লিজ মনোযোগ দিয়ে শুনুন যারা চিন্তা করতেছেন যে পৃথিবী বিষময় হয়ে উঠেছে, আই হেট মাই লাইফ, যে কোনো সময় আমি আমার জীবন লীলা সাঙ্গ করে দিতে চাই, তাদেরকে বলছি প্লিজ মনোযোগ দিয়ে শুনুন। এমন একজন মানুষ এখানে কথা বলছে, সে তার জীবন থেকে কথা বলছে এখানে, কিন্তু কোনো কিছু ধার করা কোনো স্টেটমেন্ট না। এবং যে কথাটি আপনি বলছিলেন যে সত্যি ভালোবাসা প্রতিস্থাপিত হয়, আপনি যদি সত্যি ওই মুহূর্ত গেলো যে সময় ট্রান্সফরমেশন চলতেছিল আপনার রিলেশনশিপের, তখন যদি এরকম আট দশ জন পাঁচ জনের মতো ভাবতেন, শুরুও করেছিলেন কিন্তু টুকটাক সিগারেট খাওয়া, টুকটাক ড্রিঙ্কস করা, এগুলো কিন্তু শুরুও করেছিলেন, আরো খারাপের দিকে যদি চলে যেতেন, এই করতে করতে নিজেকে যদি শেষ করে ফেলতেন, তাহলে এই যে একেবারে অ্যাঞ্জেল তুল্য পরিতুল্য মেয়েটি আপনার জীবনে ভালোবাসার এইরকম ডালপালা নিয়ে আসলো, এটা কি আপনার ভাগ্যে জুটতো? রিতার রুচি আর যাই হোক এত খারাপ না যে ইয়োবায় আসক্ত, ফেন্সিডিল আসক্ত, অথবা সকাল বিকাল নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য গিরগিটি মারার ওষুধ খুঁজে বেড়ায়, তার সাথে তার সাথে নিঃসন্দেহে প্রেমে পড়তো না। আমার মনে হয় না যে রুচির রূপার মতো, রিতার মতো এত সুন্দরী মেয়ে, এত ক্লাসিক লুকের মেয়ে এইরকম কোন ছেলেকে পছন্দ করতো, কি রিতা? ঠিক না বেঠিক? অবশ্যই পছন্দ করতে না, তাহলে তাহলে তো এই জীবনটা আর পাওয়া হতো না, তাই তো? তাই আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে প্লিজ জীবনকে সুযোগ দিন, সময় দিন, আপনার জীবনে হয়তো এইরকম কেউ একজন অপেক্ষা করতেছে, সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন না। জীবন অনেক বড় একটি প্ল্যাটফর্ম যেখানে ভালোবাসার নহবত কোনো না কোনো ভাবে পথের বাকি আপনার জন্য ওয়েট করছে। শাকিল, তারপর
তারপর ও যখন আমার লাইফে আসে তখন সবকিছুই আবার মানে আগের মতো হয়ে যায়, মানে একদম প্রাণবন্ত রূপটা আবার ফিরে পায়, মানে আমি অনেক হ্যাপি থাকি, আমার লাইফটা মানে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। রিতার আবার একটা জিনিসগুলো মানে ও সবসময় আমাকে মানে পড়ালেখা করার জন্য, তার ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য খুব ই করতো। তারপরে ও হচ্ছে সবসময় আমাকে খাওয়া দাওয়া ঠিক মতো মেনটেন করারও একটা ব্যাপার কন্টিনিউ করতো, যে খাইছো কিনা তুমি আগে খাও তারপর আমি খাবো, এই জিনিসগুলো এখনো করে। তো সবসময় ওই এই জিনিসগুলো করার কারণে যেটা হয়েছে, এগুলো আমার লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আমার সেই পেইনফুল সেই কষ্টগুলো মোমেন্টগুলো সব কেটে গেছে। তারপরে ও আর আমি দুজন মিলে খুব ভালো একটা লাইফ মানে কাটাতে থাকি, আমরা দুজন মিলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি।
এক্সট্রিম রোমান্টিক ঘটনা আমি রিতার মুখ থেকে শুনি, যেটা সবচাইতে বেশি ভালো লাগছে, একদম মনে আছে, একদম এক্সট্রিম রোমান্টিক কোথাও ঘুরতে যাওয়া বা কোনো ঘটনা।
This track was downloaded from FusionBD.com.
একদিন ক্লাস শেষে ও বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিতে ভেজায় নেশাটা আমার ছোটবেলা থেকে আছে। বৃষ্টি যদি হয় তাহলে আমি বৃষ্টিতে ভিজি, সেটা বাসায় হোক, আপুর সাথে হোক, আম্মুর সাথে হোক বা আব্বুর সাথে। তো বৃষ্টি হচ্ছিল দুপুরের দিকে ক্লাস শেষ,
বৃষ্টি হচ্ছে কিন্তু,
তো ক্লাস শেষ আমি ইউনিভার্সিটি গেটের সামনে আমার দুজন, তো আমি হঠাৎ করে বললাম চল আমরা বৃষ্টি, ও বৃষ্টিতে গেছিলাম, আমার ধরা ব্যাগ ট্যাগ বইটাই সব ভিজে যাবে, ফোন টোন কি করবো, আর বলছে সমস্যা নেই তো রিক্সাতে আমরা বৃষ্টিতে ভিজি। রিক্সা হুট খুলে দিয়ে আমাদের পায়ের উপরে পলিথিন থাকে না রিক্সাতে, তো ওইখানে আমার ব্যাগ ট্যাগ রেখে আমরা বৃষ্টিতে ভিজতেছি। এটাই হলো আর মানে একটু ভাষা প্রকাশ করা যাবে না, কোনো আমার আব্বু বাদে আমি অন্য কোনো ছেলের সাথে বৃষ্টিতে ভিজতেছি, আমি আমার আব্বুর সাথে অনেক বৃষ্টিতে ভিজছি ছোটবেলায়, তো আব্বুর পরে আমি কোনো ছেলের সাথে বৃষ্টিতে ভিজতাম।
অনুরোধ করতেছে, কান্না করতেছে, যাই হোক ফাইনালি যখন বৃষ্টিতে ভিজতেছি মানে ওর আগ্রহ উৎসাহ হাসি গুলোর দিকে আমি তাকাইছিলাম। জাস্ট
নিজের কি হচ্ছে সেটা ব্যাপার না, ওর ভালো লাগা তোমাকে প্রভাবিত করছে।
হ্যাঁ গুরু, মানে ওর যে হ্যাপি আছে, মানে হাসতেছে, আকাশের দিকে তাকায়, মুখ ভিজাইতেছে চোখ বন্ধ করে, আমি জাস্ট ওগুলো তাকে আছি, মনে হচ্ছে কি মানে মনে হচ্ছে যে আমি মানে সিনেমা দেখতেছি বা মানে কি হচ্ছে আমার লাইফ, মনে হচ্ছে কল্পনা করতেছি এরকম একটা জিনিস।
প্রকৃতি বড় অদ্ভুত শাকিল, এই যে প্রকৃতি কিন্তু বৃষ্টির লহমা সৃষ্টি করে, রাইট? যে প্রকৃতি বৃষ্টিটা এখন হচ্ছে এবং প্রকৃতি কিন্তু দায়িত্ব দিয়েছে, প্রকৃতি কিন্তু সৃষ্টিগত ভাবেই আমরা পুরুষদেরকে একটু শক্তিশালী করে, সব দিক দিয়ে একটু একটু অ্যাডভান্স লেভেলে রাখে মেয়েদের তুলনায়। এই প্রকৃতি কিন্তু আমাদেরকে দায়িত্ব দিয়েছে, তুমি তোমার পার্টনারকে এমন ভাবে ভালোবাসো, এমন ভাবে টেক কেয়ার করো যাতে সে পরিপূর্ণ থাকে তোমার সাহচর্যে। এটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়া, যে বলছেন না যে বৃষ্টির একটা আবহাওয়া আপনি ক্রিয়েট করে দিলেন, চারিপাশে এনভায়রনমেন্ট গুলো ম্যানেজ করার দায়িত্ব কার? আপনার। আর আপনি কোনটা দেখবেন, আপনার ভালো লাগতেছে কতটুকু বৃষ্টির পানিতে সেটা না, আপনি দেখবেন যে আপনার ভালোবাসা সেই মানুষটি যখন বৃষ্টিতে ভালোবাসার বৃষ্টিতে সিক্ত হচ্ছে এটা দেখতে কেমন লাগে, এবং এটার সাথে দারুণ একটা রিলিভেন্ট আছে। এই কারণে প্রত্যেকটা ছেলে তার ভালোবাসার মানুষটির মধ্যে তার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেতে চায়, ঠিক সেরকম ভাবে প্রত্যেকটি মেয়েও তার দেখা, তার হিরোত্ব, তার বাবা সেই ক্যারেক্টারিস্টিক গুলো খুঁজে পেতে চায় সে যে লাইফ পার্টনার হিসেবে যাকে পাচ্ছে তার মধ্যে, রাইট রিতা? এবং এটা রিলেট করতে চায়, রিলেট যখন হয়ে যায় না তখন তার চাইতে সুখী আর পৃথিবীতে কেউ হতে পারে না। এটা ওই জিনিসটা তো রিলেট করার চেষ্টা করছিল তার সাহচর্যে, রাইট? অদ্ভুত ব্যাপার কিন্তু এটা, আমরা কিন্তু দারুণ এক ফিলোসফি নিয়ে কথা বললাম এখন। এই যে বৃষ্টি, এই যে আপনাদের দুইজনের একসাথে ঘোরা, ওর উপর দিকে তাকিয়ে বৃষ্টিটাকে ছুঁয়ে দেখা, ভেতরে কিন্তু অন্য কাহিনী চলতেছে তার। যখন আমার বাবা থাকবে না তখন এই মানুষটির হাত ধরে আমি পৃথিবীটাকে ফেস করব। বাবার উপস্থিতিতে যখন বৃষ্টিটাকে আমি অবগাহন করতাম সেটার প্যাটার্ন হয়তো ভিন্ন, ফিলিংসটার ধরন ভিন্ন, কিন্তু সেই নিরাপত্তা, সেই আশ্বস্ততার জায়গাটা একই রকম, রাইট রিতা?
গুরু আমার আব্বু আমাকে একটা কথা বলে, কথা না একটা কাজ করে আব্বু সবসময়, আব্বু অনেক অসুস্থ, তারপরও আমি যখন ঢাকাতে আসি তখন আব্বু আমাকে কখনো ব্যাক ক্যারি করতে দেয় না, আমার আব্বু নিজেই করে। আমি অনেক বলি যে আব্বু
অসুস্থ বলতে,
আব্বু তো আব্বু স্ট্রোক করছিল তো, তো মাঝে মাঝে অনেক অসুস্থ থাকে আব্বু, তো আমি যদি বলতে যে আব্বু আমি আমি ব্যাগটা নিই, আব্বু বলছে যে আমি কি মরে গেছি, আমি তো মরে যাইনি, আমি যদি মরে যাবো সেদিন তুমি ব্যাক ক্যারি করবা। তো ওর একটা জিনিস হয় কি, ও সবসময় হোস্টেল দিয়ে আসে, আমি বলছি না থাক আজকে তোমার হোস্টেল দিয়ে আসা লাগবে না, একদিন লেকের মধ্যে আমি বলছি তোমার আমাকে হোস্টেল দিয়ে আসা লাগবে না, তুমি চলে যাবো আমি এখান থেকে একটা যেতে পারবো। ও বলছে না আমি কি মরে গেছি, আমি তো মরে যাইনি, আমি যদি মরে যাবো সেদিন তো তুমি একা একা যাবে,
সেদিন রিলেট করতে পারছি স্টেটমেন্টটা। দেখছো কত কিছু হলো ভিতরে ভিতর কি শাকিল সাহেব, এটা একটা দায়িত্ববোধের ব্যাপার অ্যাকচুয়ালি। এই যে মেয়েটিকে মাঝ রাস্তায় আমরা হঠাৎ করে এভাবে ছেড়ে দিয়ে জীবনের পথে হাঁটতে শুরু করি, তখন কি আমরা ভেবেও দেখি না যে কতগুলো স্বপ্ন, কতগুলো কত কত কিছু মাঝ পথে রেখে দিয়ে চলে যাচ্ছি আমরা? একটা সত্যিকারের মানুষ কোনোদিন এই জিনিসগুলো করতে পারবে না, করার কথা না। একটা সার্টিন এজের পর কিন্তু ছেলেদের ভালো লাগার আর কিছু থাকে না, ভালো লাগার উপলক্ষ হচ্ছে তার ভালোবাসা মানুষগুলোকে ঘিরে। আপনার সন্তান ভালো আছে ওটা দেখে আপনি ভালো থাকবেন, আপনার বউ ভালো ফিল করতে সেটা দেখে আপনি ভালো থাকবেন, আর আপনার দায়িত্বই হচ্ছে পটবৃক্ষের মতো এদেরকে আগলায় রাখবেন। মুরগি যেমন বাচ্চাগুলোকে আগলায় রাখে না বৃষ্টি বৃষ্টি হইলে, ওইরকম ভাবে আগলায় রাখবে, দিস ইজ ইউর ডিউটি অ্যাকচুয়ালি। জরুরি না যে আপনাকেও বৃষ্টি ছুঁয়ে দেখতে হবে, আপনি ওদের ভালো লাগাগুলোকে ছুঁয়ে দেখেন। বন্ধুদের কিছু কথা শুনি কি বলে।
এই মুহূর্তে ফেসবুকে অনেকেই আছেন, সাইফুল ইসলাম শিমুল বলেছেন, কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও, কখনো বাধা দিও না, মনে রাখবে। সাইফুল ইসলাম শিমুল,
শিমুল থ্যাংক ইউ কথাটা রিপিট করবার জন্য, সেম কথা অনুরণিত হচ্ছে আপনাদের মধ্যে, সেটা জানতে পেরে খুশি হলাম।
জি গুরু, আরো দুটি লাইন আছে, মনে রাখবে নদীর স্রোত ও কিন্তু বৃষ্টি বৃষ্টি হয়ে ফিরে আসে। আসলে চমৎকার কথাটি। কামরুজ্জামান রনি তিনি লিখেছেন, ভালোবাসা অনুভূতিটা তখনই বোঝা যায় যখন একজনকে সত্যিকারে ভালোবাসা যায়। রিতা আপু শাকিল ভাইয়াকে সত্যি অনেক ভালোবেসেছে, তাই তাদের ভালোবাসার অনুভূতিটা অনেক বেশি।
আমরা কিন্তু আজকে ভালোবাসাকে প্রমোট করার জন্য বসিনি, অনেকে আমাদেরকে মিসলিড করতে পারেন, প্লিজ মিসলিড করবেন না, ভালোবাসাকে প্রমোট করার জন্য, ভালোবাসাকে বাহবা দেওয়ার জন্য বসিনি। আমি যে কথাটি এই জায়গা থেকে বলতে চাই সেটি হচ্ছে, এইডস নিয়ে কি কথা বলা বন্ধ করলে এইডস রোগটা কি বন্ধ হয়ে যাবে? কখনো না। রাদার আমরা এখন ডিসিশন নিয়েছি যে এইডস নিয়ে বেশি বেশি করে কথা বলবো, মানুষের মধ্যে জনমত সৃষ্টি করবো যাতে করে এইডস নিয়ে আমরা সতর্ক থাকতে পারি। ঠিক সেরকম এক্সাম্পল হিসেবে বলবার চেষ্টা করছি, সেরকম ভালোবাসাও এটি এমনই একটি ঘটমান অনুভূতির নাম, ঘটমান প্রক্রিয়ার নাম, যেটি বর্তমান দেশে সবচাইতে বেশি করে ঘটতেছে। তো ওইটা থেকে কি দূরে সরে থাকার কোনো সুযোগ আছে? আমি চোখ বন্ধ করলে কি ঘটনাগুলো ঘটা বন্ধ হয়ে যাবে? রাদার তাহলে এর মধ্যে আমাকে ঢুকতে হবে, জানতে হবে কিভাবে ঘটছে এই ঘটনাগুলো, কি করলে ঘটনাগুলোকে সহায়ক শক্তিতে রূপান্তরিত করা যায়, কি করলে এটার মাধ্যমে ধ্বংস না বরং সৃষ্টি করা যায়। তাই আমরা কিন্তু আজকে শাকিল এবং রিতাকে নিয়ে বসেছি এবং অনেক ভালো ভালো সমাধান, ভালো ভালো ফিলোসফি কিন্তু এই ঘটনার ভিত্তিতে উঠে এসেছে। যেমন আমার বন্ধুরা বলাবার চেষ্টা করছে যে যে এইভাবে সম্পর্ক শেষ মনে পৃথিবীর শেষ নয়, বরং পৃথিবীর কোনো না কোনো কোনাতে তোমার জন্য পথ পথের কোনো না কোনো বাকি কেউ হয়তো ওয়েট করতেছে যেখানে তোমার ভালোবাসা প্রতিস্থাপিত হতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু শাকিল এভাবে না বললে হয়তো আমরা বুঝতেও পারতাম না।
শাকিল ভাইয়ার যেটি সবাই সেটি বলেছে যে মাকে নিয়ে, মানে উনি আসলে কোনো খারাপ কাজ ওভাবে যায়নি, মার কাছে ফিরে গিয়েছে, এটি আসলে
এটা হচ্ছে সবচেয়ে বড় সলিউশন। এবং ট্রাস্ট মি, আই জাস্ট গ্যারান্টি ইউ, I just guarantee you আপনার সত্যিকার আশ্রয়স্থল যদি আপনার মায়ের আঁচল হয় তাহলে সম্ভাবনাই নাই যে আপনার দ্বারা খারাপ কিছু করা সম্ভব। আপনি খারাপ কিছু করতে গিয়েও পারবেন না, জাস্ট আই গ্যারেন্টি ইউ, কাঁপুনি শুরু হয়ে যাবে ভেতর থেকে। আমি নিজে পরীক্ষিত যে আমি অনেক সময় খারাপ কাজ ইন্টেনশনালি করতে গেছি, ভেতর থেকে কাঁপুনি শুরু হয়ে গেছে, পারিনি, কারণ মায়ের কথা স্পষ্ট ভাবে চোখের সামনে যখন ভেসে ওঠে তখন ওই খারাপ পরিবেশে আমি আমার মায়ের চেহারাটাকে এক্সিস্ট করতে পারি না, বাড়ি আসি ওখান থেকে, পালায় আসি ওখান থেকে। আরো কিছু কমেন্ট?
জি গুরু, মোহাম্মদ গিয়াসউদ্দিন তিনি বলেছেন, আমি অনেকদিন যাবৎ FM শুনছি কিন্তু আজ হঠাৎ করে FB-তে দেখি এরকম একটি গল্প বলা হবে, তাই হেডফোন কানে দিয়ে শুনছি এবং শুনছি, তিনি এখনো শুনছেন আমাদের এবং তার অনেক ভালো লাগছে, তিনি সেটিও বলেছেন। জি বন্ধু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে বলছি যে ফেসবুকে আপনি অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ রয়েছে উইচ ইজ www.facebook.com/dhakafm94। আর বন্ধু, এই মুহূর্তে অনিক দত্ত তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি বলেছেন শাকিল ভাইয়ের ভালোবাসা আজ রাতে তার মনটা রাঙিয়ে দিল। আসলে শাকিল ভাইয়ের গল্পটি তেমনই, আর শাকিল ভাইয়ের সেই গান অসাধারণ। রিজভী আছেন, তিনি বলেছেন এতক্ষণে পূর্ণতা পেল আজকের ভালোবাসার বাংলাদেশ। মুনতাসির মামুন তিনি বলেছেন আজকে অনেকদিন পর রোমান্টিক একটি গল্প শুনলাম। জি বন্ধু, গল্প আরো অনেক বাকি আছে, শাকিল ভাইয়া আরো অনেক কিছু বলবে, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে।
শাকিল, আমরা শুনছিলাম আপনার জীবনের কথা, রিতাকে নিয়ে আপনার ভালোবাসার কথা, রিতা বলছিল তার বৃষ্টিতে ভেজার গল্পের কথা, তারপর থেকে আপনার 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 কাছ থেকে একটা এক্সট্রিম এরকম রোমান্টিক কোন ঘটনা শুনতে চাচ্ছি যেটা আপনার দৃষ্টিতে সবচেয়ে রোমান্টিক মনে হয়েছে।
এক্সট্রিম রোমান্টিক বলতে গুরু, একবার আমার মানে গত বছর আমার জন্মদিনে মানে হচ্ছে গিয়ে ও করে কি যে মানে আমার এক ফ্রেন্ডের বাসায় সব ফ্রেন্ডরা আসে, একসাথে থাকি আমরা, তো সন্ধ্যার পরে সবাই মিলে গল্প করতেছি, জানি আমার বার্থডে আজকে সবাই সেলিব্রেট করবে, তো সবাইকে ওইভাবে ইনভাইট করে ডাকা, একসাথে খাবার দাবার অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করা হয়েছে। তো সাডেনলি হয়েছে কি, রীতা সবাইকে বলছে যে তোরা সবাই একটু ওই ঘরে পাশের ঘরে যা, আমি শাকিলের সাথে একটু কথা বলবো। তো সবাই তো সাইড করলো, অনেক করে বের হয়েছে, আমি আরো রুমে একা। তখন ও করলো কি যে ঘরে লাইটটা অফ করলো, অফ করে হঠাৎ করে মোমবাতি জ্বালাইলো। মোমবাতি জ্বালানোর পরে আমি দেখলাম যে মোমবাতির আলোতে সামনে একটা কেক রাখা, ও এর মাঝে একটা জিনিস মিস্টেক করে গেছে যে আমার চোখ বাঁধা ছিল, মানে আমি চোখ বেঁধে রাখছিল আমাকে, তারপরে সবাই চলে গেছে, দেন মোমবাতি জ্বালানো হয়েছে, মোমবাতি জ্বালানোর পর আমাকে বলছে চোখটা খুলো। তারপরে যখন চোখ খুললাম, চোখ খুলে দেখলাম যে আমার সামনে একটা বার্থডে কেক রাখা, কেকটার মধ্যে মানে মোমবাতি দেয়া, আমার তখন 21 বছর পূর্ণ হয়েছে, যার কারণে 21টা মোমবাতি ছিল ওই কেকের মধ্যে। তো 21টা মোমবাতি ও জ্বালানোর পরে তারপর মোমবাতিটা তুলে ধরলো, ও একটা রেড শাড়ি পরা ছিল, এত সুন্দর লাগতেছিল, কেউ মনে হচ্ছিল যে মানে মানে রিতাকে
কি পরেছিল,
একটা রেড কালার একটা শাড়ি পরা ছিল, তো মনে হচ্ছিল যে আমার বার্থডে এটাই সবচেয়ে বড় একটা পাওয়া, বার্থডে সবচেয়ে বড় একটা গিফট। দেন আমাকে বলতেছে যে
আমাদের রিতাকে শাড়িতে কিন্তু অদ্ভুত লাগারই কথা, এবং রিতা যদি চুল খোলা রাখে, রাইট রিতা, নাকি চুল মাসিং কিন্তু কখনো মানবে না, এটা পাপ করার সামিল, শাকিল কি চায়? হ্যাঁ, চুল খোলা রাখবে,
গড গিফট,
গড গিফট, গড গিফট তো আমাদের তোমার সবারই, গড একটু কনসেন্ট্রেশন কম দিয়েছিল, গড এবার সব মিলিয়ে। তারপর
তারপরে সব ফ্রেন্ড আসলো, আসার পরে বেলুন ফুটাইলো, তারপরে হ্যাপি
ফ্রেন্ড আসার পরে ওখানে ডিটেলস দাও, ফ্রেন্ড ঢুকাই দিলা উনি,
লাল শাড়ি, তারপর
লাল শাড়ি, তারপর আমাকে বলতেছে যে
ইনোসেন্ট, বাট এত ইনোসেন্ট না।
তারপরে আমার হাত ধরলো, হাত ধরে আই লাভ ইউ বললো, দেন মানে আমার এত মানে আমার বার্থডে কখনোই এইভাবে সেলিব্রেট করা হয়নি, আমার বাসা থেকে বা ফ্রেন্ডের সাথে যে বার্থডে কেক কিনে তারপর সেলিব্রেট করা, বার্থডে আসলে ফ্রেন্ডের সাথে সাধারণত যেটা হইতো যে বাহিরে কোথাও একটা রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া হইতো, ওরা গিফট নিতে গিফট নিয়ে বাসায় চলে আসতাম, এই ধরনের বার্থডে ছিল। বাট এরকম 21টা ক্যান্ডেল আমার এই 21 এর জন্য, ক্যান্ডেল জ্বালানো, তারপরে একসাথে রাতের বেলা অন্ধকার একটা ঘর, একটা মানে আমার যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই ভালোবাসার মানুষটা আমার সামনে কেকটা নিয়ে দাঁড়িয়ে আছে।
এই ক্যান্ডেলের আলোতে যতটুকু দেখা যায় এরকম মানে আলো আধারের মধ্যে একটা সুন্দর মেয়ে,
সুন্দর স্ট্যাচু হয়ে গেছি যে আমি কি করবো কি বলবো আমি বুঝতেছি না, মানে আমি খুবই মানে মনে হচ্ছে কি আমি লজ্জা পাচ্ছি এরকম একটা ব্যাপার।
লজ্জা পাওয়ার সময় সবকিছু একদম ভেস্তে দিল, তারপর বলো।
তারপর খুব মানে মনে হচ্ছিল কনফিডেন্ট লেভেলটা
হাসিকে ঢুকায় না কিন্তু লজ্জা অত পায় না বলো।
তারপরে হাতটা ধরলাম, হাতটা ধরে একটা হাত করলাম ওকে, হাত করে ওকে আমি থ্যাংকস বললাম। তারপরে ও অনেক মানে আমাকে কয়েকটা গিফট করলো, বার্থডে গিফট, আমাকে শার্ট গিফট করছিল, তারপরে আরো কয়েকটা একটা ঘড়ি গিফট করেছিল, একটা পারফিউম গিফট করেছিল। আর এই তো
ভালোবাসো প্রেম করো, আসলে জীবন কখন না চলে যায় এ নিঃশ্বাসের কোনো ভরসা নাই। এই যে একুশটা মোমবাতি, এই যে চমৎকার দেখতে একটি মেয়ে ক্লাসিফাইড লুক নিয়ে তোমার সামনে হাজির, দারুণ লাল রঙের একটা শাড়ি পরে, এই যে ছোট ছোট ব্যাপারগুলো, এই মুহূর্ত, এর ইম্পর্টেন্সি যখন বয়স 93 এর কাছে আসবে এগুলো থাকবে না, বুঝেই হবে এইটা, এই মুহূর্তগুলো কথা ভেবে তখন হয়তো শান্তি পাবে। ভালোবাসো, অনেক ভালোবাসো, অনেক প্রেমের মধ্যে থাকো, প্রেমই একটা মানুষকে সত্যি পরিপূর্ণতার দিকে নিয়ে যায়, যদি প্রেম সত্যিকার অর্থে তোমাকে গাইড করতে পারে। এটা ফিল কেমন ছিল তখন যে মুহূর্তে কথা বলছে শাকিল?
তখন একটু দুষ্টুমি চলছিল, আমি ওর নট অনলি গার্লফ্রেন্ড, আমি কিন্তু ফ্রেন্ড। তো কেকের উপরে লেখা ছিল হ্যাপি বার্থডে টু গাধা,
হ্যাপি বার্থডে টু গাধা।
ও ফ্রেন্ড আসার আগে ও কেক কাটছিল, তো কেক খাওয়ানোর চেয়ে মুখে মাখাই মাখাতে বেশি হয়েছিল। এইটা
এইরকম দারুণ ক্রিস্পি মোমেন্টের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। আমরা আসলে চাচ্ছি যে গল্প যেন শেষ না হয়, এই সময় যেন শেষ না হয়। কথার জাদুকর শাকিল এবং রীতা দারুণ মিষ্টি একটি মেয়ে, চমৎকার প্রেমময় সম্পর্কে কথা বলে চলেছে। আমাদেরও এরকমই হয়েছে আজকে, ইনফ্যাক্ট যে কখন কথা শুরু হলো, কালে কালে কত বেলা হয়ে গেল টেরও পায়নি, 1:10 প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। শাকিল, হোয়াট অ্যাবাউট দ্য লাইফ when you overview the whole মানে all sort of things, জীবনটা কি মনে হচ্ছে?
আসলে পুরো এখন মনে হচ্ছে যে আমি আমার ডেস্টিনেশনের দিকে আগাচ্ছি, আমার লাইফটা এখন আমি লিড করতেছি, এখন মনে হচ্ছে আমি অ্যালাইভ, এমন মনে হচ্ছে। এখন এমন একটা মানুষ আছে আমার সাথে মানে সার্বক্ষণিক, যে আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আমার মানে কোনটা খারাপ কোনটা ভালো একটা মেজারমেন্ট দেওয়ার মতো একটা মানুষ আমার সাথে আছে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা মানে রীতা সবসময় বলে যে ফ্যামিলিকে কখনো কষ্ট দিও না, ফ্যামিলির কথাবার্তা মেনে চলো, ফ্যামিলিকে টাইম দিও। ও আমার আম্মুর সাথে ওর পরিচয় আছে, আমার ফ্যামিলি সবাই ওকে চেনে, তো সবার সাথে ও কথা বলে, আম্মুকে ফোন করে, আপুর সাথে কথা বলে। তারপরে মানে সবকিছুই ও আমাকে মানে আমি দেখা যায় যে অনেক কিছু ভুলে যাই, অনেক কিছু মনে থাকে না, অনেক কিছু বুঝতে পারি না, সবসময় ও মনে করাই দেয়। যেমন আমার ভার্সিটিতে এক্সাম আছে আজকে, ও মনে করাই দিবে কালকে এক্সাম আছে, পড়ে এসো এই লেকচারের উপর।
রেজাল্ট কেমন হচ্ছে ইদানিং কালে?
হ্যাঁ, রেজাল্ট গুলো ইনশাল্লাহ ভালো হচ্ছে আমাদের।
সেটা বলো তো, রেজাল্ট কেমন হচ্ছে?
ভালো, কিন্তু ও অনেক ফাঁকি দেয়।
মানে কি ধরনের কি স্কোর কেমন এখন? 3 পয়েন্ট,
3.1 সামথিং,
3 পয়েন্ট মূল কথা,
3 পয়েন্টের
প্লাস থাকে। হ্যাঁ, বাট তুমি তো 3.5 প্লাস ডিজার্ভ করো, মানে স্টার্টিং তো তাই বলে, রাইট? তুমি তো ওই ক্যাটাগরির ছাত্র আমার যতটুকু আমি বুঝি। কোন সাবজেক্টে তুমি?
আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ছি এখন।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোন ব্যাচ, কোন সেমিস্টারে? এটা
সেমিস্টার শেষ, অলমোস্ট আমার ফাইনাল শেষ।
হ্যাঁ, তার মানে আর কতদিন?
আর 6 সেমিস্টারের উপর কি?
আচ্ছা, তোমার 8 সেমিস্টার এটা?
এটা
টোটাল কি?
টোটাল হচ্ছে
12। আচ্ছা, মানে অলমোস্ট হাফ অফ অলরেডি কমপ্লিট, রাইট?
ইয়েস।
আচ্ছা, তাহলে বাকি ইয়েট টু গো, আরো হাফ অফ। তো তুমি স্ট্রেন্থ কিন্তু 3.5 প্লাস এটা ডিজার্ভ করো, বাট ওই লেভেল হিট করতেছ না, তার মানে কোথাও না কোথাও তোমাদের টিউনিং এ প্রবলেম হচ্ছে, কোথাও না কোথাও তোমাদের আইডল সময় নষ্ট করতেছো, কোথাও না কোথাও যতই কিয়ারিং বা যাই করো না কেন, তাহলে হোয়াই নট ইউ হিটেড দ্য স্কোর? রিতার স্কোর কেমন?
তার
মানে খারাপের মধ্যে ঢুকতে হবে আচ্ছা এইটাকে বাড়ি ভালোর মধ্যে নিচ্ছে তো না বাড়ি কি ডিজার্ভ করে তার মানে তোমাদের মধ্যে একটু প্রবলেম তো অবশ্যই আছে তোমরা অনেক বেশি সময় হয়তো ব্যয় করতেছো যেটা প্রোডাক্টিভ সময় না কোয়ালিটি সময় না যেটা তোমাদের এই সময় যে পারপাজে দেয়া উচিত তোমরা দিচ্ছ না রাইট এটা কনসিকুয়েন্স কি হতে পারে তুমি কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছো এই মেয়েটিকে তো তুমি গাইড করতে পারো সেজন্য আমি কি খারাপ ভাবে কথাটা বলবো না এতটুকু বলা দিয়ে বুঝতে পারছি আর যদি না বুঝে সারা জীবনে বুঝবে না ত্রিশ পঁয়ত্রিশ লোককে সাথে নিয়ে বলতেছি একবার তো এরকম হয়েছে এ প্লাস পাওয়ার পরেও যখন দেখলা যে ফিগার কমে আসলো ফিগার ছিল কিরকম 3.1 ছিল তখন কিন্তু সবকিছু উলট পালট হয়ে গেল দুইজন দুজনের পরে আস্থা হারিয়ে ফেললে দুইজন দুইজন একসাথে থাকাতে যে ভালো কিছু সৃষ্টি হতে পারে সেই ভরসা দুজনের কাছ থেকে কমে গেছিল এই মুহূর্তে তুমি বলো আর না বলো ওই মেয়েটি এবং তোমার মধ্যে দুইজন একসাথে থাকলে যে ভালো কিছু সৃষ্টি হতে পারে সেই ভরসাটা জন্ম নিয়েছিল এসএসসির পর বাট এইচএসসির পর ওই ভরসাটা নষ্ট হয়ে যায় এবং দুই ফ্যামিলিও বুঝিয়ে দেয় যে তোমাদের একসাথে থাকাটা সমীচীন না যে কারণে ওই মেয়েও কিন্তু তোমার ইম্পর্টেন্স লেভেলটা হারিয়ে ফেলে তোমার যে অপরিচিত বা অচেনা মনে হয়েছিল মেয়েটির সেই কারণেই কিন্তু বাট তোমরা যদি এইচএসসিতে এসেও সে ধরনের রেজাল্ট করতে আমার মনে হয় না যে তোমাদের সম্পর্কের মধ্যে সিঙ্ক্রোনাইজেশনে এত বেশি প্রবলেম আসতো এত তাড়াতাড়ি এটা একটি বড় কারণ ছিল কারণ তাই কারণ এট দ্য এন্ড অব দ্য ডে তোমাকে তো সার্ভাইভ করতে হবে ভালো কোনো রেজাল্ট করতে হবে ভালো চাকরি পেতে হবে বা ভালো কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে আইদার তো তুমি তাকে সাথে নিয়ে ভালো কোনো পৃথিবী লিড করতে পারো না তুমি যে বলতেছো বারবার যে আই জাস্ট লিভ মাই লাইফ এটা তো এই সময়ের জন্য না বাকি দিনগুলোর জন্য কি তখন তুমি অন্য প্রাসঙ্গে থাকবে তা তো না তোমাকে তো পুরো সময়টাই ক্যারি ফরওয়ার্ড করতে হবে এরকম ভালোভাবে রাখতে হবে তো তুমি সবচেয়ে ভালো করে জানো এর কনসিকুয়েন্স কি হতে পারে শাকিল তো তোমার দায়িত্ব নিজেকে ঠিক রাখে এবং তাকে গাইড করা প্রপারলি শুধু কেয়ারিং অ্যাটিটিউড দেখানো না সময়ের সত্যি সত্যিকারের সৎ ব্যবহার করা তাই যদি করতে তাহলে স্কোর কিন্তু এরকম আসার কথা ছিল না এক্সাম কবে
এক্সাম শেষ হয়ে গেছে এই সেমিস্টারের ফাইনাল
কি হবে এক্সপেক্টেড
এই সেমিস্টারটা খুব ভালো হয়েছে আশা করি 3.45
লেট মি নো যেন আমি অন ইয়ারে বলতে পারি তোমার
আমারও ভালো হয়েছে
অল এন ইভার 3.5 প্লাস দিয়ে তোমরা শেষ করবে রাইট নাকি আরো বেশি কিছু আশা করছো
এমনই 3.5 প্লাস
হবে রাইট যেটা জাস্ট কমিটেড টু মি অ্যান্ড টু মাই লিসনার্স অ্যাজ ওয়েল রাইট প্রমিস না হলে কিন্তু কোনো মানে হয় না এত ভালোবাসা এত প্রেম এত কেয়ারিং ডাল দিয়ে খেলো না ভাত খাইলো না ভর্তা দিয়ে খাইলো সেই খবরের প্রতিবার রাখতেছো আর মেন যে জিনিস রেজাল্ট সেই খবর রাখতেছো না তাহলে তো হলো না রে ভাই কারণ এটার সাথে তুমি তো না তোমার ঔরসে যারা জন্ম নিবে তাদেরও তো স্বার্থ জড়ায় আছে তুমি রেজাল্ট যখন খারাপ করবা তখন তাদেরকে একরকমের ফিচার্স দিবা একরকমের লাইফস্টাইল দিবা রেজাল্ট যখন ভালো করবা ভালো চাকরি পাবা ভালো প্রতিষ্ঠা পাবা তোমার ঔরসে যারা জন্ম নেবে তাদেরকে তুমি আরেক রকমের লাইফস্টাইল দিবা তার মানে তোমরাই শুধু ভালো থাকবা তাদেরকে ভালো রাখবা না তাহলে তো প্রেমিক হিসাবেই শুধু ভালো তোমরা স্বামী হিসেবে বা বাবা হিসেবে তো তুমি ভালো না স্ত্রী হিসেবে বা মা হিসেবে তাহলে তুমি ভালো না রিটার ঠিক কিনা সো প্লিজ প্লিজ কিছু কমেন্টস আমরা নিই
এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সালমান উসমান তিনি বলেছেন শাকিল ভাই আপনার জন্য অনেক অনেক প্রে লং লিভ উইথ ইউ জিএ প্রিন্স নীরব কথা তিনি বলেছেন আই লাভ ইউ গুরু এমন একটি গল্প উপহার দেবার জন্য আজহারুল
কে বলছে প্রিন্স
জি গুরু
এই সম্পর্কে প্যাচ খেয়ে যাবে তো নরমাল আই লাভ ইউ তাও ভালো আচ্ছা তারপর
আজহারুল ইসলাম তিনি বলেছেন যে গুরু আজকে অনেক ভালো লাগছে আর দুজনকে অনেক ভালো লাগছে নাকি তার গল্পটা আরো বেশি ভালো লাগছে। জীবন্ধু আপনাকে আমি বলছি যে আমাকে এসএমএস করছেন ফেসবুকে এখনো জয়েন করেনি তাদেরকে বলছি আমাদের আজকে অতিথি বন্ধু শাকিল এবং রিতাকে যদি আপনি দেখতে চান আপনি অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে জয়েন করতে পারেন। আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4। তাদের ছবি আপলোড করা হয়েছে আপনি অবশ্যই তাদের ছবিতে লাইক দিয়ে কমেন্ট করবেন। এস কে ইব্রাহিম তিনি বলেছেন ভালোবাসার দুটি নাম একটি সুখ একটি কষ্ট। আসলে সুখের পরে কষ্ট কষ্টের পরে সুখ এমনই তো হয় তাই না গুরু?
এক্স্যাক্টলি দুজনের কথোপকথন শুনতে আমার খুব মন চাচ্ছে। কি ধরনের কথোপকথন হয় সাধারণত?
সাধারণত ওর সাথে একটা কমন জিনিস হয় যখন আমরা বের হওয়ার একটা ই হয় যে আচ্ছা ওকে চলো আমরা নেক্সট।
তোমার পক্ষে কি সম্ভব আমাদেরকে ভুলে যাওয়া? বাংলাদেশ আর্কাইভের সযত্নে এটা রেখে দেওয়া হবে তোমাদের ভালোবাসার এই ডায়েরিটা আর কি, খুবই যত্ন সহকারে। রিতা এখন কি ড্রিমের মতো মনে হয় যে এরকম প্রেম এই ভালোবাসা স্বপ্নের মতোই মনে হয় এখনো? নর্মাল ঘুমালে ঠিক আছে
না ওকে হচ্ছে কি রাতের বেলায় মানে বলে যে আমার কি ঘুম পাড়ায় দাও তখন ঘুম পাড়ানোর একটা চেষ্টা করি আমি
নিজে ঘুমাই
যাই তখন ও আমাকে ডাকে আই হ্যালো হ্যালো আর আমি ঘুমের মধ্যে নাকি অনেক আবল দাবল বলি মানে ঘুমাই গেলে ও যদি কোশ্চেন করে আমি কি কি জানো বলি।
এটা কোনো কমপ্লেক্সন নাই মানে কোনো কমপ্লেক্সিটি নাই তার প্রিভিয়াস লাইফ নিয়ে কি মনে করো এটা নিয়ে মানে কখনো চিন্তা হয় না?
হয়
খারাপ লাগে
কিছুটা।
এবং তুমি কি জানো যে তুমি দেখছো কিনা দেখ জানি না তুমি যখন তার সম্বন্ধে কথা বলছিলে আমি বলেই ফেলি কথাটা, তুমি যখন ওই মেয়েটির সম্বন্ধে কথা বলতেছিলে আমি তার অ্যাটিটিউড গুলো খেয়াল করতেছিলাম, এখান থেকে তার এক্সপ্রেশন গুলো খেয়াল করতেছিলাম। একটা মানুষকে যে জবাই করে ফেলে দিলে যেরকম অবস্থা হয় না, এরকম ছুরি যেন আঁকুবুকু হচ্ছিল তার ভেতর দিয়ে প্রতি মুহূর্তে। প্রতি মুহূর্তে বলতে কারে বোঝায়, মানে একটা সেকেন্ডকে 100 ভাগ করে এক ভাগ হয়তো মুহূর্ত বলে, প্রতি মুহূর্তে তার মধ্যে চেঞ্জিং আমি লক্ষ্য করতাম, ছটফট করতেছিল রীতিমতো। মানে তোমার সাথে কারোর ছায়া পর্যন্ত মেনে নেওয়ার মতো অবস্থায় এই মেয়েটি নাই আমার কাছে মনে হয়েছে এটি দেখে। এবং তুমি যখন কথা বলতেছো তার সম্বন্ধে যখন বলতেছো তখনও প্রত্যেকটি শব্দের সাথে ওর মুখের চোখে মুখের অ্যাটিটিউড এর মধ্যে চেঞ্জ আমি লক্ষ্য করতেছি, মানে ও মিশে যাচ্ছে তোমার কথাগুলোর সাথে। তুমি কি জানো এগুলো?
জি গুরু জানি।
সাবধান, খুব সাবধান, এসব কাদামাটি নিয়ে কাজ করা খুব সহজ। যেমন শেপ আপ করবে তেমন শেপে তুমি তাকে পাবে, যেটা তুমি বলছো যে ইউ আর ব্লেসড যেরকম মেয়ে পেয়েছো। আর দুঃখের ব্যাপার হচ্ছে যে একটু দিক ওদিক হলে কিন্তু ভেঙে যাবে, খান খান হয়ে যাবে। খান খান হয়ে গেলে নিজের অপরাধ নিজের কষ্ট নিজেকে আর ক্ষমা করতে পারবে না কখনো, নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে। এতদিনে যেটা হয়েছে তোমার কষ্ট পাইছো কারো দ্বারা কিন্তু নিজের কাছে তো নিজে ছোট হওনি, কিন্তু নিজের কাছে নিজে ছোট হওয়ার কষ্ট যে কত মারাত্মক কল্পনা করতে পারবে না। মেয়েটি প্রচন্ড ভালোবাসে তোমাকে, আমার যতটুকু রিয়েলাইজেশন লাভ গুরুর জায়গা থেকে, বা গুরু লাভ গুরু তো এখন আমার বলি না, এই গুরু এতেশামের জায়গা থেকে। কষ্ট হয় মেয়েটির কথা বললে রাইট? দিতে বলে নাকি মাঝে মাঝে এখনো? এখনো বলে? ক্ষমা চাও কিভাবে বলে শুনি, সাহস কত বড়, কিভাবে বলে? ও বলে যেটা করতো না এরকম বলে?
মাঝে মধ্যে ওকে রাগানোর জন্য বলি, বাট ওইটা জাস্ট ফান করে
দাগানোর হাজারো মাধ্যম আছে, সেগুলো ব্যবহার করো, এটা কখনোই করো না। এটা তো তোমার জীবনে একটা বড় সত্য, রাগানোর জন্য বললে তো স্বাভাবিকভাবে নিবে না।
মানে ওইসব যে ব্যাপারটা ওইটা আসলে আমার মাথায় নেই এখন, মানে টোটালি ওইটা আমার লাইফ থেকে চলে গেছে।
না সে আমি বুঝতে পারছি, বাট এই কাজটা করো না কখনো।
You
should sorry for that. How much are প্লিজ এটা করো না, কারণ এটা তোমার জীবনে একটা বিশাল সত্য, এটা নিয়ে তুমি ফান করতে গেলে ফান হিসেবে নিবে না তো। তুমি ফান অন্য কাউকে না, ইমাকে নিয়ে করো, নো প্রবলেম। ইমার জীবনে যেহেতু বিশেষ কেউ না, ইমার উপর চিন্তা করবে যে আফতাব জায়গায় হালাল অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি বন্ধু, একদম শেষ মুহূর্তে।
তিনি বলেছে যে শাকিল একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে স্কুল লাইফে, গানটা হলো আমারও পড়ানো যাহা চাই, এটা তো আমি একদম মিস করতে
চাচ্ছি।
আদনানকে ডেডিকেট করা হোক গানটা, শুনি গানটা আমরা।
আচ্ছা ওকে, আদনানকে ডেডিকেট করে যাচ্ছে।
আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। আচ্ছা থ্যাংক ইউ আদনান, তোমার রিকোয়েস্ট না শুনলে হয়তো আমরা এত সুন্দর যে গান গাই। না এটাও ঠিক না, অনেকে মনে করে যে প্রতিভা দিয়ে বা কোয়ালিটি দিয়ে মনে ভালোবাসা আদায় করে নিচ্ছে, বিষয়টা না। যারা ভালোবাসতে জানে না তারা এমনিতেই ভালোবাসে, এটা তার কোয়ালিটি যে সে এরকম ভাবে পাগলের মতো কাউকে ভালোবাসতে পারে। আবার অনেকে দেখতে পাচ্ছে অনেক রকমের প্রতিভা আছে, তাও তাও তো সে তার ভালোবাসা আদায় করে নিতে পারছে না। এটা হয়তো তার ব্যাড লাক যে সে এরকম ভালোবাসা প্রবণ মানুষই সে খুঁজে পায়নি। এটা তার কোয়ালিটি, রিতার কোয়ালিটি, যে রিতা এরকম পাগলের মতো ভালোবাসতে পারে ছেলেটিকে। রিতা শেষ মুহূর্তে আমাদের পুরো অনুষ্ঠান, শ্রোতা বন্ধু যারা শুনতেছে তোমাকে এবং এই প্রেমিক পুরুষটিকে নিয়ে কিছু বলতে চাইলে বলতে পারো।
আমি আসলে অনেক হ্যাপি ওর মধ্যে একটা ছেলে আমার কাছে আসা।
ওকে উদ্দেশ্য তুমি বলো, স্ট্রেট বলো।
পড়াশোনা করো, হাতে নক
হয়েছে।
প্রোগ্রামের মাধ্যমে ওকে সবকিছু বলছি, আর নিজে কিন্তু হালকা লাগতেছে যে ওর কাছে অনেক কিছু হয়তো লুকাইছি বা অনেক কিছু বলি নাই, অতীতের ফিলিংস গুলো কখনো শেয়ার করি নাই। আজকে নিজের ফিলিংস গুলো শেয়ার করতে পারো, খুব হালকা লাগতেছে। আর
গিল্টি ফিলটা তোর কাছে নাই এখন? আর একদম রিফ্রেশ,
একদম রিফ্রেশ লাগতেছে।
এই মানুষটা তো পুরোটাই তার, রাইট?
হ্যাঁ,
এই যে শাকিলটা বসা এখন তো পুরোটাই তার
100%। আর মানে আই লাভ ইউ।
সুপার স্রষ্টা, যদি তুমি বারবার এই পৃথিবীতে পাঠাও তাহলে আমি বারবার বলবো যে এখন যে তুই যে দুইজন মানুষ আমার সামনে বসে আছে, শাকিল এবং দীপা, এবং তারা দুইজন ভালোবাসায় ভাবুনভাবে মাখামাখি অবস্থায় আছে, দুইজনের যে অ্যাটিটিউড, মুখের যে অভিব্যক্তি, দেহের যে ভঙ্গি এবং পরস্পরকে ভালোবাসার আকুণ্ঠ নিমজ্জিত যে সিচুয়েশন, যেগুলো আমি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি, স্রষ্টা ট্রাস্ট মি পৃথিবীতে চাইতে সুন্দরতম দৃশ্য পৃথিবীতে আর নাই। তুমি যত কিছু সৃষ্টি করেছো পৃথিবীতে, তুমি নিজেই বলেছো সবচাইতে বড় সৃষ্টি হচ্ছে তোমার মানুষ আস্তা ফুলমাত্রিকার, এবং তুমি নিজেও বলেছো পৃথিবীতে যদি যার্রা পরিমাণ স্বর্গের কিছু নেমে থাকে তার সবকিছু নিহিত থাকে এই ভালোবাসার মধ্যে, এই মহাব্বতের মধ্যে, এই টানের মধ্যে, ইশকের মধ্যে। তাই যদি হয়ে থাকে তাহলে আমি এখন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্যের সামনে দাঁড়িয়ে আছি, কারণ এখানে তোমার মানুষ বর্তমান, যে মানুষের একজন শাকিল আর একজন রীতা, এখানে তোমার ভালোবাসাও বর্তমান, যারা দুইজন দুজনকে প্রচন্ড ভালোবাসে। আর এই ভালোবাসা প্রবণ মানুষগুলোকে নিয়ে প্রার্থনা করছি স্রষ্টা তোমার কাছে, পৃথিবীর সবাইকে ভালো রাখো, সবাইকে ভালোবাসতে শেখাও, ঘৃণা নয় বরং ভালোবাসা দিয়ে সমস্ত পৃথিবীকে জয় করার শক্তি মানুষকে করে দাও। শুধুই ভালোবাসা দিয়ে সবাই সবার মন জয় করুক, সবাই ভালো থাকুক, সবার সংসারে শান্তি থাকুক, স্বামী স্ত্রীকে ভালোবাসুক, স্ত্রী স্বামীকে ভালোবাসুক, বাবা সন্তানকে ভালোবাসুক, সন্তান বাবাকে ভালোবাসুক, মানুষ মানুষকে ভালোবাসুক। আর এই ভালোবাসার এই কেমিস্ট্রি গোটা পৃথিবীটাকে বদলে দিক, ভালোবাসাই শুধু এক্সিস্ট করুক এই পৃথিবীতে, সমস্ত ঘৃণা সমস্ত পাপাচার সমস্ত কিছু পৃথিবী থেকে চলে যায়, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা নিয়ে। কথা হবে বন্ধু আগামী সপ্তাহে।
ভালোবাসার বাংলাদেশ এবং চমৎকার একটি লাভ স্টোরি আমরা শুনলাম, আমার তো দারুণ লাগছে। আর বন্ধু এই মুহূর্তে আমি আপনাকে একটি ইনফরমেশন দিচ্ছি, সেটি হচ্ছে সাইফোর্স ভার্সিটি ভর্তি পরীক্ষার ক খ গ ঘ ইউনিটে মডেল টেস্ট দেওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে। খুব অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য এই মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারেন মাত্র 1200 টাকায়। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432007, আইটি নাম্বার আছে বন্ধু 01713432005, আরেকটি নাম্বার আছে বন্ধু, সেটি হচ্ছে 01714163640। বন্ধু আপনি অবশ্যই ফোন করতে পারেন আমাদের। আর বন্ধু আরেকটি কথা, সেটি হচ্ছে গিল সিঙ্গারা সমুদ্রের ডালপুরি কিংবা চটপটি এইসব ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণা, প্রাণের উৎসবে মেতে উঠুন প্রাণাদের সাথে, কারণ প্রাণা ফিল দ্য চিল। আর বন্ধু এই বৃষ্টি ভেজার দিনে, মানে এখন তো একটু পরপর বৃষ্টি হয় আবার রোদ হয়, এই দিনে সিঙ্গারা খেতে কিন্তু দারুণ লাগে। যেমন আজকে আমি খেয়েছি আমার কাজিন মাইশা, সে নিজে সিঙ্গারা বানিয়েছে এবং আমিও সিঙ্গারা খাওয়ার পর প্রাণা খেয়েছি, আসলে অসাধারণ। প্রাণবকে অনেক থ্যাংকস এত সুন্দর একটি জিনিস আনার জন্য, আর অবশ্যই আরো বেশি বেশি থ্যাংকস আমাদের সাথে থাকার জন্য। আর বন্ধু এই মুহূর্তে যারা ফেসবুকে আছেন অথবা আমাকে এসএমএস করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেমন এই মুহূর্তে আমার সাথে এসএমএস এ রয়েছেন রতন আহমেদ, আরো আছেন তাজ আছেন জিঞ্জিরা থেকে, সাদিক সামি আছেন ইউনাইটেড হসপিটাল থেকে, তিনি বলেছেন আমার পক্ষ থেকে ইন্তেজার ভাইকে এবং গুরুকে অনেক কৃতজ্ঞতা জানানোর ভাষাই খুঁজে পাচ্ছিলাম না, আর তিনি অনেক অনেক থ্যাংকস জানিয়েছেন এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য। আরো আছেন রিমন উত্তরা থেকে, ইভা আছেন, শুভ আছেন গুলশান থেকে, আরো আছেন রীতা, সবাই গুরুকে অনেক থ্যাংকস জানিয়েছেন এবং রীতা আপু এবং শাকিল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন। বন্ধু আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর বন্ধু যা বলছি অবশ্যই আমার সঙ্গে আপনি ছিলেন বাকিটা সময়ও, মানে পুরো অলমোস্ট আমি কিন্তু বিদায় নেবার একদম আগমুহূর্তে এসে পড়েছি। আর আজকে একটি কথা আমি বলে দিতে চাচ্ছি যে আমাদের শাকিল ভাই কিন্তু আমাদের দুটি গান শুনিয়েছে, চমৎকার দুটি গান ছিল, আমার খুবই ভালো লেগেছে, আই হোপ আপনাদেরও খুব ভালো লেগেছে। আর আমাদের ফেসবুকে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেমন ফেসবুকে আমাদের সঙ্গে ছিলেন রাসেল মিয়া, তিনি বলেছেন, বন্ধু তুমি একা হলে আমায় প্রিয় ডাক, গল্প করব তোমার সাথে আমি সারা রাত, তুমি যদি কষ্ট পাও আমায় প্রিয় ভাত, তোমার কষ্ট শেয়ার করব হাতে রেখে হাত, অসাধারণ, অনেক অনেক থ্যাংকস রাসেল মিয়াকে এত সুন্দর একটি কথা, এত সুন্দর সুন্দর লাইন লেখার জন্য। আসলে হাতে রেখে হাত ভাবতে অন্যরকম লাগছে। আলী সোহেল তিনি বলেছেন, লাইফ ইজ লং, লাভ ইজ ট্রু, চান অফ ইউ। তাসমিনা ইসলাম তুমি তিনি বলেছেন, অনেকদিন পর রিয়েল লাভ দেখা পেলাম। আসলে খুবই ভালোবাসা, ভালোবাসা যখন বৃষ্টির কথাগুলো হচ্ছিল আমার তো দারুণ লাগছিল। আমি জানি আপনাদের অনেক 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 ভালো লেগেছে। অনন্ত সাহা তিনি বলেছেন, নাইস স্টোরি। আইনাল খান তিনি বলেছেন যে ভালোবাসা কোনো ভাবেই মিথ্যা হতে পারে না, আমি 100% বিশ্বাস করি এবং আমরা সবাই শুনছি। ধন্যবাদ বন্ধু সবাই, আপনারা একসাথে শুনছিলেন এবং যারা দেশের বাইরে থেকেও আমাদেরকে শুনেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত দূর থেকে আমাদেরকে আপনি চেঞ্জ করেছেন। আলমগীর হোসেন তিনি বলেছেন, পুরো ভাবতে অবাক লাগছে ফজরের আদান দিয়েছে। ফয়সাল ভাইয়া বলছিল যে তারা কথা বলতে বলতে একদম ফজরের আদান দিয়ে ফেলেছিল, এরকম অবস্থা। আর বন্ধু আরেকটি কথা আমি আবার জানিয়ে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে গ্রিল সিঙ্গারা সামোচা ডালপুরি কিংবা চটপুরি এইসব ঝাল খাওয়ারের সাথে চিল 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 পেতে খেয়ে যান প্রাণা, প্রাণ উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, কারণ প্রাণা ফিল দ্য চিল। আর বন্ধু ভার্সিটি পরীক্ষার কখন বাবা ইউনিটের মডেল টেস্ট দেওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে, খুব অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য এই মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারেন মাত্র 1200 টাকায়। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713 4327, আইটি নাম্বার আছে বন্ধু 01713 4320 25, আরেকটি নাম্বার আছে সেটি হচ্ছে 01714 163 640। আর বন্ধু এই মুহূর্তে আমাকে বিদায় নিতে হচ্ছে, ঘড়ি সময়টা অলমোস্ট 1:39। বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অনেক 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 বেশি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। This track was downloaded from FusionBD.com.